আসসালামু আলাইকুম এন্ড ঈদ মোবারক। অদ্ভুতের 325তম এপিসোডে, যেটি কিনা ঈদ স্পেশাল এপিসোড, সেটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ঈদ কেমন কাটালেন আপনারা সবাই, সেটা কিন্তু জানাবেন, কমেন্টে জানাবেন, নিচে কমেন্টে কমেন্ট করে জানাবেন ঈদ কেমন কাটালেন। কারণ আমি জানি যে আমাদের দেশে আজ ঈদ চলে গেল, এখন ঈদের রাত, আর আপনাদের জন্য কিন্তু ঈদের দ্বিতীয় দিন সম্ভবত, যারা মধ্যপ্রাচ্যে আছেন, যারা পশ্চিমে আছেন, এশিয়া মাইনরে আছেন, আপনাদের জন্য সম্ভবত ঈদের দ্বিতীয় দিন। তো কেমন কাটালেন, কেমন কাটছে আপনাদের? পশ্চিমের ব্যাপারটা আমি কিছুটা বুঝতে পারি, বেশ লম্বা সময় ছিলাম সেখানে, ঈদ কেমন কাটে সেটা আমি জানি। তো তারপরও এখন তো সময় পার হয়েছে অনেক সময় পরে, কেমন কাটছে সেটা আমাকে জানাবেন আপনারা। আমরা সবাই সবাই মুহূর্তগুলো শেয়ার করব, কমেন্টে জানাবো যে কেমন লেগেছে। আর যুদ্ধাবস্থা মধ্যপ্রাচ্যে, অনেকেই সেখানে সাফারার, এবং আমাদের কিছু বাঙালি ভাই তারা জীবন দিয়েছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা এখন আছেন অনেকেই ভয় পাচ্ছেন, আমাকে অনেকেই যেমন ঘটনা পাঠিয়েছেন, যারা তারা অনিল রবি লিখেছেন যে যুদ্ধাবস্থায় আছেন তাদের জন্য দোয়া করতে, এর আগে হৃদয় লিখেছেন যুদ্ধাবস্থায় আছেন ওখানে, মানে সিচুয়েশন এরকম ভয়ের সিচুয়েশন সবসময়। তো আপনাদের সবার জন্য দোয়া রইল, আপনারা সবাই যেন ভালো থাকেন, সাবধানে থাকেন, আল্লাহর কাছে সাহায্য চান। এছাড়া তো আসলে কিছু করার নাই, আমরা কেউই এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারি না, একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে সাহায্য করতে। যাই হোক, আজকে ঈদের দিন, ঈদ আমাদের খুশির দিন, ঈদ আমাদের আনন্দের দিন, এবং আজকে এই আনন্দের দিনে আমরা ভয়ের ঘটনা শুনবো। অ্যাকচুয়ালি ভয়ের ঘটনা কিন্তু এক ধরনের আনন্দ দেয়, যে ধরনের ঘটনা আমরা শেয়ার করি সেটা কিন্তু খুব মানে রাফ কিছু না, মানে রাফ কোন ঘটনা না, যেটা শুনে আপনার মনোজগতে একটা অন্যরকম পরিবর্তন আসবে সেটা না, আপনি একটু ভয় ভয় একটা আনন্দ পাবেন। যেমন ভূতের ভয় পাওয়ার মাঝে একটা আনন্দ আছে, সেরকম আনন্দই কিন্তু অদ্ভুত উড়ে নিয়ে আসে, এবং ওইভাবেই চেষ্টা করে যাই সবসময়। আমি যতদিন ঘটনা বলছি সেই 2012 সাল থেকে আমি ঘটনা শেয়ার করি রেডিওতে, দেন তারপর অদ্ভুত উড়েতে, এবং আমি কিন্তু চেষ্টা করি ঘটনাগুলো এমনভাবে প্রেজেন্ট করার যাতে আপনাদের কাছে এটা ভালো লাগে এবং আপনারা ঘটনাগুলো এনজয় করেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজ ঈদ বলে একটু বেশি বলা হলো, তো এখন চলে যাব মূল ঘটনায়। যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত করে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অর্নিল রবি, ছাতক সিলেট থেকে, বর্তমানে তিনি রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। তো রবি এই ঘটনাটি কালেক্ট করেছেন সাইফ আহমেদ নামে একজনের কাছ থেকে, এবং তিনি তার দাদা ফুল মিয়া, যেটি তার ছদ্মনাম দিয়েছেন তিনি, ফুল মিয়ার একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, যেটি 1960-এর দশকে ঘটে গিয়েছিল সিলেটের কোনো একটা অঞ্চলে, এবং এটি তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি অনিল রবির পাঠানো ঘটনায়। ঘটনাটি 60-এর দশকের। সে সময় সাইফ আহমেদের দাদা ফুল মিয়া বসবাস করতেন সিলেটের সীমান্তবর্তী কোন একটি গ্রামে। তথাপি গ্রামটা যেখানে ছিল তার ওই পাশে ছিল অনেক উঁচু উঁচু পাহাড়, মানে ওই ওই পার্শ্ববর্তী দেশের পাহাড় ছিল, এবং এই পাশেও পাহাড় আছে অনেক, এবং একটা নদী ওখান থেকে বয়ে নামছে, পাহাড়ি নদী, এবং সেটা একে বেঁকে চলে গেছে তাদের অঞ্চলের ভেতর দিয়ে। আর খুব সুন্দর একটা মানে গ্রামের ভিউ পাওয়া যেত, যেখান থেকেই দাঁড়াতো মানুষ, অসাধারণ লাগত। তো সেই গ্রামেরই একজন গৃহস্থ ব্যক্তি ছিলেন ফুলমিয়া। তার কৃষি জমি কিছু ছিল, সেখানে চাষবাস তিনি করতেন, এছাড়াও যেটা তিনি করতেন, তিনি ছোটখাটো ব্যবসাও করতেন, যেমন কাঠের ব্যবসা, লাকড়ির ব্যবসা, এগুলো তিনি করতেন। অনেক সময় এই কাঠের ব্যবসার জন্য, লাকড়ির ব্যবসা যেটা, লাকড়ির ব্যবসাতে তার সুবিধা হতো যে তাদের যে নদী ছিল, এই নদীতে ঢল আসতো। ঢল আসতো মানে যখন বৃষ্টির সিজন হতো, মানে বেশ বৃষ্টি হতো, এই বৃষ্টিতে এই নদীর উপর দিয়ে ঢলের মতো নামত, এবং ঢলে দেখা যেত যে নদী যতটুকু আছে সেই নদীর থেকে পানির উচ্চতা অনেক বেড়ে যেত, এবং দেখা যেত সে বেড়ে যাওয়া মানে বেশ অনেক অনেক উচ্চতা বাড়ত, যেটা নাকি মানুষের নর্মাল চিন্তার বাইরে। তো যারা মাছ ধরতো এই ধরতো, তারা কিন্তু ওই সময় খুব সাবধানে থাকতো যে ঢল নামলে সমস্যা হবে, এরকম একটা সময়। তো এর মাঝে অনেকে মাছও ধরতো এরকম। তো এই ঢলের যে পানি, সেটার সাথে অনেক ডালপালা ভেসে আসতো, মানে গাছের ডালপালা, এই ডালপালাগুলো কালেক্ট করত গ্রামের কিছু মানুষ। তো ফুলমিয়াও কিন্তু তাদের মাঝে একজন ছিলেন, তিনি এই ডালপালা কালেক্ট করার একজন মানুষ ছিলেন, তিনি করতেন এটা। এবং এই ঢল নামার অপেক্ষায় তারা থাকতেন, যে বৃষ্টি বাদলা যখন হয় তো মাছ ধরতে চলে যেতেন অনেক সময়, বৃষ্টি বাদলার সময়। তো যদি দেখা যেত এই মাছ ধরা মাঝেই পানি বাড়ছে, তখন তারা মনে করতে এই যখন পাহাড়ি ঢল আসবে এবং ঢলের সাথে অনেক গাছপালা চলে আসবে এরকম, এবং এরকম বড় বড় ডাল অনেক, মানে তার লাভ হতো এগুলো দিয়ে, এই লাকড়িগুলো দিয়ে। যাই হোক, তো ফুলমিয়ার এটা ছিল একটা এক্সট্রা কাজ, এবং তিনি কাঠেরও কাজ করতেন, কাঠও বিক্রি করতেন এরকম আর কি। তো একবার এরকম বৃষ্টির সিজন, বেশ বৃষ্টি হচ্ছে ওই দিন সকাল থেকেই, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে কোন জায়গায় হয়তো ডিপ্রেশন সৃষ্টি হয়েছে এই কারণে। এবং তিনি দেখলেন যে পাহাড়ে অনেক মেঘ জমা হয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন তিনি, তার গ্রামের এখান থেকে বেশ মেঘ জমা হয়েছে, মানে পাহাড়ের উপরে ওই সাইডটাতে ঘন মেঘ। তো তিনি চিন্তা করলেন যে আজকে যদি যাই মাছ ধরতে, তো ঢল নামার সম্ভাবনা আছে, ঢল নামার পরেই ওখানে জাল পেতে এই লাকড়ি টাকড়ি এগুলো আটকানো যাবে আর কি। তো এই কথা চিন্তা করে তিনি প্রিপেয়ার হয়ে গেলেন, তার কাজকর্ম যা ছিল দুপুরের মধ্যে গোটায় ফেললেন। পরন্ত বিকেলের দিকে তিনি দেখতেছেন বাতাসটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কারণ এই বৃষ্টি যে পড়তেছে মনে হচ্ছে এটা বাড়বে, বৃষ্টি মাঝে মাঝে তোড় বেড়ে যাচ্ছে। তো তিনি বুঝলেন যে হ্যাঁ, ঢল নামবে, কারণ বৃষ্টিও বাড়বে, আকাশের গুড়গুড় শব্দও বাড়ছে, এর মাঝে যদি কিছু মাছও ধরে ফেলতে পারি ওইটাও বোনাস। তো তিনি তাড়াতাড়ি তার জাল আর টুকিটাকুই যেই জাল পেতে রাখেন লাকড়ি ধরার জন্য, এই সব কিছু তার নৌকায় তুললেন। তার নৌকা ছিল একটা, নৌকাটা মোটামুটি বেশ বড়, বেশ বড় নৌকা, মানে এই নৌকায় মোটামুটি মাল ক্যারি করা যায়, এবং তিনি এটা দিয়ে মাল সাপ্লাইও দিয়েছেন অনেক। তো ওই নৌকা নিয়ে তিনি বেরোলেন, এবং উনি খুঁজছিলেন তার সাথে কাউকে পান কিনা, তার ভাই ছিল একজন, সেই ভাইকে খুঁজলেন যে ভাই নাই। তো যাই হোক, নিজেই বেরোলেন সবকিছু নিয়ে, তার হারিকেন টারিকেন নিয়ে তিনি তার ওই যে নৌকার যে আছে ছই আছে, ছইয়ের নিচে সব রাখছেন, করে জালটাল রেখে তিনি নামছেন। তখনও পিটপিট বৃষ্টি পড়তেছে, তো এই টিপটিপ বৃষ্টি গায়ে মাখত না সে সময়কার মানুষজন, এবং উনিও মাখতেন না, মাথায় গামছা লাগায় তিনি সুন্দর বসছেন এবং নৌকা যাচ্ছেন, নৌকা নিয়ে সামনে এগুচ্ছেন। তো দেখলেন যে নদীতে হঠাৎ করে এই পানি বাড়তেছে, স্রোত বাড়তেছে, স্রোতের ই বুঝতে পারলেন, এবং তার এটাতে মানে যতটুকু খুশি বাড়ে এই স্রোত দেখলে, কারণ তিনি জানেন যে স্রোত যখন বাড়ে মানে ঢলটা নামতেছে, এবং এই ঢল নামলেই নদী ফুলে ফেঁপে উঠবে, এটাতেই ওই অনেক জিনিসপত্র চলে আসে, এগুলো কালেক্ট করে, এবং অনেক আছে যে পাথরও কালেক্ট করে, এই সময় যারা পাথর কালেক্টর ছিল আর কি। তো যাই হোক, তিনি মোটামুটি মাছ ধরা শুরু করলেন, টুকিটাকি মাছ উঠতেছে তার জালে, জাল ফেলতেছেন, মাছ উঠতেছে, সেগুলো তুলে তিনি রাখতেছেন। একা হওয়াতে সময় একটু বেশি লাগতেছে, কারণ জালটা তুলতে হচ্ছে টেনে, জাল তো মারছেন, আবার এটা তুলছেন, তুলে বেছে বেছে মাছগুলাকে রাখতেছেন, রেখে তারপর আবার জাল গুটাচ্ছেন, আবার জাল মারতেছেন। তেরম করতে করতে এক সময় রাত হয়ে গেছে, তিনি বুঝতে পারছেন যে একদম মানে ডার্ক, আর আকাশে ওই পাহাড়ের ওই পারে বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুতের ঝলকানিতে যা দেখা যাচ্ছে, এবং বুঝতে পারলেন যে বৃষ্টি এবার কোষে নামবে। তিনি প্রিপারেশন নিয়ে ফেলেন যে না, আর এখন জাল ফেলা যাবে না, তিনি জালটাকে গুটায় নিলেন, লাস্ট মাস্টার্স রেখে তিনি তার যে হারিকেন ওইটাকে বাড়াই দিলেন, বেশ করে বাড়াই দিয়ে তিনি ছইয়ের নিচে রাখলেন, এবং রাখতে রাখতে হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। ঝুম বৃষ্টি নামার সাথে সাথে তিনি তাড়াতাড়ি নৌকাটাকে কোনায় নিয়ে আসলেন, বুঝলেন যে এখনই তো এই ঢলটা নামবে আস্তে ধীরে, এবং ঢলটা নামে হঠাৎ করে দেখা যায় পানির ফ্লো এরকম আসতেছে বেশ, এবং ভারী হয়ে যায় এরকম। তো তিনি বুঝতে পারছেন, এবং তিনি গাছের সাথে নৌকাটাকে বাঁধলেন একটা ইসের পাশে, এবং তিনি ওই তার জিনিস আটকানোর জন্য যে মোটা জাল আনছেন সেটা তিনি টেনে নিলেন, টেনে নিয়ে এই পাশ থেকে এই পাশ করে এরকম তার একটা গুলুই গেড়ে ওই জায়গায় রাখলেন। তো মানে ওগুলো ট্রিক করে দিতে হয়, এবং ট্রিকটা এরকম যে পানিটা যখন ফ্লোটা আসে ওই সাথে যে লাকড়ি টাকড়ি যা থাকে ওইখানে বেঁধে যায় আর কি এরকম। তো এটা একটা ট্রিক আছে, মানে তারাই জানতো যারা এই কাজটা করতো। তো তিনি ওইভাবে বেঁধে দিয়ে এই ধুম বৃষ্টির মধ্যে হারিকেনটা ছইয়ের নিচে দাঁড়ায় তিনি রেখে তিনি বসে আছেন ছইয়ের পারে, দেখতেছেন রাতের বৃষ্টি, মেঘ গুড় গুড় ডাকতেছে, যখনই বজ্রপাত চমকাচ্ছে চারিপাশ আলোকিত হয়ে যাচ্ছে, ওই আলোতে তিনি যতটুকু দেখতে পাচ্ছেন মাঝে মাঝে মাথা বের করেও দেখতেছেন তিনি, অসাধারণ লাগে তার কাছে এই জিনিসগুলো, অ্যাডভেঞ্চারাস মনে হয় পাহাড় দেখতে। এরই মাঝে নৌকার দুলুনিতে তিনি বুঝতে পারলেন যে পানি বাড়তেছে বেশ, এবং খরস্রোতা পানি আসতেছে, এই স্রোতের শব্দ তিনি শুনতে পারতেছেন সংসংস করে, এবং নৌকাটা তার আস্তে করে সামনে চলে গেল, মানে এই স্রোতের সাথে সামনের দিকে যে ওই গাছের সাথে যে বাধা সেটা তো আটকে আছে, তিনি কিন্তু বেশ উঁচু ডালে যেয়ে বেঁধে আসছেন নৌকাটা, এবং নৌকা এরকম বোঝা যাচ্ছে স্রোতের সাথে এরকম দুলতেছে পেছনের দিকটা, যেহেতু মানে একদিক বাধা পেছন দিকটা এরকম দুলতেছে, আর তিনি সরসর সরসর পানির শব্দ পাচ্ছেন কলকল করে। তো তিনি আস্তে করে হারিকেনটা নিয়ে উঁকি দিলেন, দেখলেন যে তার যে পাড় সে পাড় অনেকটা ডুবে এরকম হয়ে গেছে, এবং এই জায়গাতে পানি এসে বাড়ি খেয়ে যাচ্ছে পুরো, মানে এরকম জায়গা এটা যদি একটু শক্ত ল্যান্ড না হইতো এইসব জায়গায় ভেঙে যায় এরকম ঢলে, এবং অনেক সময় ভেঙে ওদিকে চলেও যায়। এই নদী যখন নাকি পানি এরকম না থাকে মানুষ বলে মরা নদী, আর যখন এই ঢল নামে তখন বোঝা যায় যে কি অবস্থা নদীর, উত্তাল রূপ। তো যাই হোক, পূর্ণিয়া বসে বসে দেখতেছেন এটা, এবং তিনি অপেক্ষা করতেছেন, তার জালের দিকে তাকায় দেখলেন যে হ্যাঁ এই স্রোতের সাথে এরকম নলঘাগড়ার মতো বিশাল ডালপালা এগুলো ভেসে ভেসে আসতেছে, এরকম উপর দিয়ে ভেসে ভেসে আসতেছে, এবং জালের আসলেই স্রোতটা এখানে বাড়ি খেয়ে ঘুরে যেয়ে ওই তার জালের ওখানে আটকায় যাচ্ছে এগুলা, এবং পানি পাস করে যাচ্ছে। তো তিনি বেশ খুশি দেখলে যে এরকম এক একটা করে যেরকম ভেসে ভেসে এসে ওখানে লাগতেছে। তো তিনি মোটামুটি আন্দাজ করে নিলেন যে এই বৃষ্টিতে কি পরিমাণ ঢল হতে পারে, তার একটা আন্দাজ আছে তিনি দেখতেছেন, এবং তিনি একটা ইওরিটি নিছেন যে এতটুকু তার মানে এখানে হলে তিনি এখানে উঠায় নেবেন জালটা, গুটায় নেবেন। তো এই অবস্থায় তিনি একটা শব্দ পেলেন, ঠাপাস করে একটা শব্দ হল তার নদীর পাড়ে এই জায়গায়, মানে খুব জোর একটা ভোতা শব্দ থ্রাস, এবং তারপর আরেকটা শব্দ হলো ঠাস, এই শব্দটা তার নৌকার মধ্যে লাগছে এবং নৌকা কেঁপে উঠছে এরকম। তো তিনি কি লাগলো এরকম বাড়ি, এরকম শক্ত করে কি বাড়ি খেলো? তো তিনি তাড়াতাড়ি তাকায় দেখেন যে নৌকার সাথে বাড়ি খেয়ে এক কোণার মধ্যে একটা বড় কাঠের কিছু এরকম কালো দেখা যাচ্ছে, ওইটার উপর যে স্রোত মানে ভেঙে চলে যাচ্ছে। তো তিনি চিন্তা এটা কি? তো তিনি তাড়াতাড়ি তাকাচ্ছেন যে এটা কি তুলতে হবে, মানে একটা কাঠের এরকম কিছু দেখা যাচ্ছে। তো তিনি তাড়াতাড়ি তার নৌকার ওই যে নিচের যে ই ছিল তার ওই যে তলা আর কি পাটাতনটা একটা ই ঢাকনি তুলে নিচে তাকাইতেছেন, তাকায় দেখলেন যে হ্যাঁ তার ওইখানে আকসি ছিল, মানে যেটা দিয়ে তিনি নোঙর করেন সেই আকসি তিনি পেলেন দড়ি লাগানো, তো ওইটা নিলেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি নিয়ে হারিকেন নিয়ে উঁকি দিলেন, দেখতেন যে পানি এসে বাড়ি খেয়ে খেয়ে চলে যাচ্ছে কালো কাঠের ওইটার সাথে, কিছু একটা কাঠের এরকম বড় কালো কালচে কাঠ দেখা যাচ্ছে। তো তিনি ভালো মতন খেয়াল করে দেখলেন যে এই পানিতে নামলে উনি ভেসে যাবেন ঢলে, নামাতো যাবে না, এখন কি করবেন? দেখতে দেখতে একটা জায়গায় তিনি দেখলেন ওই কাঠের ওইটার সাথে লোহার কিছু এরকম বর্ডারের মতো দেয়া আছে। তো তিনি বুঝলেন যে এখান থেকে মারি, তো ওই আকসিটাকে তিনি ছুড়ে মারলেন কাঠের ওইটা, পিছলাই গেল, এরকম দুই তিনবার ট্রাই করার পর একবার আটকা গেল ঠাস করে। আকসি তো বুঝতে পারছেন নোঙরের মতো, মানে চারপাশে এরকম মানে এরকম চোখা চোখা চারটা বাঁকা অংশ থাকে যেটাকে আটকায় ধরে কোনো কিছুকে আঁকড়ায় ধরার মতো, অনেকটা নোঙরই বলা চলে এটাকে, আকসি বলে। যাই হোক, উনি ওইটা দিলে একটা আটকায় গেল একটা অংশ দাঁত, এরকম একটা লম্বা বাঁকা দাঁত আটকায় গেল। তো উনি ওইটা যে টানা শুরু করলেন এটাকে, দেখলেন বেজায় ভারী, ওইটা টেনে আনতে পারতেছেন না উনি, অনেক কষ্ট হইতেছে। তো উনি শক্তিশালী মানুষ, বেশ শক্তিশালী মানুষ ছিলেন ফুলমিয়া, সে সময় এসব কাজ করতেন যেহেতু তার মানে শরীরে চরম স্ট্রেংথ লাগত। তো তিনি গায়ের জোরে টানতেছেন, তখন বৃষ্টিটা একটু কমে গেছে, এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির পানির মতো মিহি বৃষ্টি তার গায়ে পড়তেছে এবং শরীর বেয়ে নেমে যাচ্ছে এবং ঘাম নামতেছে একই সাথে পরিশ্রমের কারণে। টানতে 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 এক সময় দেখলেন যে ওইটা টানতে টানতে ওনার নৌকাই কাছায় যাচ্ছে ওইটার। তো কাছে আসলো তিনি হাল ছাড়লেন না, তিনি রেস্ট নিয়ে আবার হাতে পেঁচায় রশি আবার টানলেন, হাত ছড়ে গেছে অনেক জায়গায় রশির টানে। অনেকক্ষণই করার পর একবার দেখলো যে বাক্সটা মানে নড়ছে বাক্সটা, এবং অনেকখানি উঠে গেছিল। তো তিনি বুঝলেন যে এই তো উঠবে, তিনি আবার জোরে টান দেওয়া শুরু করলেন দুই পায়ের রকম বাধায় নৌকার একটা ইসে। তো দেখলেন যে নৌকাটা ওই বাক্স ওঠা শুরু করছে, একটু ওঠা শুরু করছে, এই সাথে তার নৌকা কাত হয়ে যাচ্ছে। তো বেশ কঠিন অবস্থা আর কি, কোনো মতেই তিনি মানে সুবিধা করতে পারতেছেন না। তো এক পর্যায়ে তিনি বুঝলেন যে আমি যদি নৌকাটাকে এইখানে পেঁচায় ওইটার পাড়টা ধরতে পারি তাহলে একটু ট্রাই করা যায়, পানির মধ্যে তো একটু হালকা থাকি। তো তিনি ওইখানে ওইটাকে টেনে নিয়ে ওই পাশে নিয়ে গেলেন, নিয়ে যেয়ে নৌকাটাকে ওই পাশে রেখে হাত দিয়ে টানতে থাকলেন অনেকক্ষণ, দেখলেন কাজ হচ্ছে না, মানে বাক্স এত ভারী এটাকে টেনে তোলা ওনার কাজ না। তো উনি তখন করলেন কি, ওনার ওই যে আকশির একমাত্র আটকা আছে ওই ইসের সাথে, চিন্তা করলেন যেটাকে ভেসে যেতে দেওয়া যাবে না, তো তিনি ওই রশির আরেকটা মাথা নিয়ে তিনি ওই গাছের ডালের দিকে উঠে গেলেন, বেয়ে মানে গাছের ডাল ধরে তিনি সুইং করে চিন আপ করে উঠে গেলেন ওটার উপর, ওটার উপর যে ওই রশিটার মাথাটা বাঁধলেন জোরে, মানে শক্ত করে বেঁধে দিলেন যাতে ওইটা ভেসে না যায়। একদিকে তার নৌকাও আছে বাঁধা, আবার এটা তো যাই হোক, দুইটাকে বেঁধে রেখে তিনি আসতে চিন্তা করলেন যে এখন ওই ডালপালা জালে বাঁধছে ওগুলো পরে দেখা যাবে, ওগুলো তো পারবই। তো অনেকক্ষণ বসে থাকলেন, এক সময় দেখলেন যে হ্যাঁ বৃষ্টি টিষ্টি কমে গেছে এবং এই স্রোত নেমে যাচ্ছে আস্তে আস্তে, এবং বাক্সটার বেশ খানিকটা সৃষ্টিগোচর হচ্ছে, মানে বেশ খানিকটা দেখলেন যে কাঠের একটা কালো বাক্স হারিকেন আড়ালে দেখল তিনি যে অনেকটা বের হয়ে আসছে, অর্ধেকের বেশি বের হয়ে আসছে, কারণ কাইন্ড অফ লাইক অনেকটা পানি যেহেতু নেমে যাচ্ছে ওটা কাইন্ড অফ ঝুলে আসে ওই জায়গায়। তো তিনি তাড়াতাড়ি, বৃষ্টি যেহেতু থেমে গেছে, তিনি তাড়াতাড়ি নৌকার এই পাশে হারিকেন নিয়ে চলে আসলেন, এনে নৌকা থেকে পাড়ে নেমে গেলেন, পাড়ে নেমে তিনি হাঁটা ধরলেন, যাচ্ছেন যেখানে নৌকা বাড়ছেন সেখান থেকে বেশ খানিকটা গাছপালা বন জঙ্গলের মতো এটার ভিতর দিয়ে যেতে হয়। তো হাঁটতেছেন পা ভেজা, এরকম দেহ বলে একটা জিনিস আছে, অনেক সময় সাপ আসে, যে সাপের ভয় আছে, এগুলো ভয় করতে করতে তিনি যাচ্ছেন, খুব উনি মানে কি বলে খুব উনি ইন্টারেস্টেড হয়ে গেছেন যে ভিতরে কি আছে, খুব আগ্রহী কৌতূহলী একটু যে এই বাক্সটা কিসের, মনে করেন যে এরকম বাক্সের মধ্যে যদি কোনো গুপ্তধন চলে আসে এরকম ভাবতেছেন আর কি। যাই হোক, এরম করতে করতে এবং ডেসপারেটও যেহেতু তিনি মানে ওটা খুলবেন, এরম করতে করতে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছাইলেন তার বাসায়, মানে তার বাসা ওখানে ছিল, বাসায় যে তিনি বাসায় তার ভাইয়ের নাম ধরে ডাকা শুরু করলেন, তার ভাই আর একটা ঘরে থাকত। তো কয়েকবার ডাকার পর তার ভাই বেরোলো, ভাই বেরোলো কি হয়েছে, হারিকেন নিয়ে বেরিয়েছে আর কি হয়েছে, তিনি বললেন যে এদিকে আয়, ভাইরে বললেন তুই এদিকে আয় আর পারলে পাশের বাসার অমুকরে নিয়ে আয়, মানে পাশের বাসায় তাদের পাশের বাসায় আরেকজন লোক ছিল তাকে। তো তার ভাই বেরোলো, বলে কি ব্যাপার, বলে আরে বেটা একটা জিনিস পাইছি, পাশের বাসার লোকটা শুদ্ধ নিয়ে আয় তারপর আমরা বের করব। তো তার ভাই গেল যে ওই পাশের বাসায় যা কথা বলে একটু পরে দেখলো যে ওই লোক সহ আরেকটা হারিকেন নিয়ে দুজন আসতেছে, তো বলে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় বলে তিনি গেলেন। এই তিনজন জঙ্গলের মধ্যে দিয়ে হারিকেন নিয়ে মানে ওই গাছপালার মধ্যে দিয়ে যে পৌঁছালেন ওইখানে, তো দেখেন যে তখন পানি আরো নেমে গেছে, স্রোত নেমে গেছে, স্রোতটা বাড়ছে কিন্তু স্রোত নেমে গেছে অনেকটা, এবং ওই বাক্সর প্রায় 70% মতো জেগে উঠছে আর কি, আর 30% মতো পানির নিচে। তো তিনজন দেখে অবাক হলেন, তার ভাইও অবাক হয়েছে, পাশের বাড়ির লোকটা অবাক হয়েছে, আর এটা কোত্থেকে পাইছেন ফুল ভাই, এটা তো কঠিন জিনিস। তো যাই হোক, তো তিনি বলতেছেন যে হ্যাঁ আগে তুল দিতে হবে অনেক ভারী। তো তিনজনে মিলে তখন ট্রাই করলেন, তখন বেশ কষ্ট ছিল কারণ পানিতে নামা যাচ্ছে না, পানিতে নামলে স্রোত ধাক্কা দিয়ে ফেলে দিবে, এই রশি পেঁচায় ওইভাবে নৌকার গুলির মধ্যে বসে গাছের গোড়ায় বসে কোন মতো এটা রশি দিয়ে ভালো মতো পেঁচায় তিনজনে মিলে টানা শুরু করলেন। আর তিনজনে মিলে টানতে টানতে তিনজনের হাত ছড়ে গেল, কিন্তু এক পর্যায়ে বাক্সটা উঠে আসলো কোনায়, উঠে আসলে তিনজন হাঁপাচ্ছে বসে, যারি কি আছে ভিতরে, কি এরকম ভারী কি জিনিস ভিতরে। তো ওই পাশের লোকটা বলছে, পাশের বাড়ির লোকরা, যে ফুল ভাই আপনার কিন্তু কপাল খুলে গেছে, ভিতরে তো পাইছেন গুপ্তধন বিশাল, কিছু তো দেওয়া লাগবে, আপনার সাথে কাজ করছি না। আর সে বলতেছে তখন ফুলমিয়া বলছে, আরে পাই না কিছু, পাইলে তো দেখবই দিবই, সাথে তো আছেন আপনি চলেন। যাই হোক, ওইটা তারা ওই জিনিসপত্র নিয়ে ওই বাক্সটাকে টানতে টানতে এক সাইডে নিয়ে গেল। তো সাইডে এনে বুঝতেছে যে এই বাক্স টেনে বাসা পর্যন্ত নেওয়া তাদের কাজ না, এখন কোনোভাবে তাদের ওই যে গোয়াল ঘর থেকে ওখান থেকে একটা গরু মানে ষাঁড় নিয়ে আসতে হবে। তো তার ভাইকে বললেন যে নিয়ে আয়, নিয়ে আয় ষাঁড়, এনে ষাঁড় দিয়ে বেঁধে টানায়, আর আমরা তিনজনও টানবো একসাথে, অসুবিধা নেই। তো যাই হোক, তার ভাই চলে গেল, বেশ অনেকক্ষণ পর দেখলো যে ষাঁড় নিয়ে আসছে, এই যে গাছগাছালির মধ্যে দিয়ে ষাঁড় আনাটা বেশ দুষ্কর, বৃষ্টি হয়েছে ভিজে গেছে আর ভয়ও থাকে, যে বললাম সাপখোপের ভয়। তো ষাঁড় নিয়ে আসলো, ষাঁড় এনে ষাঁড়ের সাথে এটাকে বাঁধলো তারা রশি দিয়ে, তারপর টানা শুরু করলো, দেখলো যে হ্যাঁ এইবার এগোচ্ছে, এবং দুইজনের তারাও ঠেলতেছে আর কি, নিচে তো চাকা নাই, ঠেলতে 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 এক সময় বাসায় চলে আসলো। বাসায় এসে তিনজনে হাঁপাইলো, হাঁপায় চিন্তা করলো বাকি জিনিসপত্র পরে, আগে এইটারে কেমনে খোলা যায় দেখি। তো তাদের উঠানে রাখছে জিনিসটা, ফুলমিয়ার উঠানে বারান্দার পাশেই, মানে তার ঘর তার পাশে বারান্দা তার পাশেই বাক্সটা রাখছে। বাক্সটা বেশ সুন্দর, মানে এত সুন্দর ডিজাইন কালো কাঠের মধ্যে, এবং মজার ব্যাপার একটা তালা মারা, এটা তালাটা দেখে মনে হচ্ছে পিতলের তালা, মানে মানে কালারটা জানি কেমন পিতলের মতো কালার, কিন্তু আশ্চর্য ব্যাপার ওই তালার মধ্যে কোনো কি হোল নাই, মানে যে চাবি যে কেউ ঢোকায় খুলবে ওই চাবিরই জায়গা নাই, মানে খুব আশ্চর্য। এবং তারা তিনজনে নেড়ে চেড়ে দেখলো যে কোনো মানে উপায় নেই। তো এর মাঝে ফুলমিয়ার স্ত্রী বেরিয়েছেন, তিনিও দেখতেছেন, তিনিও অবাক যেরকম বাক্স কোত্থেকে আসছে, এবং তখন বৃষ্টি থেমে যেয়ে আকাশে মেঘ সরে যাচ্ছে, একটা চাঁদ বেরিয়েছে মেঘের ভেতর থেকে, মানে মেঘ পাস হয়ে যায় এবং চাঁদ একটু থাকে এরকম। তো যাই হোক, তিনজনে মিলে ওইটা দেখলো এবং বললো যে, তখন ওই পাশে বাসার লোকটা বললো যে আমরা খোলার চেষ্টা করি, বলে ঠিক আছে। তো তারা যে যেভাবে পারছে বাসার থেকে হাতুড়ি শাবল এগুলো নিয়ে, আবার এটাও খেয়াল রাখতে হবে বাক্স যেন ভেঙে না যায়, এটাও খেয়াল রাখতে হবে। বাক্সটা অনেক সুন্দর, এটা ভাঙা যাবে না, ভিতরে নিশ্চয়ই ভালো কিছু আছে। এবং বাক্সটা এমন ভাবে লাগানো যে বাক্স ঢাকনাটা এক চুল পরিমাণে উপর দিকে উঠে না, মানে লাগানো থাকলেও রাফ বানানো বাক্স হইলে কিন্তু একটু চুল পরিমাণে দিক হইতো, ওইটা হয় না, মানে ভিতরে এয়ার টাইট কোনো ব্যাপার আছে। যাই হোক, ওই লোক শাবল নিয়ে আসলো এবং তারা বিভিন্ন ভাবে চেষ্টা করলো তালাটাকে ভাঙার, বিভিন্ন ভাবে বাড়ি দিয়ে যে কোনো কাজ হলো না। তো পরে বুঝতেছে যে তো মানে খারাপ অবস্থা হবে, এটা যদি এখন ভাঙতে যাই বাক্সটার ক্ষতি হতে পারে। তো চিন্তা করলো না আজকে রাতের মধ্যে যথেষ্ট হয়েছে, রাত হয়ে গেছে অনেক এবং পরিশ্রমে তিনজন দরদর করে ঘামতেছে, কিচ্ছু করার নাই। তো বললো যে আচ্ছা আজকে থাক, এত ভারী বাক্স কেউ নিবেও না এখান থেকে, এই বাক্স এখানে থাক, আমরা যা যার ঘরে যাই, কালকে দেখা যাক কি করা যায়। আর এই ফুল মিয়ার বন্ধু ছিল ওখানকার স্কুলের একজন মাস্টার, সে আবার অনেক পড়াশোনা করত। ফুল মিয়া ছোটবেলার থেকে তাকে দেখছে সবসময় পড়াশোনাই করছে, তো এটা তার কাছে খুব মানে ভাল লাগতো আর কি, তার সেই বন্ধুর এই জিনিসটা। সে বুঝত যে তার বন্ধু স্বপন, সে এই সম্বন্ধে অনেক কিছু জানে, তার এটা ধারণা যে স্বপন হয়তো আমাকে একটা ওয়ে দিতে পারবে। তো যাই হোক, এইসব চিন্তা করে বললো যে আচ্ছা ঠিক আছে চলে যাও, কালকে দেখা যাক বলে বিদায় নিলেন। ফুলমিয়া নিজের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে আসলেন, তার স্ত্রী বলতেছে যে নৌকা যে ওখানে বেঁধে রেখে আসছেন, তারপর আপনার ওই যে কি কি বেঁধে আসছেন কি এগুলো কে আনলেন না, বলে কাল দেখা যাবে কেউ নিবে না ওখান থেকে বলে তিনি মানে একদম ক্লান্ত হয়ে গেছেন, জাস্ট কোনো মতে খাওয়া দাওয়া করে বিছানায় চলে গেলেন, মানে ডিপ ঘুমে চলে গেছেন শোয়ার পরই। অনেক রাতের বেলা মানে তখন গভীর রাত, একদম নিশুতি, একে তো বৃষ্টি টিষ্টি হয়ে গেছে চারিদিকে একদম এরকম, এই সময় হঠাৎ করে একদম কান্নার শব্দ পাচ্ছেন তারা, সেও তার স্ত্রীও, মানে দুজনই একসাথে উঠছেন ঘুম থেকে, মানে লাভ দিয়ে কান্না, মনে হচ্ছে খুব মানে ই সুরে, মানে নাকি সুরে কেউ কাঁদতেছে, এবং তাদের এই বারান্দার পাশে নাকি সুরে কান্নার শব্দ, কি ব্যাপার। ফুলমিয়া একটু অবাক হয়েছেন, এরকম অন্ধকার উঠেই দেখতেছেন অন্ধকার, তার স্ত্রী বলছে শুনতে পাইতেছেন কিসের কান্না, কে কান্দে কে কান্দে, বলছে আচ্ছা দেখতে হবে তো কে কান্দে এত রাত্রেবেলা। তো তার স্ত্রী বলতেছে না যায় না সামনে যায় না, হুম বেরোতে দিবে না। তো ফুলমিয়া বলেন দেখতে তো হবে, আমার উঠানের পাশে কে কান্দে, বাক্সটা এনে রাখছি, কেমন ব্যাপার। তো তাই বলে তিনি বললেন যে দাও আমার এই দাও কোচ দাও, তার কোচ ছিল যে মাছ মারা কোচ বা টাটা বলে যারা গ্রামে, টাটা সেটা নিলেন, নিয়ে তিনি তার হারিকেনটা জ্বালাইলেন অন্ধকারের মধ্যে, হারিকেন জ্বালাতে বেশ কষ্ট, তারপরে তিনি হারিকেন জ্বালালেন, হারিকেন জ্বালায় হারিকেনটা একদম কমায় দিয়ে জাস্ট অল্প আলো হয়, এই অবস্থায় তিনি গেলেন কোচটা হাতে নিয়ে দরজার কাছে। দরজাটা আস্তে করে মেললেন, পুরা খুললেন না তিনি, দরজার উপাশ থেকে তাকায় দেখতেছেন যে ঘটনা কি, উঠানে কাউকে দেখা যায় কিনা। তো দেখলেন যে ম্লান একটা চাঁদের আলো তাদের উঠান ভরে গেছে এবং দূরে দেখা যাচ্ছে তার ভাইয়ের ঘর, তার থেকে বেশ খানিকটা দূরে ওই যে পাশের বাড়ির লোকটা আর কি, তাদের পার্শ্ববর্তী বাসা, মানে ওইগুলো দেখা যাচ্ছে। তো এই পাশে বাক্সটা, বাক্সটার দিকে চোখ পড়তেই বুকের মধ্যে ধক করে উঠল ফুলমিয়া, দেখতেছেন যে বাক্সর পাশে মনে হচ্ছে উবু হয়ে একটা অবয়ব বসা, মানে উবু হয়ে এরকম হাঁটুর মধ্যে মনে হচ্ছে মাথা যদি দিয়ে কেউ বসে থাকে এরকম মানুষের মতোই, কিন্তু কালচে একটা অবয়ব, মনে হচ্ছে ডার্ক একটা অবয়ব, চাঁদের আলো পড়ছে ওইটার মধ্যে তার ডার্কনেস একটু কমতেছে না, এবং ওইখান থেকে কান্নার শব্দটা আসতেছে বেশ ডিপ ভাবে আসতেছে এবং ফুপায় ফুপায় কাঁদতেছে। তো ফুলমিয়া একটু অবাক হলেন যে কে কান্দে উঠানের মধ্যে এরকম, আর বোঝা তো যাচ্ছে না। তো তিনি করলেন কি, দরজাটাকে আর একটু খুলে ফেললেন, খুলে ফেলে মাথা বের করলেন ভালো মতন, মাথা বের করে দেখতেছেন ওই একই জিনিস। তার স্ত্রী পিছন থেকে দেখছে দরজার ফাঁক দিয়ে জিনিসটা, দেখে তাকে টানতেছে জামা ধরে, তিনি হাত দিয়ে স্ত্রীকে ছুটাই দিলেন এরকম, কারণ তাকে দেখতে হবে ঘটনাটা কি। তিনি একটু এই ব্যাপারে খুব আগ্রহী হয়ে গেলেন যে কে এরকম কাঁদতেছে। তো তিনি আস্তে করে ওই ই হাতে, তার যে হাতের মধ্যে যে ট্যাটা আছে ওইটা হাতে নিয়ে তিনি বেরোলেন, হারিকেনটা নিলেন না, নিয়ে দরজার বাইরে আসলেন। তো দরজা খুলে যে বাইরে আসছেন, এটা কিন্তু একটা শব্দ হয়েছে দরজায়, হ্যাঁ তার ঘরের দরজায় একটা শব্দ হয়েছে। এই শব্দে তিনি দেখলেন ফট করে ওই যে কাঁদতেছিল সেই অবয়বটা কান্না থামাই দিয়ে তার দিকে মুখ তুলে চাকাইছে। তো তিনি দেখতেছেন একদম ডার্ক অন্ধকারের মধ্যে খুব শুকনা একটা এরকম কিছু অবয়ব মানুষের মতো, কিন্তু তার চোখ আছে দুইটা, চোখ দুইটা জ্বলতেছে ধকধক করে, অনেকটা রাতের অন্ধকারে এরকম বিড়াল টিড়াল অনেক সময় চোখ জ্বলে যেরকম সেরকম। তো তার বুকের মধ্যে ধক করে লাগলো, এটা কে, এবং এটা অবয়বটা অনেকটা মানুষের মতো, মানে এটা দেখে মনে হতো কোনো হিউম্যান, কিন্তু মানুষের তো অবয়ব এরকম চাঁদের আলো তো বোঝা যাবে মানুষ, মানুষ যে বোঝা যাবে স্কিন, এটা তো অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, চোখ জ্বলতেছে কেন এরকম। চোখটা তার দিকে কিছুক্ষণ তাকায় থেকে মনে হলো সুইফটলি, মানে খুব সুইফটলি, মানে এত সুইফটলি বলা যাবে না, মানুষের পক্ষে কখনোই সম্ভব না, এরকম স্পিডে এটা একদিকে স্যাঁত করে সরে গেল, এবং সাত করে সরে গেল মানে ট্রাঙ্কটা তো বড়, মানে যে কাঠের সিন্দুকটা এটা কিন্তু বেশ বড়, মানে ফুল সাইজের একটা ট্রাঙ্ক, এইটার পেছনে সরে গেছে, কাইন্ড অফ লাইক হয় লুকায় গেছে বা এই এই যে সিন্দুকটার পেছনে যে ঝোপ আছে ওইটার আড়াল চলে গেছে। তো এই জিনিসটা ভালো মতো দেখার জন্য ফুলমিয়া আস্তে করে ঘর থেকে দুই পা বেরোলো, মানে তার ইচ্ছা হচ্ছে তিনি তার বারান্দা থেকে নেমে ওই সিন্দুকের কাছে যেয়ে দেখবেন যে ব্যাপারটা কি। এই সময় দেখলেন তিনি তাড়াতাড়ি তার পিছনে কে যেন চেপে ধরলো, তিনি বুঝতে কি ব্যাপার পিছনে চেপে ধরছে, মানে তার জামা যে পরা ছিল ওইটা। তো তিনি খেয়াল করে দেখলেন তার স্ত্রী, ভয় পেয়ে গেছিলেন তিনি, তার স্ত্রী তাকে ঠানতেছে পিছনে আসার জন্য, যেতে দিবে না। তো তিনি মানে মানে ইশারায় বোঝানোর চেষ্টা করলেন কথা না বলে, যদি দেখি তার স্ত্রী মানে না মানে মুগ্ধ বলছে না বলে টেনে ভিতরে নিয়ে আসছে, এসে বলছে না ওখানে যাবেন না, ওইটা পিচাস দেখেন না পিচাস আমি দেখছি। তো তিনি বললেন যে পিচাস হইল তো দেখা দরকার জিনিসটা কি, বলে না বলে তার স্ত্রী টেনে রাখছে তাকে যেতে দিবে না। তো তিনি বুঝলেন তার স্ত্রীর হাত কাঁপতেছে থরথর করে, তো তিনি বুঝলেন যে স্ত্রী ভয় পেয়েছে, ভয় পেয়েছে এবং তাদের বিয়েও বেশি দিন হয় নাই, তো তিনি এটা নিয়ে আর ই করলেন না, তিনি চলে আসলেন ঘরের ভিতরে, এসে বললেন যে আচ্ছা ঠিক আছে ঘুমায় যাই ঘুমায় যাই, দরজা লাগায় তারা শুয়ে পড়লো। আবার শুয়ে পড়ছেন তার কিছুক্ষণ পরে এইবার তিনি শব্দ পেলেন যে মনে হচ্ছে একাধিক কণ্ঠ ওখানে কান্না করতেছে একইভাবে, জাস্ট যেভাবে ছিল একাধিক মানে তিন চারটা কণ্ঠ একসাথে। তো তিনি এবার মানে খুব সিরিয়াস হয়েছেন, তিনি দেখবেন ব্যাপারটা কি, তার স্ত্রী তাকে নড়তে দিবে না, চেপে রাখছে ধরে রাখছে তাকে উঠতেই দিবে না বিছানার থেকে। তো তিনি এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন, তিনি একটু সাহসী মানুষ, তিনি এরকম না, তিনি তার স্ত্রীকে একদম এরকম হাতটা সরাই দিয়ে বললেন যে মুখের কাছে হাত নিয়ে বলেন চুপ। তিনি কিন্তু হারিকেন জ্বালায় রাখছিলেন, মানে একদম মানে নিভু নিভু অবস্থা হারিকেনটা জ্বালায় রাখছিলেন, তিনি মুখের কাছে আঙুল নিয়ে দেখালেন চুপ বলে তিনি উঠলেন, উঠে তার ওই কোষটা নিলেন। তো কোষটা নিয়ে তিনি যখন বেরোবেন দেখতেছে তার স্ত্রীও তার পিছে পিছে আসছে, মানে স্ত্রীও পিছিয়ে পিছিয়ে আসছে এসে ওই মানে তার সাথে বেরোবে। তো এইটাতে তার একটু সমস্যা হয়ে গেল যে ব্যাপারটা কি, এখন সে এরকম যদি আসে। তো তিনি দরজাটা হালকা করে ফাঁক করে তাকাইলেন বাইরে, ফাঁক করে তাকায় দেখতেছে যে তার ওই বাক্সটাকে ঘিরে তিনটা ওইরকম ছায়া, বাক্সটাকে ঘিরে তারা ওরকম কাঁদতেছে, মনে হয় যে উবু হয়ে বসে কাঁদতেছে। তো তিনি চিন্তা করলেন যে না এটা তো আর কোন মানে ই না, মানে পশু বা কিছু না, এটা অন্য আসলেই অশরীরী কিছু, এরকম করতেছে মানে তার সাহসে কুলাচ্ছে না। তো হঠাৎ করে ওই জিনিসগুলো মনে বুঝল যে তাদেরকে দেখা হচ্ছে ফাঁক দিয়ে দরজার, ওগুলা মনে হলো দরজার দিক তাকালো, তিনি এবং তার স্ত্রী দুজনেই খেয়াল করছেন, দুজনেই দেখছে, তার স্ত্রীও চোখ রাখতেছিল ফাঁকের মধ্যে, দেখতেছে যে ছয় জোড়া চোখ লাল চোখ এরকম তাকায় আছে তাদের দিকে। এবং হঠাৎ করে মনে হলো যে আকাশ বাতাস মানে মানে খান খান করে চিৎকার করে উঠল, এত ভয়ঙ্কর চিৎকার তারা শুনে নাই, মানে তীক্ষ্ণ একটা চিৎকার। এবং বুঝলেন ওই তিনটা যে চিৎকার করছে তাদের মুখ হা করে এবং স্পষ্ট এখান থেকে দেখছেন দাঁতের সারি মুখের ভেতরে চোখা 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 দাঁত, এবং এটা মানে সাদাটে দাঁত আর কি, মানে লাইট কালারের দাঁত বোঝা যাচ্ছে অন্ধকারও এই চাঁদের আলোতে, এত বড় চোয়াল হা করছে, মানে এই চোয়ালের মধ্যে মানে যে কোনো কিছুর যে কোনো প্রাণীর মাথা কামড়ে নিতে পারে এত বড় হা করছে, এরকম চোয়াল এমন দাঁত দেখা দিতেছে। তো এইবার তো ভয় পেয়ে গেছে ফুল মিয়া, আর বেরোন না, তিনি তাড়াতাড়ি গেটের পাশে এসে দোয়া পড়তেছেন মনে মনে। তো অবস্থাতে অনেকক্ষণ ওই চিৎকার চেঁচামেচি শুনলেন ওইখানে, এবং তাদের বাসা ঘিরে চিৎকার চেঁচামেচি করল। তারপরে মানে ভোরের দিকে, ভোর হয়ে গেছে তখন প্রায়, দূর থেকে আজান পড়ছে, আজানের শব্দের পর আর কিছু পেল না। তো যাই হোক, আজানের পর ফুল মিয়া চিন্তা করলো যে এখন বের হই, তো তার স্ত্রী না করতেছে এবং দুজনে দুপুরে ঘুমাই নাই। যাই হোক, তারা কিছুক্ষণ ঘুমাইলে একসময় দিন হয়ে গেছে, মানে কঠিন আরো উঠছে। তারপর উঠে তারা বেরিয়েছে দুজন, বেরোয় স্ত্রীও বেরিয়েছে সেও বেরিয়েছে, বের হয়ে তারা দুজন মিলে বাক্সটা দেখতেছে ভালো মতন। আশেপাশে দেখলো যে ওই নরম মাটির মধ্যে পায়ের ছাপ, এরকম লম্বা লম্বা পায়ের ছাপ, আঙ্গুলগুলো মনে হচ্ছে চোখা চোখা, মানে চোখা চোখা আঙ্গুল এবং লম্বা লম্বা পায়ের ছাপ, এটা খেয়াল করল, খুবই আশ্চর্যজনক ব্যাপার, এটা কি হইতে পারে। তো তারা যখন দেখতেছে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে এটা, এই সময় ওই পাশের ওই বাসার থেকে ওই লোকটা উকি দিল, তারপর তার ভাইও উঠে আসলো, তারা ওই গেট খুলে আসলো, এসে বলতেছে যে তার ছোট ভাই বলতেছে যে ভাইজান দেখছি কালকে রাত্রেবেলা, মানে বলে কে এইখানে দেখছি কি জানি ছিল, সাহস করে বেরিনি, অনেক ভয় লাগছে, এরকম চিৎকার করছে রাত্রে শুনছ, সে বলতেছে যে হ্যাঁ শুনছি। তো ওই লোকও বললো যে আপনাদের বাসার এখানে তো রাত্রেবেলা কি আইছিল জানেন, পিচাস চিল্লাইছে, এ বাক্সের কাছে ছিল। তো তখন ফুল মিয়া বললেন যে আমার বন্ধু স্বপনের খবর দিতে হবে, দেখি স্বপন এসে কি বলে। তো ছোট ভাইরে বলে যে তুই স্বপনের খবর দে। তো ছোট ভাই চলে গেল এবং তার বন্ধু ওই যে টিচার যে স্বপন তাকে নিয়ে আসলো অনেকক্ষণ পরে। এসে তখন মানে স্বপন সাহেব যখন হেঁটে আসতেছে, এসে দেখলো যে বাক্সটার দিকে তাকায় থাকলো অনেকক্ষণ, কাছে এসে ধরে দেখলো হাত দিয়ে, দেখে বলতেছে যে একদম মানে অন্যরকম, মানে মানে একটা খানদানি টাইপের বাক্স, এর ভিতরে কি আছে কে জানে। তো ওইটাই বলতেছে, তখন ফুল মিয়া যে এটার মধ্যে কি আছে এটা জানার জন্যই তো বন্ধু তোমার ডাকছি, কি আছে বলো। তো বলে তো জানি না। তো বলে যে খোলার কোনো ব্যবস্থা করা যায় না, তোমরা চেষ্টা করো নাই। বলে চেষ্টা করছি, হাতুড়ি বাটাল দিয়ে কালকে অনেকক্ষণ পিটাইছি, কোনো লাভ হয় না। এখন এই কাঠ ভেঙে যদি বের করা যায়, অথবা এই তালার কোনো মিস্ত্রি যদি পাই, এই তালার মিস্ত্রি তো আমাদের এখানে নাই, ওটা সদর থেকে কাউকে নিয়ে আসতে হবে। তো বলতেছে হ্যাঁ, বাক্সের তো অনেক দাম, ডিজাইন দেখে বলা যায় বেশ রাজকীয় বাক্স, এই বাক্স এমনি বেচলে অনেক টাকা পাবা। ওই তার বন্ধু বলতেছে আর কি, যে স্বপন বলতেছে তাকে যে যদি বিক্রি করলেও অনেক টাকা পাবা বাক্স, আর বাক্সের মধ্যে কি আছে কে জানে। তো যাই হোক, যদি কাউরে দিয়ে দাও এটা, যদি যারা এগুলো কালেক্ট করে তারা হয়তো তোমার এটারে অ্যান্টিক মনে করে টাকা পয়সা দিবে, বা কোনো ব্যবসা ব্যাপার আছে কোনো গুপ্তধন। তো বলছে আর গুপ্তধন পাইলে তো পাইলেই। তো বলে তো এর খুলবো কেমনে, এই খোলাই তো সমস্যা। তো ওই স্বপন সাহেব বলতে চাচ্ছে আমি দেখি। সে কাছে যে সেই তালাটাকে ভালো মতন দেখলেন তিনি, তিনি বললো দেখি একটা কুপি ধরায় নিয়ে আসো। তো তিনি বলার সাথে সাথেই সেই ফুল মিয়া তার বাসায় বললো কুপি ধরায় নিয়ে আসতে। কুপি নিয়ে আসলো, তো দেখলো যে স্বপন সাহেব সে কুপিটা তালার নিচে বেশ খানিক্ষণ ধরে রাখলো, মানে কয়েক মিনিট হবে। কয়েক মিনিট ধরার পর দেখলো তালার স্পর্শ করা যাচ্ছে না, এত গরম, হাতের মধ্যে কাপড় দিয়ে ধরছে। তখন বেশ খানিক্ষণ ধরার পর টটাস করে দেখা গেল যে তালাটা খুলে গেল, খুবই আশ্চর্যজনকভাবে এই হিট দিয়ে রাখাতে। তো কুপিটা সরাই রাখলেন তারা, তালাটা গরম হয়ে গেছে, কাপড় দিয়ে সরাইলেন, সরাই সারা ছেড়ে ওই ডালা সরানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন ফুল মিয়া। তো স্বপন বললেন যে আস্তে আস্তে আস্তে, এইভাবে না আস্তে। তো বলে মানে তিনি বিভিন্ন রকম ভাবে দেখলেন মেপে টেপে, তো বললেন যে ওই শাবল নিয়ে আসো দেখি, কারণ শক্ত হবে ডালা, এই এয়ার টাইট করে রাখছে। তো শাবল নিয়ে আসলো, তো শাবল দিয়ে চার দিয়ে দিয়ে একসময় ঠাস করে খুললো ডালাটা, খুলে এরকম মেলে ফেললো। মেলার পর দেখলো যে এই বাক্সের ভেতরে একটা মখমলের একদম খয়েরি কালারের মখমল দিয়ে পুরো মোড়া, ভেতরে পানি ঢুকে নাই, এয়ার টাইট ছিল ভেতরে, কর্নারগুলো এমন ভাবে সিল করা এয়ার টাইট যে পানি ঢুকে নাই ভেতরে, এবং মখমল দিয়ে করে সুন্দর একটা ঘ্রাণ বাক্স থেকে বেরোচ্ছে। কিন্তু এর ভেতরে একটা কঙ্কাল রাখা, এবং কঙ্কালটা পুরো ফুল সাইজ না, মানে একটা কঙ্কাল যদি মানে ফুল সাইজ কঙ্কাল হয় সেরকম না, এটার হাড় হাড় আলাদা আলাদা করে রাখা, এবং খুলিটাও আলাদা করে রাখা, এবং তার পাশে একটা বই রাখা এরকম, বইটা সুন্দর করে বাঁধাই করা, চামড়া দিয়ে বাঁধাই করা, কর্নারগুলা এরকম মেটালের মানে ওই তামা বা কিছু দিয়েই করা, এবং এই বইয়ের একটা লক আছে, তালা মারা আছে, এবং বইয়ের মধ্যে একটা ছোট্ট তালা দেয়া, এবং মোমবাতি ছিল, তিনটা মোমবাতি রাখা আবার ওখানে, মানে ইসের মধ্যে, এবং মোমবাতিগুলো লাল রঙের মোমবাতি। তো এই জিনিসটা কিন্তু দেখলো স্বপন সাহেবও, দেখলো ফুল মিয়াও, দেখলো তার ভাই, দেখলো সেই যে মানুষটা তার সাথে বাক্স টানছিল তাদের পাশের বাড়ি, সেও দেখলো। দেখার পর বলল যে জিনিসটা কি, এটা আসলে কি হইতে পারে। তো সবাই ওই স্বপন সাহেবের কাছে মতামত জানতে চাইল। তো স্বপন সাহেব বলল জিনিসটা কোন মানুষের কিছু একটা কালেকশন, হতে পারে জাদুর বা এরকম কিছু। কঙ্কালটা একটু অন্যরকম, একটু ভালো মতো যদি দেখি একেবারে মানুষের কঙ্কালের সাথে সিমিলার না, এটা গঠন একটু আছে, মানে আমাদের অঞ্চলে এরকম কঙ্কাল মানুষের কঙ্কাল এরকম না, একটু ডিফারেন্ট। তিনি ওই মুখের দাঁতের বিন্যাসটা দেখায় বলতেছিলেন, ফুল মিয়া তো বুঝে না, বলতেছে দেখো এটা এটা দাঁতের বিন্যাসটা কেমন, এবং দেখো উপরে নিচে এই দাঁতগুলোর কেনাইন বলে, এগুলো বড় সুচালো মানে কোন প্রাণীর মতো, কিন্তু এটা মানুষেরই কঙ্কাল। তো যাই হোক, ব্যাপারটা অন্যরকম, এটা আমাদের আসলে ই করার দরকার নাই। আমি যেটা বলি তোমার, এখন তোমার জিনিস, তুমি পাইছো ফুল মিয়া, তুমি যদি চাও এটারে ই করতে পারো, মানে দিয়ে দিতে পারো যারা কালেক্ট করে বা এরকম যাদের কাছে, মোটামুটি ভালোই টাকা দিবে তোমার। আর একটা পারো এই কঙ্কাল টঙ্কাল ফেলে দিতে, ফেলে দিয়ে এই বইটাও ওরকম কালেক্টর কারো কাছে দিতে, বাক্সটা আলাদাভাবে বাজারে বেচতে, তবে কোনো কালেক্টর মানুষ তোমাকে বেশি দাম দিবে এটার জন্য। আর নইলে যেটা করতে পারো, এটা আমার বুদ্ধি বা আমার তরফ থেকে তোমার প্রতি, তুমি আমার বন্ধু, তোমার আদর চিনি আমি, তোমার প্রতি আমার একটা সাজেশন, এই বাক্সটারে নিয়ে তুমি ওই পানিতে পাইছো না, পানিতে ভাসায় দাও, এরপরে যখন ঢল নামবে ঢলের মধ্যে ভাসায় দাও, এই আজকে সন্ধ্যায় মনে বৃষ্টি হতে পারে, আকাশের যে অবস্থা দেখতেছি, নেক্সট ঢল নামলে ভাসায় দাও। তো এটা হলো আমার উপদেশ তোমার প্রতি। হ্যাঁ, আর তুমি যদি চাও এগুলো বিক্রি করে টাকা পাইতে পারো। তো এই কথা শোনার পরে বেশ খানিক্ষণ ফুল মিয়া চুপ করে থাকলো, চিন্তা করতেছে কি করবে। সে তার স্ত্রীর দিকে তাকালো, তার স্ত্রীও মানে বলতেছে ফেলে দিতে আর কি, তার মানে হাফ ভাবে। তো ফুলমিয়া তার স্ত্রীকেও বেশ পছন্দ করতেন, তার যে মতামত সেটারও দান দিতেন তিনি, কারণ তার স্ত্রী তাকে মোটামুটি সবসময় ভালো বুদ্ধি দিতেন। আর এই বন্ধুও যেটা বলছে, তো তিনি আগে ঢাকনাটা নামাই দিলেন, নামাই দিয়ে বললেন যে এই তালা তোলে কেমনি কি করবো, তালা তো খুলে ফেলছে। বলে তালা কিছু না, এই তালাটা একটু পরেই তুমি যেটা এখন লাগাই দাও একটু পরে এটা লেগে যাবে, আবার এটা ঠান্ডা হইলেই লেগে যাবে দেখো। তো বলে বললো যে তালাটা তো ওই যে ঈদে কাপড় দিয়ে ধরে রাখছিল ওইটা আবার ঢাকনাটা নামায় জোরে চাপ দিয়ে বসাই দিল, তারা বসাই দিয়ে তালাটা আবার ওইভাবে করে মানে ধরে রাখলো ঢুকায় আর কি তালার ইটা। কিছুক্ষণ পরে দেখলো যে তালার খোলা যাচ্ছে না, আবার লেগে গেছে তালাটা। বলে দেখো তো, তখন ফুলমিয়া জিজ্ঞেস করতেছে ওই ইকে, সে স্বপনকে তার বন্ধুকে, বন্ধু তুমি কেমনে জানলা এই তালা কেমনে খুলে, খুবই আশ্চর্য জিনিস। তো তখন ওই স্বপন সাহেব হাসতেছে, বলে যে ওই তালার মধ্যেই একটা ছবি আছে দেখো। বলে কি? বলে একটা প্রদীপের ছবি, নিচে প্রদীপ জ্বলতেছে এরকম, একটা তালার মতো জিনিসের নিচে প্রদীপ জ্বলতেছে দেখো, দেখছো? বলে এইটাই কিন্তু এটার ইন্ডিকেশন দেওয়া আছে এটা কিভাবে খুলতে হবে, এটা বোঝা কঠিন কিছু মনে হয়নি আমার কাছে। তো যাই হোক, এটাকে যদি আমার পরামর্শ না এটা করো, মানে হ্যাঁ তোমার পরামর্শ মতোই করবো, যেহেতু আমি এটা রাখবো না ঝামেলা, এবং কালকে রাত্রে এরকম এরকম ঘটনা ঘটছিল। এটা শোনার পর তখন স্বপন একটু গম্ভীর হয়ে গেলেন এবং তিনি বললেন যে আসলেই আমার মনে হয় এটা কোনো ব্যাপার স্যাপার আছে, তবে আমার মনে হচ্ছে এটা জাদু মন্ত্রের কোনো ব্যাপার আছে, কোনো সাধকের জিনিস, কোনো জাদু সাধনা করতে এরকম কেউ, ফেলে দেওয়া বেটার। তো যাই হোক, তাই বলে স্বপন সাহেব বললো যে আচ্ছা, আমি সে চা খেয়ে বাসা থেকে চলে গেল। এখন ওই জিনিসটা তো রয়েছে দুপুরের পর থেকে, এবং ওই পাশের বাসার লোকও বললো ভাই আমার এগুলোর কিছু দরকার নাই, আপনি ফেলে দিলে দেন এবং আপনার আমি সাহায্য করব ফেলে দিতে, ওই সার দিয়ে টানাটানি করা লাগবে ওটা আমি করব সাথে। তো যাই হোক, তারা সে ফুলমিয়া তার ভাই এবং ওই ভদ্রলোক তিনজনে মিলে পরে এই সিন্দুকটাকে টেনে টেনে নিয়ে গেল নদীর পাড়ে, আবার নদীর পাড়ে নিয়ে ঠেলে সিন্দুকটা পানিতে ফেলে দিল, ঝপাস করে পড়ছে, পড়ার পর পানির নিচে এটা এরকম নড়তেছে আর কি, অনেকখানি ডুবে গিয়ে এরকম নড়তেছে পানিতে। তো জানলো যে বুঝছে যে এটা তো তালা মেরে দিছে, এটা এয়ার টাইট জোর করে লাগাই দিছে, এটা ই হবে না, মানে এটার একটা অংশ ই করতেছে। তো চিন্তা করলো যে এখন যদি আমরা এটাকে মানে ই করে দিই, এটা হয়তো ভাসতে ভাসতে সামনে যাবে, কেউ তুলে ফেলবে, এর থেকে এক কাজ করি, এটাতে আমরা ওই যে আকসি দিয়ে আবার আটকায় রাখি, যখন স্রোত আসবে স্রোতের সাথে চলে যাবে। তো এই কাজই করলেন তিনি, ওই আকসির সাথে আটকায় নৌকার, তার নৌকার নিচের দিকে তিনি বেঁধে রাখলেন, একদম নৌকার কাছাকাছি থাকলো আর কি পানিতে ভেসে। তো এরকম যখন সন্ধ্যার সময় আবার যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যার দিকে, আবার বৃষ্টি শুরু হলো, তো তখন ফুলমিয়া বাসায় ছিলেন। তো বৃষ্টি শুরু হলো, বেশ ঝুম বৃষ্টি নামছে, তিনি বুঝলেন যে এখন তো ই আসবে মানে ঢল আসবে। তিনি তাড়াতাড়ি হেঁটে ওই বনের মধ্যে দিয়ে চলে গেলেন হারিকেন একটা নিয়ে ওই তার নৌকায়। তো নৌকায় গিয়ে তিনি রাখলেন, রেখে তিনি চিন্তা করলেন যে এখন ছেড়ে দিব। তিনি বুঝলেন যে পানি বাড়তেছে আস্তে আস্তে, শোঁ শোঁ করে শব্দ হচ্ছে। তো তিনি ওই দড়িটা নিয়ে আস্তে করে খুলে দিলেন পানির সাথে, তোড়ের সাথে, যখন পানি জোরে আসছে, তো পানির স্রোতের সাথে দেখলেন যে ওই সিন্দুকটা আস্তে আস্তে ভেসে ভেসে এরকম চলে যাচ্ছে। তিনি কিছুক্ষণ বেশ দেখলেন হারিকেন উঁচা করে, ততক্ষণ কালো দেখা যায় ততক্ষণ। তো চলে যাওয়ার সাথে সাথেই তিনি হঠাৎ চিৎকার শুনলেন, তীক্ষ্ণ চিৎকার, পিছনে যে গাছপালা আছে ওগুলোর মধ্যে দিয়ে। তো তিনি ভয় কেঁপে উঠে তাকালেন, তার মনে হলো যে এই যে গাছপালা বনভূমির মধ্যে কেউ চিৎকার করছে, মানে সেই তীক্ষ্ণ চিৎকার রাতে শুনছিলেন। এরপর আবার একটা চিৎকার শুনলেন, আরো একটা চিৎকার, মানে এই দুই তিনটা চিৎকার। একটু পরে মনে হলো গাছগাছালির এই পাশ থেকে কেউ মানে নড়ায় চড়ায় ফেলতেছে চারিপাশে গাছপালা। তো ফুলমিয়া বেশ ভয় পেয়ে গেলেন, তিনি কি করবেন বুঝতেছেন না। তো নৌকাতে তার কোচ ছিল একটা, কোচটা বের করলেন এটা সাহসের জন্য, আর হারিকেনটা নিলেন, এবং তিনি তার নৌকা কিন্তু বাধা গাছের সাথে শক্ত করে তিনি দোয়া পড়তে পড়তে নৌকার থেকে নামলেন। নৌকায় থাকতে চাইলেন না চিৎকারে, তিনি ওই হারিকেন নিয়ে নৌকার থেকে নামলেন। বৃষ্টি তখন ফোঁটা ফোঁটা পড়তেছে, গাছের পাতায় বৃষ্টি আটকা যায়। তো তিনি ওই গাছপালার মধ্যে দিয়ে হাঁটা ধরলেন সামনে তাকে, হঠাৎ তার মনে হলো তার পাশ থেকে কিছু বের হয়ে গেল পাশের ইসে। তো তিনি তাড়াতাড়ি ওদিকে তাকালেন, কুচটা বাড়ায় ধরে, তখন মনে হয় এই পাশ থেকে গেল এরকম। তিনি দোয়া পড়া শুরু করলেন জোরে 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 জোরে, দোয়া পড়ে পড়ে সামনে যাচ্ছেন আর তাকাতেন। তার মনে হচ্ছে যে তার আশেপাশের গাছপালার মধ্যে যে সর সর করে কিছু যাওয়া আসা করতেছে, মানে তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। জোরে জোরে দোয়া পড়তে পড়তে একসময় তিনি ওই গাছপালার ভেতর থেকে বেরোলেন, বের হয়ে তার বাসার কাছে আসলেন, মানে তার ঘরের কাছে এসে তিনি তাড়াতাড়ি পেছন ফিরে তাকালেন। পেছন ফিরে তাকায় দেখতেছেন ওই গাছপালার শেষ প্রান্তে ওই যে দেখছিলেন অবয়ব, ওইরকম একটা অবয়ব পুরো সোজা দাঁড়ায় আছে, লিক লিক এরকম, এবং চোখ দিল ধকধক করে চলতেছে। তাকে দেখে প্রচন্ড চিৎকার দিল মুখ হাঁ করে। তো এই মুখ হাঁ করা চিৎকার দেখে তিনি প্রচন্ড ভয় পেয়েছেন যে তার চোয়ালটা ঝুলে এরকম বড় হয়ে গেছে ওই প্রাণীরা যে চিৎকার করছে। তিনি বুঝছেন এটা পিশাচ। তাড়াতাড়ি ফুল মিয়া ঘরের মধ্যে মানে গেটের কাছে জোরে জোরে গেট কিল দিলেন, তার স্ত্রী দরজা খুলে দিল, দৌড় দিয়ে ঢুকলেন। তিনি দৌড় দিয়ে বললেন যে ওই যে সেনকে রাতের গুলো আসছে, চিৎকার করতেছে। তো তাড়াতাড়ি ঢুকে সব লাগায়। তো ওই দিন রাতে তার ঘরের আশপাশে এই চিৎকারে এবং মাঝে মাঝে কাঁদতেছে, চিৎকার করতেছে, এবং তার যে এই পাশে জানালা ছিল, জানলার মধ্যে মনে হচ্ছে কেউ নখ দিয়ে আচর কাটতেছে, এরকম শব্দে তাদের ঘুম হারাম হয়ে গেল। তো কোন মতে তারা একবারে রাত পার করলো। সকালবেলা ফুলমিয়া চিন্তা করলো যে না, এটা নিয়ে আমার একটু খবর নিতে হবে, ঘটনা কি। তিনি তাড়াতাড়ি সবকিছু রেখে তিনি চলে গেলেন মসজিদে সকালে ফজরের পরে। গিয়ে মসজিদে যে তিনি তখন হুজুরকে বললেন যে এই এই ঘটনা ঘটছিল। তো হুজুর বললেন যে ভালো করছো, খুব ভালো জিনিস যে তুমি যেটা মানে পানিতে ফেলাই দিছো, ভালো করছো, এইটা মানে খুব ভালো কিছু ছিল না। আচ্ছা, আমি তোমাকে পরে আমি নিজের মতো ই করে দেখবো, খেয়াল করে একটু চিন্তা করব বা একটু ই করব, মানে আমল করবো, আমল করে তোমাকে জানাবো কি ব্যাপার, চিন্তা করো না, তুমি বাসা যাও। দোয়া দরুদ পড়ে দিল ফুলমিয়াকে, ফুলমিয়া চলে আসলেন। তো পরে উনি দেখলেন যে আসরের দিকে ওই ওই যে যিনি হুজুরের সাথে কথা বলছেন তিনি তার বাসায় আসছেন। এসে দেখলেন কোথায় ছিল কি ছিল, দেখে বললেন যে আমি একটু আমল করছিলাম, আমলের মধ্যে আমি জানতে পারছি যে তোমার এখানে যেটা আসছিল এই বাক্সটা তোমার কাছে এসে পড়ছিল, এইটা একজনের কালো সাধনার বাক্স, মানে কালো জাদু সাধনা করে এটা দিয়ে, এবং সে খুব খারাপ টাইপের একটা জিন যারা দৃশ্যত মানে এরকম কাউকে ওইটার মধ্যে রাখছিল, আটকায় রাখছিল ওখানে, মানে ওইটার দেহাবশেষ আটকায় রাখছিল, এবং সে ওইটা দিয়ে সাধনা করত, তার অনেক সাধনার জিনিসপত্র ছিল। আমি তোমাকে বলি ওখানে একটা বই ছিল, তখন এই বইয়ের কথা কিন্তু আগে বলেন নাই তিনি হুজুরকে, বলে যে হ্যাঁ, মানে ওই জিনিসটাই মানে ওইটার ভিতরে ছিল এবং তোমার কাছে পড়ছিল, তারা মানে খুলে তুমি যদি এটা বিক্রি করতে বা মানে এইদিক ওদিক করতে তাহলে হয়ে যেত, এবং ওই যে তোমার কাছে এসে বিরক্ত করতেছে ওগুলো জিন, ওগুলো জিন, এবং তাদের ওইটা তুমি পেয়ে যে ছেড়ে দিলা না, তুমি যে ওই জিনিসটাকে খুললা না, তারা মানে এটাতে তোমার উপর একটু ই, তারা চাইছিল ওইটা খুলে যদি কোনোভাবে নিয়ে যেতে পারতো তাদের জিনিস, বা তাদের ওই যে জিনিসের তাদের সঙ্গীর যে দেহাবশেষ আছে ওইটা নিয়ে যেতে পারলে তাদের সব দিক দিয়ে ই হইতো আর কি। এখন তোমার হয়তো কোনদিন জ্বালাবে, তুমি তো পানিতে ছেড়ে দিছো, নইলে ওরা ওইটারে ফলো করে যাবে, ওরা ওই বাক্সের পিছনেই আছে। তো যাই হোক, তোমার বাসাটা আমি বন্ধ করে দিতে আসছি। তো বলে তখন ওই হুজুর তার বাড়ি বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে দেখা যায় আজ মাগরিবের আগেই চলে যায়। তো ওই দিন রাতে আর সে কিছু দেখে না, মানে সবকিছু আর কি স্বাভাবিক থাকে, তার আর এগুলো সমস্যা হয় না। তো দুঃস্বপ্ন দেখতো মাঝে মাঝে, ফুলমিয়া নাকি দুঃস্বপ্ন দেখত যে তার বাসার আশপাশে ওই রকম জিনিস চলাফেরা করতেছে। এই সেই আস্তে আস্তে এই সমস্যা কেটে যায়। আর ফুলমিয়া এর পর থেকেও যখন ওই যে পানিতে যেত কোনো কিছু কালেক্ট করতে, ওই যে বানের পানির থেকে জিনিসপত্র কালেক্ট করতে, সে চেষ্টা করত যে এরকম বাক্স টাক্স এরকম কোনো কিছু পেলে যাতে নেবে না, যদিও তার কাছে কোনো বাক্স পড়ে নাই আর। তো এই ছিল ফুলমিয়ার ঘটনা যেটা শেয়ার করলাম, অনিল রবি শেয়ার করেছেন আমাদের কাছে এবং আমি আপনাদের কাছে শেয়ার করলাম। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আশা করি ভালো লেগেছে। এবং আমাদের কাছে মেইল করবেন আপনাদের কাছে ঘটনা থাকলে, আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের কাছে পাওয়া কোনো ঘটনা, সেই মানুষটির কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিন, অথবা আপনি কালেক্ট করে কোনো ঘটনা পাঠান, কোনো মিথ পাঠান, লেজেন্ড পাঠান, বা আপনি কোনো এলাকার কোনো লেজেন্ড জানেন সেটা পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি সেটা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। আর এখন চলে যাব পরবর্তী ঘটনায়। যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। আর পরবর্তী ঘটনাটা কিন্তু আমি নিয়ে আসবো না, পরবর্তী ঘটনাটা নিয়ে আসবেন আপনাদের জন্য হাবিব ভাই। হাবিব ভাই ঘটনা পাঠিয়েছেন, চলুন আমরা শুনে আসি হাবিব ভাইকে।
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাবু ভাই, আশা করি ভালো আছেন। অদ্ভুতরের সকল শ্রোতাকে আমার পক্ষ থেকে সালাম, সাথে ঈদ উল ফিতর 2026-এর শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আমি হাবিব বলছি রাজশাহী থেকে। আমি আর কালক্ষেপণ না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। বলে রাখা ভালো, এই ঘটনাগুলোর স্থান এবং কাল অপরিবর্তিত থাকলেও ব্যক্তিগুলোর নাম কিন্তু আমরা কাল্পনিক ব্যবহার করব এবং তাদের আসল পরিচয়গুলো গোপন রাখব। তখন 80 দশকের আগের কথা, প্রায় 75 কি 76 সাল হবে, সে সময় আমাদের বাংলাদেশের একজন ব্যক্তি ফুয়াদ সাহেব, উনি দেশের বাইরে গিয়েছেন পড়াশোনা করতে, সামহাও স্কলারশিপ পেয়েছেন এবং উনি দেশের বাইরে পড়াশোনা করতে গেছেন। তখন মানুষ বিলেতে গেলেও এই ফুয়াদ সাহেব উনি কিন্তু গিয়েছেন বেলজিয়ামে এবং আর্কিটেকচার নিয়ে ব্যাচেলার্স করতে বা স্নাতক স্নাতক বা স্নাতকোত্তর পড়াশোনা করতে আর কি। সেখানে যাওয়ার পরে উনি যখন পড়াশোনা শুরু করেন তখন সঙ্গতই বিভিন্ন দেশের মানুষের সাথে কিন্তু পরিচয় হয়। তার মধ্যেই শ্যামল নামে একজন ব্যক্তি ছিল, যিনি ছিলেন ভারতীয় এবং শ্যামল কিন্তু পশ্চিমবঙ্গের লোক, সো দুজনের ভাষার মোটামুটি মিল রয়েছে। শ্যামল সাহেব ছিলেন আর্কিওলজি ডিপার্টমেন্টে আর ফুয়াদ সাহেব ছিলেন আর্কিটেকচার ডিপার্টমেন্টে। দুজনের ডিপার্টমেন্ট ভিন্ন হলেও কিন্তু বেশ সক্ষতা। যাক, আশির দশকের দিকে তারা মানে আশি সালের দিকে দুজনেই তাদের ব্যাচেলার শেষ করে এবং শেষ করে ফুয়াদ সাহেব সঙ্গত কারণে বাংলাদেশে চলে আসেন, চাকরি বাকরি করবেন, উনি ছাপোষা মানুষ হিসেবে থাকতে চান, দেশের জন্য কিছু করতে চান, সেরকমই তার চিন্তাভাবনা ছিল এবং তাই তিনি দেশে চলে আসেন। কিন্তু ওদিকে শ্যামল সাহেব কিন্তু ব্যাচেলার শেষ করে উনি পিএইচডিটা করে ফেলেন ঝটপট এবং ৮৫ সালের দিকে ৮৪-৮৫ এরকম সময় তিনি তার পিএইচডি শেষ করে সেই ইউনিভার্সিটিতেই কিন্তু শিক্ষকতা শুরু করে দেন। এর মাঝে আমাদের এই ফুয়াদ সাহেব দেশে এসেছেন, তিনি দেশে এসে চাকরি নেন, বিভিন্ন সময় পার হয়, বিভিন্ন কাজ করেন এবং এক পর্যায়ে তিনি অনুভব করেন যে আসলে পিএইচডিটা যদি করেই ফেলতাম তাহলে হয়তোবা ভালো হতো। আর সে সময় ফোনে কিন্তু যোগাযোগ হতো মানুষের মধ্যে, টেলিফোনে ল্যান্ডলাইনে এই ট্রাঙ্ক কল বুক করে কথা বলা বা এভাবে কথা বলার সুযোগ ছিল। কাজে বছরে দু একবার তার বন্ধুর সাথে কথা হতো আর বেশ কয়েকবার এই বেলজিয়ামে চিঠি চালাচালিত তো হতোই তার বন্ধুর সাথে, অর্থাৎ ফুয়াদ সাহেব শ্যামল সাহেবের সাথে চিঠিতে কথাবার্তা বলতেনই। একসময় সে বলেন যে বন্ধু আমি আসলে পিএইচডিটা কমপ্লিট করতে যাচ্ছি, কোনো সুযোগ আছে কিনা। সেভাবেই শ্যামল সাহেব তার জন্য একটা ব্যবস্থা করে দেন এবং ফুয়াদ সাহেব আবারও প্রায় ৭৯ সালের দিকে চলে যান তার পিএইচডি করার জন্য সেই বেলজিয়ামের একই ইউনিভার্সিটিতে। যা তার দু এক বছর পরের ঘটনা, পিএইচডি তখন চলমান আমাদের ফুয়াদ সাহেবের এবং আপনারা জানেন যে যখন পিএইচডি মানুষ করে তখন কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে থিসিস করতে হয়, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে হয়, থিসিস করতে হয় এবং সেগুলোর রিপোর্ট, ফিল্ড রিপোর্ট সবকিছু দিয়ে একটা নতুন কিছু আপনাকে নতুন তথ্য মানুষের সামনে তুলে ধরতে হয়। পিএইচডি অনেকটা বিষয়টা এরকমই, অর্থাৎ পুনঃ গবেষণা করে নতুন কোন তথ্য বের করা। সো আর্কিটেকচারের বিষয়টা হচ্ছে যারা এই এই স্থাপত্য শিল্প নিয়ে পড়াশোনা করেন তারা হচ্ছে পুরাতন বিল্ডিং, পুরাতন সভ্যতায় তারা কিভাবে এই বিল্ডিংগুলো তৈরি করত এগুলো নিয়ে কাজ করবে। এবং তখন একটা সুযোগ আসে যে তারা একটা বিষয় নিয়ে কাজ করবে, সেটা হচ্ছে এই সাহারা মরুভূমিতে পুরাতন কিছু একদম পুরনো যে সভ্যতাগুলো ছিল সেই সভ্যতার যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো নিয়ে তারা একটু গবেষণা করবে। এবং এই বিষয়ে সে শ্যামল সাহেবের সাথে কথা বলেন এবং সামহা বিষয়টা ক্লিক করে, কারণ শ্যামল সাহেবদেরও উনাদের একটা টিম এই সাহারাতে যাওয়ার কথা ছিল এই বিষয়গুলো নিয়েই, কারণ উনারা যেহেতু আর্কিওলজিস্ট, পুরাতত্ত্ববিদ বা পুরাকীর্তিবিদ, তারা এই পুরাতন স্ট্রাকচার নিয়ে কাজ করবে। এদিকে এই সাথে আমাদের ফুয়াদ সাহেবও তার কাজটা সেখানে সেরে আসতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে সাহারা কিন্তু একটা মরুভূমি বলে আমরা চিনি। এই সাহারা মরুভূমি অনেক বড় একটা মরুভূমি, এটা মরুভূমি হলেও কয়েক লক্ষ বছর আগে কিন্তু এটা এমন মরুভূমি ছিল না, এটা কিন্তু একদম সবুজ একটা অংশ ছিল। এখানে নদী ছিল, নালা ছিল, খাল ছিল, বীর ছিল এবং এসবের পাশে কিন্তু অনেক সভ্যতা গড়ে উঠেছিল। এই সাহারা মরুভূমি কিন্তু প্রায় ১১টিরও বেশি দেশের সঙ্গে কানেক্টেড, অর্থাৎ এই সাহারা মরুভূমির আশপাশে কিন্তু ১১টা দেশ রয়েছে, প্রত্যেকেই সাহারা মরুভূমির সাথে কানেক্টেড। এবং এখানে এখনো, আগে তো আসলে ওভাবে দেখা যেত না, এখন গুগল ম্যাপস আছে, আপনারা যদি একটু সার্চ করেন দেখবেন এই বিভিন্ন জায়গায় পুরাতন স্ট্রাকচার, ঘর বাড়ি, পুরাতন গ্রাম এখনো আছে দেখলে বোঝা যায় এবং কোন জায়গা দিয়ে নালা ছিল, খাল ছিল, নদী ছিল সেগুলাও এখনো দেখা যায়। এবং এখনো যারা সেসব জায়গায় যায় পুরাতন হাড়ি পাতিলের ভাঙা পুরাকীর্তি জিনিসপাতি কিন্তু এখনো মানুষের চোখে পড়ে, বড় বড় পাথরে সেই যারা পুরাতন আমলের মানুষ ছিল, পুরাতন সভ্যতা ছিল, তারা বিভিন্ন আঁকিঝুঁকি যে করে গেছেন, কেভ মার্কিংস বা হচ্ছে স্টোন মার্কিংস সেগুলো এখনো আছে, আপনারা নেটে সার্চ দিলে এটা পাবেন। যাও, সে সময় তারা যাবেন এবং তারা সবকিছু চিন্তাভাবনা করে দেখলেন যে কিভাবে কম খরচ হবে এবং সহজে যাওয়া যাবে। তাদের জন্য সেই সময় সবচেয়ে বেস্ট বা ভালো অপশন হল এটা হচ্ছে মরক্কো দিয়ে যাওয়া। তো তারা সেভাবেই প্ল্যান প্রোগ্রাম করলেন। তারা দুজন মিলে প্রথমে মরক্কে পৌঁছালেন। মরক্কো যাওয়ার পরে তারা প্রথম দিন একটু জিরিয়ে নিলেন। জিরিয়ে নেওয়ার পর এখানে তাদের বেশ কিছু সুবিধা ছিল, অর্থাৎ এই যে সাহারাতে যাবেন, সাহারাতে যাওয়ার জন্য তাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিছু পরিচিত মানুষ থাকতে হবে যারা সেই মরুভূমিটা চেনে এবং তাদেরকে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে। সুবিধা হচ্ছে এই শ্যামল সাহেবের স্টুডেন্টদের মধ্যে অনেকের মরক্কো ছিল, তো তারাই বলেছিলেন যে আপনি যখন মরক্কোতে যাবেন সেখানে যাওয়ার পর আমি কয়েকজনের নাম নাম্বার দিয়ে দিচ্ছি বা ঠিকানা দিয়ে দিচ্ছি, তাদের সাথে যোগাযোগ করবেন, তারাই আপনাকে পুরো যাত্রাটার ব্যবস্থাটা বা সবকিছু অ্যারেঞ্জ করে আপনাদেরকে ওখানে নিয়ে যাবে বা সবকিছু এনশোর করবে। সেভাবেই তারা এসেছিলেন। সো আমাদের শ্যামল সাহেব এই ফুয়াদ সাহেবকে নিয়ে প্রথম দিন রেস্ট করে তারপর যাদের যাদের কন্ট্যাক্ট ছিল তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। মজার বিষয় হচ্ছে যখনই ওনাদের সাথে যোগাযোগ করেন এবং করার পর বলেন যে আমরা ওই অঞ্চলের দিকে বা একটা স্পেসিফিক জায়গার দিকে যেতে চাচ্ছি বা ওই গ্রামের দিকে যেতে চাচ্ছি, তখনই কেমন যেন লোকজন অ্যাভয়েড করে চলে যায়, কেউ আর যেতে চায় না। অনেক জিজ্ঞেস করেন তারা বিভিন্নভাবে যে কেন, কি বলে না আমরা ওইদিকে যাই না, আমাদের খুব একটা ভালো লাগে না বা আমরা ব্যস্ত, এভাবে কথা উল্টিয়ে দিচ্ছে, এরকম বেশ কিছু বিষয় তারা খেয়াল করেন। প্রায় দু তিন দিন ধরে এভাবে চেষ্টা করার পর আলটিমেটলি তারা যেটা বুঝতে পারলেন যে হয়তো বা টাকা কম হচ্ছে, মানে যে কস্টিংটা তারা বলছে সেটা হয়তো বা কম হচ্ছে, টাকা বাড়িয়ে দিলে হয়তো বা নিয়ে যাবে। সেভাবেও তারা ট্রাই করেন কিন্তু তারপরেও দেখছেন যে দেয়ার ইজ নো লাক, তাদেরকে আসলে কেউই বলছে না যে তারা নিয়ে যাবে বা হেল্প করছে না। তখন তারা দুজন মিলে খুব চিন্তিত হয়ে পড়েন এবং অনেক চিন্তা ভাবনার পর তারা একটা আইডিয়া বের করেন যে আমরা তো আমাদের পরিচিত লোকের কাছে যাচ্ছি, মানে আমার পরিচিত লোক বলে দেওয়া বা আমার স্টুডেন্টদের বলে দেওয়া লোকদের কাছে যাচ্ছি, আমরা র্যান্ডম কাউকে খুঁজে বের করি, কারণ মরুভূমি চেনে হচ্ছে যারা বেদুইন আছে, যারা নোম্যাড আছে, তো এরকম কোন লোক খুঁজে পাই কিনা দেখি। তারা খোঁজাখুঁজি শুরু করেন এবং শুরু করার পরে অবশেষে একজনকে পায় যার নাম হচ্ছে আবদুল্লাহ, বা আমাদের ভাষায় বলতে পারি আবদুল্লাহ। সেই আবদুল্লাহ অবশেষে রাজি হয় এবং সে বলে যে দেখেন ওখানে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো, সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু বেশি সময় ধরে ওখানে অবস্থান করতে পারবো না, বা ওখান থেকে যতটা শর্টে কাজ সেরে আসা যায় তত ভালো, কারণ আমাদের এই শ্যামল সাহেব এবং ফুয়াদ সাহেব দুজনে মিলে বলেছেন যে ওখানে তারা প্রায় এক দু সপ্তাহের মতো অবস্থান করবেন। কিন্তু আবদুল্লাহ বলেছিলেন যে আসলে মরুভূমি অঞ্চল তো অনেক রকম সমস্যা থাকে, তো এইসব জায়গায় যত কম সময়ে কাজ করে ফিরে আসা যায় ততই ভালো, আর ওখানে থাকার ব্যবস্থা কিন্তু অতটা ভালো নেই, তাবু থেকে শুরু করে আর বেশ কিছু জিনিস নিয়ে যেতে হবে। হ্যাঁ, ওখানে যেই গ্রামে তারা যেতে চেয়েছেন ওটা একটা পুরানো পুরাতন একটা সভ্যতা ছিল, সেটা এখনো ধ্বংসাবশেষ, কিন্তু তার মধ্যে দুটো কি তিনটা পরিবার এখনো যারা হচ্ছে এই মরুভূমিতে থাকে অর্থাৎ বেদুইন, তারা ওখানে আছে এবং ছাগল চড়িয়ে সেভাবেই তারা খায়, এর বাইরে কিন্তু ওখানে তেমন কোনো মানুষ টানুষ নেই। ওখানে যতটা কম সময় পারা যায় মরুভূমি থেকে সেরে চলে আসা ভালো। সেভাবেই তারা প্রস্তুতি নিলেন, প্রায় দশ বারোটা মানুষ আরো তারা নিলেন অ্যাসিস্ট্যান্ট, কারণ এই যাত্রাগুলো যেরকম হয় যে শুকনো অঞ্চল তো মরুভূমি, এখানে আপনার উটে করে যাতায়াত করতে হয় এবং আপনাকে তাঁবু নিতে হবে, আপনার প্রয়োজনীয় যা কিছু পানি টানি সবকিছু কিন্তু একবারে নিয়ে নিতে হয়, নিয়ে সেভাবে যাত্রা করে তারপর হচ্ছে আপনার শেষ করে সেখানে থেকে আবার শেষ করে আসতেছে, অনেক কিছু রসদ নেওয়ার বিষয় থাকে। সেভাবে তারা সবকিছু আয়োজন টায়োজন করলেন, সাত আটটা উট নেওয়া হলো, দিয়ে তারা বিসমিল্লাহ বলে সবাই মিলে রওনা দিলেন এই মরুর পথ ধরে। তাদের এই বিশাল বাহিনী বহর বা কাফেলা যেটাই বলেন না কেন, সেটা নিয়ে যখন তারা মরুভূমিতে যাত্রা করছে তখন তারা মোটামুটি শিওর যে তারা যেই গ্রামে যেতে চাচ্ছে সেই গ্রামে যেতে আসলে প্রায় চার দিন তিন রাত এরকম সময় লেগে যাবে আর কি। তো যেতে যেতে তারা মরুভূমির বিভিন্ন অংশ অঞ্চল দেখছে, উপত্যকা দেখছে এবং এখানে অনেক কিছু তারা শিখতে পারে, বেশ কিছু জিনিস তাদের শিক্ষণীয় হয়। যেমন তারা দেখতে পান যে দিনে মরুভূমিতে প্রচন্ড গরম হলেও রাতে কিন্তু বেশ ঠান্ডা, এবং ক্ষেত্রবিশেষে প্রচন্ড ঠান্ডার কারণে গায়ে কাঁপুনি ধরে যায়। এজন্য তারা যখন মরুভূমিতে রাতে কোথাও থামতেন সেখানে তারা দিনে গরম হলেও রাতে কিন্তু তারা আগুন জ্বালাতেন, কাঠ খড় এগুলো জোগাড় করে আগুন জ্বালাতেন এবং সেটা প্রায় সারা রাতে জ্বলত। এটা একটা বিষয় ছিল। দ্বিতীয় বিষয় ছিল হচ্ছে তারা একটা জিনিস খেয়াল করেন যে এই মরুভূমির মধ্যে সাহারার মধ্যে দিয়ে যখন যাচ্ছেন তখন প্রায় প্রায় কিন্তু বিভিন্ন জায়গায় এরকম পাথরের স্তূপ রয়েছে বা একটু উঁচু টিলার মতো রয়েছে, যেগুলোতে অনেক পাথর এখানে সেই পুরনো প্রাগৈতিহাসিক যে হায়ারোগ্লিফিক্স থাকে। হায়ারোগ্লিফিক্স অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এটা মিশরীয়টা, আর এটা হচ্ছে কেভ মার্কিং এর মতো, অর্থাৎ বিভিন্ন এই উপত্যকায় যে 10 লাখ বা 20 লক্ষ বছর আগে যে বলা হয় পুরাতন সভ্যতা ছিল, তারা বিভিন্ন শিকারীদের হাতের সেই আঁকানো বা পাথরে কার্ভ করা বিভিন্ন লোককথা বা চিত্র, এই ধরনের জিনিসগুলো তারা দেখতে পান। সেগুলো তারা কিছু কিছু পেইন্টিং করেন, অর্থাৎ কিছু কিছু আঁকিয়ে নেন, এবং তাদের কাছে ফিল্ম ক্যামেরা ছিল, সেটা দিয়েও তারা বেশ কিছু ছবি তুলে নেন। এভাবেই তাদের যাত্রাটা কিন্তু অগ্রসর হচ্ছিল। কিন্তু একটা জিনিস তারা খেয়াল করেন যে যখনই মরুভূমিতে রাত হয়ে যায়, এই যে যারা আছেন অর্থাৎ আবদুল্লাহ এবং তার টিম, এরা কিন্তু সবাই খুব সজাগ বা সতর্ক হয়ে থাকে এবং প্রত্যেকেই আগুনের পাশে থাকার চেষ্টা করে। বিষয়টা এমন না যে ঠান্ডার কারণে, এই বিষয়গুলো ওদের কাছে একটু খটকা লাগে। তো এর মাঝে শ্যামল জিজ্ঞেস করেই ফেলে আবদুল্লাহকে যে আচ্ছা আব্দুল সাহেব, এখানে কি মানে রাতে এভাবে আমরা একসাথে হয়ে থাকি, খুব কাছাকাছি, মানে কোনো কিছুর ভয় আছে নাকি? তখন আবদুল্লাহ সাহেব বলেন যে হ্যাঁ, এই মরুভূমিতে কিন্তু অনেক রকম প্রাণী রয়েছে। এখানে এই প্রাণীগুলোর মধ্যে কিছু মরুভূমির কুকুর থাকে, এছাড়া সাপ খোপ থাকে, অনেক রকম বিষয় আছে, বিভিন্ন প্রাণী, যেটা কিন্তু মানুষের ক্ষতি করতে পারে। এই কারণে রাতে আগুন জ্বালিয়ে রেখে যতটা কাছাকাছি থাকা সম্ভব ততটা ভালো। এর বাইরেও আরো বেশ কিছু সমস্যা মরুভূমিতে প্রায়ই হয়ে থাকে। তো তখন জিজ্ঞেস করে যে কি ধরনের সমস্যা, বলে যে এগুলো আছে, অশরীরী সমস্যা আছে যেটা আপনি হয়তো চোখে দেখতে পাবেন না, আপনার বিজ্ঞানের মানুষ, আপনার আর্কিওলজিস্ট, এটা হয়তো আপনি বিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু আরো অনেক রকম সমস্যা হয় যেগুলো আমরা যারা বেদুইন আছি তারা হাজার বছর ধরে এখানে থাকার কারণে আমরা এগুলো জানি এবং এগুলো ফেস করে আসার কারণে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো তখন এই শ্যামল সাহেব ফুয়াদ সাহেবকে বলে দুজনে খুব আগ্রহে শুনতে যায় যে বিষয়গুলো কি, গল্পগুলো কেমন। তো আবদুল্লাহ সাহেব দেখেন যে খুব এড়িয়ে যাচ্ছে। তো আবদুল্লাহ সাহেব বলেন যে আপনাদের এগুলো না জানাই ভালো, আপনারা মেহমান, এখানে আসছেন, কাজ ছেড়ে চলে যাবেন, আমাদের যেগুলো আমরা আপনাদেরকে সিকিউরিটি প্রোভাইড করার, সাবধান করার অথবা আপনাদেরকে নিরাপত্তা প্রদান করার, সেটা আমরা করে যাব, সমস্যা নেই। তো এভাবেই আপনার বিভিন্ন ভ্যালি দেখতে দেখতে তারা প্রায় চতুর্থ দিন যখন হয়ে আসছে, তখন দেখছে যে দূরে একটা দুটো পাহাড়ের মতো, উঁচু উঁচু দুটো পাহাড়ের মতো, বাম পাশে যে পাহাড়টা আছে সেই পাহাড়টার উপরে কিছু ভাঙাচোরা পাথরের মতো দেখা যাচ্ছে বেশ দূরে, আর ডান পাশের যে পাহাড়টা আছে সে তার মধ্যে ওরকম ভাঙাচোরা স্থাপনা আছে, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে দুই একটা বড় খেজুর গাছ, আর মাঝখান দিয়ে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে এরকম একটা ক্যানিয়নের মতো, অর্থাৎ এর আগে যে হাজার বছর আগে এখানে বা লক্ষ লক্ষ বছর আগে যে এখানে নদী ছিল বা এখানে পানি প্রবাহিত হতো সেটা বোঝা যায়। এভাবে করতে করতে তারা এগোতে এগোতে তারা ডান দিকের যে পাহাড়টাই, পাহাড়ের উপরে যে ভাঙাচোরা ঘরগুলা বা বিল্ডিংগুলা, এইটাই কিন্তু তাদের সেই গ্রামটা যেখানে তারা যাবে। সো তারা অগ্রসর হতে থাকেন এবং অগ্রসর হতে হতে তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে এবং বেশ মানে অন্ধকার হয়ে আসছে আসছে ভাব। তারা এই এমন একটা জায়গায় ঢুকলেন এই পাহাড়ের উপর উঠে, দেখছেন যে একটা রাস্তার মতো দুপাশে বিভিন্ন পুরাতন ঘর বাড়ি। বলে রাখা ভালো, এই মরু অঞ্চলে যে ঘর বাড়িগুলো থাকে এগুলো কিন্তু বালু এবং কাদা দিয়ে তৈরি ঘর হয়ে থাকে, মানে বালু থাকে, কাদা থাকে এবং এটা সুটি শুকিয়ে বড় বড় ব্লক করে সেভাবে তৈরি করা হয়, আর উপরে হচ্ছে খেজুর গাছের যে ডালগুলো আছে সেগুলো দিয়ে ছাউনি দেওয়া হয়, অনেকে দরজাও এটা এভাবেই করেন। সেগুলো হাজার বছরের জিনিস, দেখে বোঝা যাচ্ছে ভেঙে আসছে, দু একটা আপনার ঘর মোটামুটি স্ট্রাকচার ঠিক আছে। এবার যেতে যেতে তারা প্রায় আরো আধা ঘন্টা হাঁটলো, এর মাঝে আপনার কাফেলায় যারা আছে অনেকেই মশাল জ্বালিয়ে নিলেন অন্ধকারের মধ্যে যাতে দেখা যায়, হাঁটছে হাঁটছে। তো অনেকক্ষণ হেঁটে গ্রামের প্রায় শেষ প্রান্তে দেখা গেল যে 3-4টা খেজুর গাছ আছে এবং সেখানে আপনার মোটামুটি এরকম এই ইটগুলো দিয়েই ঘেরা বেশ বড় জায়গা, কিছু ছাগল বা ভেড়া আছে এবং দুটো তাঁবু। তো সেখানে যে আবদুল্লাহ বললেন যে আপনারা এখানে থামেন, আমি এখানে যে কথা বলি, এরা এখানকার স্থায়ী বাসিন্দা। তো আবদুল্লাহ কাফেলা সহ এবং এই দুজনাকে রেখে, ওনাদের দুজনাকে রেখে তো সে সামনে এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে ওনাদের ওখানে সালাম দিয়ে ভিতরে তাঁবুর ভিতরে ঢুকলেন, কথাবার্তা বলছেন। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আস্তে আস্তে যেহেতু রাত একটু বাড়ছে, দেখা গেল যে আকাশে চাঁদ উঠেছে এবং ভরা পূর্ণিমা, খুব সুন্দর লাগছে। এই এই ফুয়াদ সাহেব এবং শ্যামল সাহেব কিন্তু খুব দেখছেন, খুব আশপাশ দেখছেন, ভালো লাগছে। তো তারা যেখানে দাঁড়িয়ে আছে তার ডান পাশে কিন্তু ওই লাইন ধরে সে পুরনো ভাঙা ঘর বিল্ডিংগুলো যেগুলো আছে আর কি সেগুলো, এর মাঝে তারা দেখলেন যে 3টা পাশাপাশি ঘরের মতো রুমের মতো, এগুলো একটু অক্ষত অবস্থায় রয়েছে, অর্থাৎ মানে স্ট্রাকচারটা একটু ভালো পরিস্থিতিতে আছে। তো তারা কি করেন, তারা ওখানে যান, এটা কোনো দরজা নাই, পাশাপাশি তিনটা ঘরের মতো, যান ভিতরে ঢুকেন, মোটামুটি দেখেন যে ভালোই লাগছে, একটা বড় জানলা আছে, সেই জানলা দিয়ে আপনার চাঁদের আলো খুব সুন্দর ঢুকছে এবং মোটামুটি ঘরটার ভিতরটা দেখা যাচ্ছে। এখানে ভাঙাচোরা কিছু জিনিসপাতি আছে, অর্থাৎ কিছু ময়লার মতো, কারণ উপরে হচ্ছে ওই যে খেজুর পাতা দিয়ে বা খেজুর ডাল দিয়ে যেরকম ছাউনি করা, তো সেরকম করা ছিল, সেগুলো কিছুটা ভেঙে পড়েছে আর কি। যাই হোক, তারা দেখে টেকে মানে ভিতরটা খুব ভালো করে তারা দেখছে যে জিনিসটা কি কেমন। তখনই আবদুল্লাহ সাহেব বাইরে থেকে এসে ডাক দিলেন, তো তারা আবার গেলেন। যাওয়ার পর বললেন যে হ্যাঁ, আমরা এখানে কথা বলেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমরা তাঁবু খাটাতে পারবো না, একটু দূরে খাটাতে হবে। সো এটা তো তাদের থাকার জায়গা, তাদের এখানে মহিলা মানুষ আছে, আরো বাচ্চা কাচ্চা আছে, তো তাদের প্রাইভেসির একটা বিষয় থাকে, আমরা ঠিক এই জায়গাটাতে, এই গ্রামে এই জায়গাটাতে আমরা তাঁবু খাটাতে পারবো না, থাকার জন্য একটু দূরে করতে হবে। তখন আবদুল্লাহ সাহেব মানে যখন বললেন এদেরকে, এদিকে এই শ্যামল সাহেব আর ফুয়াদ সাহেব শুনে শ্যামল সাহেব বললেন যে না, আমরা তাহলে একটা কাজ করি, আপনারা একটু দূরে তাঁবু কাটান, আমরা কি এই তিনটা ঘরে বা এই ঘরগুলোতে রাতে থাকতে পারবো কিনা। তো এইটা শোনার পরে আমাদের এই আবদুল্লাহ সাহেব কিন্তু একটু গম্ভীর হয়ে যান। তো উনি বলেন যে না, এগুলাতে না থাকাই ভালো, আসলে অচেনা জায়গা, অপরিচিত জায়গায় ধরনের পুরাতন ঘর বাড়িতে না থাকাটাই শ্রেয়। তো তখন শ্যামল সাহেব বলেন যে না কেন, কোনো সমস্যা আছে কিনা, কি সমস্যা হতে পারে, তার ভেঙে পড়বে না, এখানে তার ভূমিকম্প হতে পারে না, ভূমিকম্প যদি হয় তাহলে তো যে কেউই মারা যেতে পারে যে কোনো জায়গায়। তখন আবদুল্লাহ সাহেব খুব গম্ভীর হয়ে বলেন না, বিষয়টা ওরকম না, তবে এখানে না থাকাই ভালো। তো তখন বলে যে এই যে শ্যামল সাহেব বলে না, কি সমস্যা, তো যদি কোনো সাপের সমস্যা থাকে বলেন, যদি অন্য কোনো সমস্যা থাকে বলেন। তখন এই আবদুল্লাহ সাহেব বলে আচ্ছা ঠিক আছে, আপনাদের এর ভিতরে আমরা থাকার ব্যবস্থা করে দিচ্ছি, তবে আপনারা এখানে রাতে থাকেন, আমরা দূরেই তাঁবুটা করব, যদি কোনো সমস্যা হয় আপনি রাতে আমাদেরকে ডাক দিবেন, আমার নাম ধরে ডাকবেন, তবে একবার যদি নাম ধরে ডাকেন আমি কিন্তু বের হব না, বারবার যদি নাম ধরে ডাকেন তাহলে আমি বের হব, এটা হচ্ছে নিয়ম, আমরা এই নিয়মগুলো এখানে ফলো করি। যে বলা সেই কাজ, সেভাবে রাজি হয়ে যায়। তো ওই সময় তাদের কাছে আসলে হ্যাজাক লাইট ছিল, হ্যাজাক লাইট পাওয়া যেত, তখন কিন্তু মানে ইলেকট্রিসিটির ব্যবস্থা, এই আমাদের পোর্টেবল ইলেকট্রিসিটি যেটা, অর্থাৎ যে টর্চ লাইট, ব্যাটারি, এগুলো থাকলেও কিন্তু খুবই কস্টলি ছিল ওই সময়, এবং তখন সবচেয়ে সহজে হ্যাজাক লাইটটা ব্যবহার করা হতো, এখনো অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো সেভাবে জ্বালিয়ে ঘরে ঢোকা হয় এবং তাদের জন্য বিছানা আনা হয়েছিল। বিছানাগুলো এরকম যে এই যে আপনার অ্যালুমিনিয়ামের পাইপ দিয়ে স্ট্রাকচার করা, এটাকে ভাঁজ করা যায়, এই বিছানাগুলোকে ভাঁজ করা যায় এবং মাটি থেকে এক ফিট উঁচু হয়, এক লেয়ারের আপনার শুধুমাত্র কাপড় দেওয়া থাকে, এরকমগুলো মানে একদম মাটিতে যেন লেগে না থাকে, অনেকটা স্ট্রেচারের মতো ভাঁজ করা যায়। এগুলোতে যারা আপনার এই এই আর্কিওলজি নিয়ে কাজ করে তারা কিন্তু এই ধরনের বেডগুলো বা চেয়ারগুলো ইউজ করেন। তো সেভাবে তাদেরকে একই রুমে দুইটা করে দেওয়া হয়, মাঝখানে আপনার এক সাইডে আপনার এই হ্যাজাক লাইটটা দেওয়া হয়। দেওয়ার পরে আপনার উনাদেরকে আবার বলে দেওয়া হয়, আবদুল্লাহ সাহেব বলে দেন যে দেখেন মরুভূমিতে কিন্তু বেশ কিছু নিয়ম আছে, আপনি যে কাপড় চোপড় খুলে এখানে শুবেন, জুতা টুতা খুলে শুবেন, যখনই আপনি উঠে বসবেন বা এই পা মাটি দিবেন তার আগে ভালো করে মাটি খেয়াল করে নেবেন, জুতা টুতা কাপড় চোপড় ঝেড়ে নেবেন, কারণ এই মরুভূমিতে অনেক রকম সাপ আছে, এগুলো জুতায় ঢুকে থাকতে পারে, আপনার কোন সাইডে ব্যাগ রেখেছেন তার ভিতরে ঢুকে থাকতে পারে, এমনকি যেটা আগ্রাব অর্থাৎ বিচ্ছু বা বিছা বলেন না কেন, বা স্কর্পিয়ন বলেন না কেন, এগুলোও কিন্তু আপনার এরকম হয়ে থাকে, খুবই বিষাক্ত হয়, আর এখানে যদি এগুলাতে আক্রান্ত হয় তাহলে তো আপনাদেরকে আসলে বাঁচানোটা প্রায় অসম্ভব হয়ে পড়বে, কারণ এখান থেকে শহর প্রায় চার দিন। তো সেভাবে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে তারা আসেন, রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, বাইরে এক জায়গায় আগুন জ্বালিয়ে সেভাবে খাওয়া দাওয়া হয়। সবকিছু হওয়ার পরে এই তারা যখন রাতে শুতে যাবেন, তখন আবদুল্লাহরা যারা ছিলেন তারা বলেন যে জিনিসপাতি যা আনা হয়েছে তার কিছু অংশ, যেগুলো খুবই প্রয়োজনীয় জিনিসপাতি, সেগুলো এই যে শ্যামল সাহেব এবং ফুয়াদ সাহেব যে ঘরে থাকছে তার পাশে যে ঘরটা আছে সেই ঘরে তারা বেশ কিছু জিনিস রেখে দিচ্ছে, যাতে জরুরি প্রয়োজন হলে রাতের বেলায় এই শ্যামল সাহেব অথবা ফুয়াদ সাহেব এগুলো নিয়ে ব্যবহার করতে পারে। তো অধিকাংশ জিনিস আসলে পাশের ঘরে রেখে দেওয়া হলো। বলে রাখা ভালো, এগুলোর ঘর কিন্তু একেবারে জরাজীর্ণ, উপরে কোনো মতে খেজুরের পাতা বা ডাল দিয়ে ইয়া করা, আর দরজাগুলো এরকম ছিল কিন্তু এখন আর সেই দরজা নেই। তো এরই মাঝে আবার এই ফুয়াদ সাহেবের জন্য একটা দরজা তৈরি করা হলো, আপনার এই পাশে যে খেজুর গাছ ছিল সেই খুশুকনা খেজুরের ডাল দিয়ে কোনো মতে আপনার একটা বেড়ার মতো তৈরি করে দরজা তৈরি করে দেওয়া হলো। যাক, এরপরে যে যার মতো যার যেখানে যাওয়ার সেখানে যে বিশ্রামে গেল। তো ফুয়াদ সাহেব আর শ্যামল সাহেব দুজনে মিলে যখন ঘরে এসেছে, ঘরে সবকিছু লাগিয়ে টাকিয়ে এসেছে, এরপরে তারা ফুয়াদ সাহেব বললেন যে বন্ধু বাইরে তো প্রচন্ড সুন্দর জ্যোৎস্না, তো এই হ্যাজাক লাইটটা আমরা বন্ধ করে দিই। তাতে স্যার হ্যাজাক লাইটটা বন্ধ করে দেন। তো বলে রাখা ভালো, ফুয়াদ সাহেবের বিছানা যেটা সেটা হচ্ছে আপনার জানলা বরাবরই পাশে, আর আরেক পাশে সেই দরজা ঠিক উল্টা পাশে যে ওয়ালটা আছে সেই ওয়াল বরাবর হচ্ছে এই শ্যামল সাহেবের বিছানাটা রাখা। তো দুজনা বসে আছেন, বসে দূরে জানলা দিয়ে দেখছেন, জানলা কিন্তু বেশ বড়, আর জানলা তো এই এটা তো প্রাগৈতিহাসিক যুগের আপনার ঘর বাড়ি অনেক আগের, সো এগুলার জানলা শুধু একটা ফাঁকা স্পেস, এখানে কোনো ঢাকনা অথবা কোন মানে ঝাপি অথবা এখানে কোন গ্রিল এরকম তো কোন ব্যবস্থা ছিল না, কোনদিনই ছিল না যে ভাঙা থাকবে, এটা এরকমই খোলাই। সেখান থেকে সোজা দেখা যাচ্ছে ওই সামনে দূরে আপনার আরেকটা পাহাড়, সেই পাহাড়ের উপর সেই ভাঙা ঘরবাড়িগুলো, এর মাঝখানে উপত্যকা, অর্থাৎ এর মাঝখানে হচ্ছে ক্যানিয়নের মতো, এটা সব সুন্দরভাবে দেখা যাচ্ছে, বেশ ভালোই ঠান্ডা ঝিরিঝিরি বাতাস আসছে। তো দুজনে মিলে বেশ কিছুক্ষণ দেখলো, দেখার পরে হঠাৎ এই শ্যামল সাহেব বললেন যে বন্ধু তুমি কি একদিন সেখানে খেয়াল করেছো এই কয়দিনে যে আমরা যখন এখানে আসছি এই আব্দুল্লাহ এবং তার টিম যখনই মানে আমাদের আশপাশে একদম মানে ঘিরে ধরে, অথবা সন্ধ্যার পর যখনই মানে তারা খুব ক্লোজ চলে আসে আগুনের কাছে, তখনই মনে হয় কিছু যেন অশরীরী ঘোরাফেরা করে, বা কিছু যেন কোন একটা এনার্জি বা ফোর্স আশপাশ থেকে ঘোরাফেরা করে যেটার কারণে তারা আগুনের কাছে চলে আসে, এটা কি তুমি খেয়াল করেছো? তো ফুয়াদ সাহেব বলেন না আমি তো সেরকম কোনো কিছু খেয়াল করিনি। বলে রাখা ভালো, আমাদের এই শ্যামল সাহেবের কিন্তু অ্যাস্ট্রোলজি বা জ্যোতির্বিদ্যা নিয়ে বেশ আগ্রহ ছিল, এবং সে একজন সনাতন ধর্মের লোক হওয়া সত্ত্বেও কিন্তু সে বিভিন্ন জিনিস বিভিন্নভাবে প্র্যাকটিস করেছেন বা তার আইডিয়া আছে, তো উনি এগুলা মোটামুটি সেন্স করতে পারেন। তো সে বলে বন্ধু আসলে আমি তো এরকম এরকম, সো আমার কিন্তু আমি এগুলো সেন্স করতে পেরেছি, তুমি সেন্স করনি। আর যখন আমরা এই যে এই ভ্যালিটা দিয়ে আসছি, এই পাহাড়ে যখন উঠেছি, দুপাশে বড় বড় ভাঙা বিল্ডিংগুলো, আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছিলাম যে এই ঘরগুলোর মধ্যে কিছু আছে, কেউ বা কারা আছে যারা আমাদেরকে খুব আগ্রহ নিয়ে দেখছিল। এবং এই শেষ পথে এসে এই যে তিনটা ঘর, এই তিনটা ঘরের মধ্যে কিন্তু আমি সেরকম কোনো উপস্থিতি পাইনি, এই জন্য আমি আমার কাছে ভালো লেগেছে যে এই ঘরগুলোতে আমরা থাকতে পারি। যাক ফুয়াদ সাহেব ভিতরে একটু বিরক্তি বাট সামনে একটু উৎফুল্লতা নিয়ে আসলে কথাগুলো শুনছিল, কিন্তু সে আসলে একজন মুসলিম ব্যক্তি, সে আসলে ধর্মকর্ম পালন করতে এই জিনিসগুলো তিনি অ্যাভয়েড করেন যে এগুলো অশরীরী বা জিন টিন এগুলো থেকে দূরে থাকাই ভালো। এরই মাঝে হঠাৎ করে শ্যামল সাহেব বলে বসে যে বন্ধু আমার কাছে একটা উইজা বোর্ড আছে, চলো একটা কাজ করি, আমরা দেখি এখানে পুরাতন জীবনের কেউ আছে কিনা, অর্থাৎ এখানে যে অতৃপ্ত কোনো আত্মা বা কোনো আত্মা আছে কিনা সেটাকে আমরা আনতে পারি কিনা, তাহলে কিন্তু আমরা এই এলাকা সম্পর্কে সভ্যতা সম্পর্কে অনেক কিছু জানতে পারব। তো শোনার পরে এই শ্যামল সাহেবের কথা শোনাতে ফুয়াদ সাহেব কিন্তু একটু অস্বস্তিতে পড়ে যায় যে এগুলা মানে আত্মা ডাকা প্ল্যান চেট করে এগুলা কেমন কেমন বিষয় হয়ে যায়। যাই হোক, তারপরেও শ্যামল সাহেবের জোড়া জড়িত, উনি বলে আচ্ছা ঠিক আছে বসি। তো দুজনে মিলে বসেছেন, শ্যামল সাহেব তার নিজের মতো করে কি সব মন্ত্র পড়ছেন, এটার আলাদা কিছু মানে এনচান্টিং হয়ে থাকে, সেটা সে আস্তে 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 পাঠ করছে। একদম শুনশান নীরবতা, হালকা বাতাস আসছে, ঘরে চাঁদের আলো, অনেকক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে শ্যামল সাহেব উনি বসে মন্ত্র পড়ছেন পড়ছেন পড়ছেন, আর ফুয়াদ সাহেব তো বেশ বিরক্ত, কারণ চুপচাপ বসে থাকতে হচ্ছে এভাবে। হঠাৎ মনে হলো এই ঘরের দরজার বেড়ার বাইরেই বাম পাশে, অর্থাৎ পাশে যে ঘর আছে সেই সামনে থেকে আবদুল্লাহর আওয়াজ আসছে, সে কয়েকজন মিলে হয়তোবা কথা বলছে, কি কথা বলছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ তাদের ভাষায় আরবিয়ান বা মরক্কান মিক্স ভাষায় কথা বলছে। তো ফুয়াদ সাহেব উঠতে গেলেন, উঠতে যাওয়া মাত্র শ্যামল সাহেব খপ করে তার হাতটা ধরে নিলেন, দিয়ে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন চুপ। তো শ্যামল সাহেব এর এইটা দেখে ফুয়াদ সাহেব বলছে যে না মনে হচ্ছে আবদুল্লাহর বাড়ি। তো শ্যামল সাহেব মাথা নাড়ছেন, বলছে না না যাওয়া যাবে না, এটা আবদুল্লাহরা না। তো যাই হোক, শ্যামল সাহেবের একাধিকবার চাপাচাপিতে ফুয়াদ সাহেব আবার বসে রইলেন, কিছুক্ষণ পর সেই আওয়াজটা থেমে গেল। এভাবে কিছুটা সময় পার হওয়ার পর শ্যামল সাহেব কন্টিনিউয়াস আস্তে আস্তে বিভিন্ন মন্ত্র পাঠ করছেন। এরই মাঝে ফুয়াদ সাহেব খুবই বিরক্ত, মানে অনেকক্ষণ ধরে তাকে অন্ধকারে বসে থাকতে হচ্ছে, ভাল লাগছে না। হঠাৎ শুনলেন যে পাশের রুমে যে জিনিসপাতিগুলো রাখা ছিল হঠাৎ কেউ যেন সবকিছু ধাক্কা দিয়ে ফেলে দিল, বা হুড়মুড় করে সবকিছু পড়ে গেল, এরকম শব্দ। এই শব্দ হওয়া মাত্রই ফুয়াদ সাহেব আর বসে রইলেন না, উনি তাড়াতাড়ি উঠে আগানো শুরু করলেন। তো শ্যামল সাহেব আবার বলেই বসেন, না ওটা কিন্তু সমস্যা, ওখানে যেও না, ওখানে কিন্তু কোনো মানুষ নেই, এই কথাটা বলেই ফেললেন শ্যামল সাহেব। তারপরও ফুয়াদ সাহেব কেয়ার না করে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সে তাড়াতাড়ি ঝাঁপিটা খুলে পাশের রুমের দিকে গেলেন। ইতিমধ্যে আমাদের শ্যামল সাহেবও দেখছেন যে হ্যাজাক লাইট জ্বালিয়ে এবার চলে এসেছে। দিয়ে ঘরে গেলেন, যে দেখছেন যে জিনিসপাতি যেভাবে স্তূপ করে এক কোণায় রাখা ছিল সেভাবেই রাখা আছে, কোনো কিছু যে পড়ে গেছে বা কিছু হয়েছে এরকম কিন্তু না। হঠাৎ তাদের মনে হলো তারা যে শব্দটা পেয়েছেন সেটা কিন্তু থালা বাসন যেগুলো পড়ে গেলে বা লোহার মেটালিক জিনিসগুলো পড়ে গেলে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজ, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা নেই। বাকি যে প্রয়োজনীয় জিনিস ছিল রসদ সেগুলো এখানে রাখা আছে, কিন্তু থালা বাসন বা এরকম কোনো কিছু কিন্তু এই অংশে রাখা নেই। এটা দেখে তারা খুব অবাক হলেন। তো তারা ব্যাক করলেন রুমে, আস্তে আস্তে শ্যামল সাহেব ফুয়াদ সাহেবকে বললেন যে এভাবে প্ল্যানচেকটা ইনকমপ্লিট রেখে উঠে যাওয়াটা ভালো হলো না, কোনো বুদ্ধিমানের কাজ হলো না। যাক, তারা এসে দুজনে মিলে আবার শুয়ে পড়লেন, এবার তারা দুজনেই ঘুমিয়ে পড়লেন। অনেক রাত হয়েছে, কতক্ষণ পার হয়েছে এটা বলাটা কঠিন, কিন্তু ফুয়াদ সাহেবের ঘুম কেমন যেন পাতলা হয়ে এলো। তাই উনি ঘুমের মধ্যে কেমন একটা আওয়াজ শুনছেন, ঘুমটা যখন আরো পাতলা হয়ে আসলো তখন তিনি সুস্পষ্টভাবে শুনলেন যে পাশে কেউ যেন গোঙাচ্ছে। তো ঘুমটা তার ভেঙে গেল, তিনি ক্লিয়ারলি শুনলেন যে পাশে শ্যামলের ওখান থেকে গোঙানি, শ্যামলের যে বিছানাটা সেই বিছানা থেকে কেমন যেন গোঙানির আওয়াজ আসছে। তো আপনারা জানেন যে ঘুম থেকে উঠে মানে চোখটা মেলে সবকিছু অন্ধকারের মধ্যে একটু থিতু হতে সময় লাগে, যদিও বাইরে থেকে আপনার আলো আসছে, চাঁদের আলো, পূর্ণিমার আলো। তো সে ক্লিয়ারলি দেখলেন যে শ্যামলের বিছানায় কেউ নেই, কিন্তু তার বিছানা থেকে 6-7 হাত উপরে, অর্থাৎ এই মাথার উপরে যে এই যে বেড়ার ছাউনি দেওয়া আছে আপনার খেজুর গাছের যে ডালগুলো দিয়ে, সেই বরাবর মনে হচ্ছে কিছু একটা ভাসছে, অর্থাৎ শ্যামল সাহেব ওখানে ভাসছে এবং উনি গোঙাচ্ছেন। তো এইটা দেখা মাত্রাই উনি ভয়ের ঠেলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, মানে এটা এটা প্রত্যেকের রিলিজিয়াস যে রিফ্লেক্সটা থাকে ভয় পেলে যেটা করে সেরকম বলেন, এবং তার জানা যেগুলো দোয়া দোয়া আছে সেগুলো পড়া শুরু করেন। তিনি খেয়াল করলেন যে এইটা বলা এবং সুরা পড়া শুরু করা মাত্রই শ্যামল সাহেবের বডিটা মনে হলো থাপ করে উপর থেকে নিচে পড়ল, এবং তার যে বিছানাটা ছিল এই যে মানে অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া বিছানা, ছোট যে বিছানা আর কি, একদম হালকা, এটাতে পড়ে একদম মাটিতে বিছানা ভেঙে ধপাস করে মাটিতে পড়ল। এবং উনি ক্লিয়ারলি দেখতে পারলেন যে শ্যামল সাহেবের বুকের উপর কিছু একটা একটা অবয়ব একদম কুচকুচে কালো, মানে গাঢ় অন্ধকার বসে আছে এবং শ্যামল সাহেবের গলা চেপে। তো ফুয়াদ সাহেব যখন ওদিকে তাকিয়ে আছে দোয়া পড়ছে, তখন মনে হল জিনিসটা তার দিকে তাকালো এবং চোখগুলো একদম আঙ্গারের মতো, অর্থাৎ কয়লা যখন জ্বলে, আগুন যখন কয়লা জ্বলে এরকম যেরকম, ঠিক সেরকম চোখের চাহনি, বাকিটা একদম নিকষ অন্ধকার। তাকে দেখেই দেখা মাত্রই তার সুরাশনে শাট করে মনে হল ফুয়াদ সাহেবের পাশ দিয়ে একটা বাতাসের মতো, গরম বাতাসের মতো শাট করে জানলা দিয়ে বের হয়ে গেল, মানে চোখের পলকে এটা বের হয়ে গেল। ফুয়াদ সাহেব ক্লিয়ার ফিল করেছেন যে তার পাশ দিয়ে কিছু একটা গিয়েছে এবং গরম বাতাসের মতো। এরপর উনি তাড়াতাড়ি যে এই শ্যামল সাহেবকে ধরলেন এবং শ্যামল সাহেব মানে অনেকক্ষণ গলা চাপ দিয়ে ধরার কারণে বিভিন্ন রকম সমস্যা, তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, যাই হোক তাকে পানি টানি দেওয়া হলো। দেওয়ার পরে উনি একটু সুস্থ হলেন, দিয়ে এই যে আমাদের ফুয়াদ সাহেব উনি বলছেন যে তাহলে আব্দুদাকে ডেকে নিয়ে আসি। তখন শ্যামল সাহেব বললেন না, এটা এখানে কোনোভাবে এখন বলা যাবে না, এটা দিন হোক রাতটা পার হোক, দিন হলে আমরা তখন যাব, এখন ঘর থেকে আমরা না বের হই। যাক, তারা সেভাবে রাতটা কোনোভাবে পার করলেন। পার করে যখন সূর্য উঠেছে, তারা কিন্তু রাতে ঠিকভাবে ঘুমায়নি, যখন সূর্য উঠেছে তখনই আসলে বেদুইন সম্প্রদায়ের তো ভোর হলেই ফজর হলেই তো তাদের দিন শুরু হয়ে যায়। তো দেখছেন আব্দুল্লাহরা সব উঠেছে, তো তখন শ্যামল সাহেব এবং ফুয়াদ সাহেব দুজনে মিলে গিয়ে আব্দুল্লাহর সাথে কথা বলে সাইডে নিয়ে ওর সাথে সবকিছু শেয়ার করলেন। তো শোনা মাত্রই আব্দুল্লাহ চোখ বড় বড় হয়ে গেল এবং সে বেশ গম্ভীর হয়ে গেলেন, এবং আব্দুল্লাহ ওনাদেরকে বললেন যে তোমরা তো এখানে এসেছো এগুলো এই আর্কিওলজি নিয়ে কাজ করতে বা ইতিহাস নিয়ে কাজ করতে বা স্ট্রাকচার নিয়ে কাজ করতে, তোমাদের তো এগুলা করার কথা ছিল না, এগুলা তো অবৈধ, এটা তো মানে মানে শয়তান ডাকা বা আত্মা ডাকা বা পিশাচ ডাকা, তোমরা যে যে ভাষায় বলো না কেন, এটা তো কোনো ভালো কাজ না। তুমি একটা গ্রামে এসেছো, একটা জায়গায় এসেছো, এখানে হাজার বছর সভ্যতা, বিভিন্ন রকম ভালো খারাপ জিনিস থাকে, আমাদের রিলিজিয়াসলি আমরা এটাকে বলি জিন, এরকম জিন অনেক জায়গায় থাকে, তোমার এভাবে জিন ডেকে আনার তো কোন প্রয়োজন ছিল না। এখন সমস্যা হচ্ছে এরকম জায়গাগুলোতে, এরকম শহরগুলোতে, পুরাতন শহরগুলোতে এরকম অনেক রকম জিনই থাকে, কিন্তু তাদের যদি একবার ডিস্টার্ব করা হয় তাহলে কিন্তু তারা বারবার তোমাকে সমস্যা করবে, বারবার তোমাকে সমস্যা করবে। এখন যেহেতু তুমি কালকে রাতে এটা করেছ, এই অশ্বরীটা একবার এসেছে বা জিনটা এসেছে তোমাদেরকে টার্গেট করেছে, এটা কিন্তু তোমাদেরকে এখন ছাড়বে না এবং আমাদের এইখানে এই গ্রামে আর থাকা যাবে না, কারণ এটা যখনই সুযোগ পাবে তখন হয় তোমাদেরকে ক্ষতি করবে, না হলে আমাদেরকে কাফেলাকে কোনো না কোনোভাবে এরা ক্ষতি করবে। আর এটা যদি এই গ্রামের মানুষ জানে যে এই দু তিনটা পরিবার এখানে বসবাস করছে, তাদের কাছে যদি জানানো হয় তাহলে আমাদের আরো বড় সামাজিকভাবে ক্ষতি হতে পারে, কারণ কেউই এটা এখানে এসব জিনিস অ্যালাউ করে না। তো এখন যেহেতু আমাদেরকে এখান থেকে চলে যাওয়াটাই শ্রেয়, সেটা যাওয়ার আগে তো আমাদেরকে অনেক কিছু প্রিপারেশন নিতে হবে। তো আজকে না যে আমরা কোনোভাবে আজকে রাতটা পার করবো এখানে, যে আগামীকালকে ভোরে এখান থেকে আমরা রওনা হয়ে যাব, এখানে আর কোনোভাবেই থাকা যাবে না। তো এটা শুনে শ্যামল সাহেব আর ফুয়াদ সাহেবের মন খুব খারাপ হয়ে গেল। যাই হোক, তারা সেভাবেই দিনটা পার করলেন এবং তারা খেয়াল করলেন যে আজকে তাবুটা, অর্থাৎ এই আবদুল্লাহদের তাবুটা, তারা তাবুটা ভেঙে নিয়ে এসে এই ঘরের কাছাকাছি নিয়ে আসছেন এবং তাদের প্রায় ঘর লাগোয়ায় তাবুটা করেছেন এবং জিনিসপাতি সব ক্লোজ করে নিয়ে এসেছেন। উট টুট যা ছিল সবকিছু তাদের বাহন গুছিয়ে নিয়ে এসেছেন যাতে ভোরবেলা একসাথে বের হয়ে যেতে পারে। যাই হোক, রাতে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। তো অনেক রাত হয়েছে, কটা বাজে আসলে সেই সময় বলাটা কঠিন। আজকে ফুয়াদ সাহেব হঠাৎ শুনতে পেলেন, ঘুমের মধ্যে শুনছেন যে কেউ মনে হয় মানে এই বাড়ির এই যে বাউন্ডারিটা আছে, ঘরের যে ওয়ালটা আছে, ওয়ালের ঠিক বাইরে কোন একটা অংশে মনে হচ্ছে কেউ একজন কাঁদছে, নারী কণ্ঠে একদম মানে ভয়াবহ কান্না, মানে ফুপিয়ে ফুপিয়ে কান্না। এখন সে তো মানে বেশ অবাক, ব্যাপার কি এত রাতে এখানে কে কানবে, বিষয়টা কি হতে পারে। উনি বেশ ডিসকমফোর্ট ফিল করে উনি উঠে বসলেন, উঠে বসে খেয়াল করছেন অন্ধকারে বাইরের হালকা আলো আছে, চাঁদের আলো, দেখছেন যে শ্যামল সাহেবও কিন্তু উঠে চুপচাপ বসে আছে, গায়ে যে তার চাদর ছিল সে চাদরটা মুড়িতে বসে আছে এবং উনি মানে বেশ ভীত। তো যাই হোক, তখন উনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন শ্যামল সাহেবকে যে আমি যেটা শুনতে পাচ্ছি তুমি কি সেটাই শুনতে পাচ্ছ? শ্যামল সাহেব বললেন হ্যাঁ আমি সেটাই শুনতে পাচ্ছি, কিন্তু আমি খুব ভয় পেয়েছি, আমার শরীর খুব খারাপ করছে। বলছে বুঝলাম না, আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি আওয়াজ, কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা? বলছে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, এই জিনিসটা আমাকে বাহিরে টেনে নিয়ে গেছিল, আমি কিছুক্ষণ আগেই রুমে এসে কোনো মতে বেঁচে এসে শেল্টার নিয়েছি। এটা শুনে ফুয়াদ সাহেব বেশ শকড হয় এবং আবারও তার জানা যে সুরাগুলো আছে, যে দোয়াদোয়াগুলো আছে সেগুলো পড়া শুরু করে এবং পরামাত্র উনি খেয়াল করেন যে কান্নাটা বন্ধ হয়ে যায়। যাই হোক, এবারও রাতটা পার হল, সকালবেলা তারা রওনা দিচ্ছেন, রওনা যখন দেন তখন দেখা গেল এই শ্যামল সাহেবের গায়ে প্রচন্ড জ্বর এবং তার নাকি শরীর প্রচন্ড ব্যথা, সে খুব অসুস্থ, খুব অসুস্থ। তো তখন ফুয়াদ সাহেব শ্যামল সাহেবকে জিজ্ঞেস করেন যে কি হয়েছিল, বিষয়টা কি। তো সে এই যেটা বলে যে রাতে যেটা হয়েছে, তার রাতে এরকম একটা কান্নার আওয়াজে তার ঘুম ভাঙে, হঠাৎ তার মনে হয় এই কান্নার আওয়াজটা মনে হয় তার বিছানার তল থেকে আসছে, বিছানার নিচে তো খুব বেশি না, 6 ইঞ্চি কি 1 ফিট গ্যাপ। তো উনি যেটা করেন, উনি মানে এই অন্ধকারের মধ্যে দেখার চেষ্টা করেন যে কে বা কি, কি কাঁদছে, বিষয়টা কি। তিনি এরকম বাঁকা হয়ে যখন দেখার চেষ্টা করেন, নিচে দেখেন যে ওই আঙ্গারার মতো দুটো চোখ জ্বলছে, কালো একটা অবয়ব, এবং এক ধাক্কায় তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং সে কিন্তু এই সামনের যে বেড়ার দরজা ছিল এই দরজাটা কিন্তু ফাঁক অবস্থায়, সে খুলে বাইরে পড়ে যায় এবং তাকে কিছু একটা টেনে তারপরে হেঁচড়ে বাইরে দিয়ে নিয়ে যাচ্ছিল। তো সে কিছু মন্ত্র জানতেন, উনি সেসব মন্ত্রগুলো পড়ার পরে হঠাৎ উনি দেখেন যে তাকে যে টেনে নিয়ে যাচ্ছিল ওটা ওকে ছেড়ে দেয়, উনি তখন তাড়াতাড়ি এসে হেঁচড়ে পেঁচড়ে ঘরের ভিতরে ঢুকেন এবং বেড়ার দরজাটা আবার লাগিয়ে দেয় এবং সেভাবে বসেছিলেন এবং মনে মনে মন্ত্র পড়ছিলেন। ঠিক তারপরেই এই বাইরের কান্নার আওয়াজের ঘটনা এবং বাকিটা ফুয়াদ সাহেবের যা শোনা আর কি বাকিটুকু। তো এই অবস্থায় তারা শহরে আবার ফিরে আসে মরক্কোতে, তাতে 4 দিন সময় লাগে। এবং এরপরে যেটা হয়, আবদুল্লাহ তো আলহামদুলিল্লাহ সুস্থ, মানে তাদেরকে সুস্থ সবলভাবেই পৌঁছায় দেওয়ার চেষ্টা করে আবদুল্লাহ, তার টিম তাদের পারিশ্রমিক সবকিছু নিয়ে চলে যায় এবং যাওয়ার সময় আবদুল্লাহ সাহেব কিন্তু বলে দিয়ে যায় এই ফুয়াদ সাহেবকে যে তোমার বন্ধু শ্যামল এমন কিছু কাজ করেছে যার কারণে তোমার বন্ধুর উপর কিন্তু জিনের আসর করেছে। এটা কিন্তু ক্লিয়ার কাট তারা বলে দেয় যে আমরা কিন্তু লক্ষণে বলতে পারি। তো সবচেয়ে ভালো হবে একজন মুসলিম ইমামকে দেখান বা একজন মুসলিম ধর্মীয় যারা আছেন আলেম তাদেরকে দেখান, এখানে দেখালে মানে দেখালে ভালো হবে, উপকার পাবেন। কিন্তু আমাদের মরক্কোতে কাউকে দেখায়েন না, দেখালে হয়তো তারা জানতে চাবে এবং এটা নিয়ে তখন যখন জানবে যে ম্যাল প্র্যাকটিস হয়েছে তখন এটা নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। যত তাড়াতাড়ি পারেন এই দেশে চলে যান, আপনার নিজের দেশে যেয়ে একজন আলেমকে বা একজন ধর্মীয় ব্যক্তিকে দেখান। তো ফুয়াদ সাহেব তখন বলেন যে উনি তো অন্য ধর্মের লোক, সনাতন ধর্মের লোক, যাও তারা ওখানে চার পাঁচ দিন অবস্থান করে ডাক্তারি ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয় না শ্যামল সাহেব, তারা চলে আসেন। এবং অবশেষে যেটা হয় যে শ্যামল সাহেব প্রায় বেশ কিছুদিন অসুস্থ থাকার পর তিনি ভারতে যান, তিনি তার নিজ দেশে ফিরে আসেন এবং সেখানে তার ধর্মীয় রীতি অনুযায়ী কিছু রিচুয়ালের মাধ্যমে উনি এর থেকে মুক্তি পান। তবে সব মিলিয়ে তাকে রিকভার করতে বছর দুয়েক সময় লেগে যায়। এদিকে আবদুল্লাহ সাহেব তার এই অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরে এসে তার পিএইচডিটা শেষ করেন এক সময় এবং তারপরে তিনি এখনো বেলজিয়ামে রয়েছেন। আমি তার আসল নাম পরিচয় কিছুই শেয়ার করলাম না, যে ঘটনাটা আমি আপনাদেরকে জানালাম সেটা ছদ্ম নাম পরিচয় নিয়ে জানালাম। তো ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি সাধারণত বা বাবু ভাই সাধারণত যে ঘটনাগুলো বলি আমাদের কাছে, আমরা ফ্যান্টাসাইজ করলে না, আমরা এই ঘটনাগুলো যখন আপনারা বলেন আমাদেরকে, আমরা কিন্তু কল্পনায় দেখতে পাই বিষয়গুলো কত ইন্টারেস্টিং বা যে ঘটনাগুলো আমাদের ভয়ের বদলে, মানে এই ঘটনাগুলোতে ভয় পাওয়ার বদলে কিন্তু আমাদের কিউরিয়াসিটিটা বেশি জাগে। কিন্তু এই প্রথম এমন একটা ঘটনা আমি আপনাদেরকে বললাম যেটা বলতে যে আসলে আমারই বেশ গা শিশির করছিল, কারণ আমার যখন বয়স কম ছিল মানে আমার জীবনের শুরুর অংশে কিন্তু আমার বাবার সাথে এই মরু অঞ্চলে, সৌদি আরবের মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে কিন্তু বেশ কিছুটা সময় কাটিয়েছি। কাজেই এখানে বেশ কিছু জিনিস, হাওয়া বাতাস যেটা বলেন না কেন, ওয়েদার, তারপর হচ্ছে এই বিভিন্ন জিন বিষয়গুলো, এগুলো কিন্তু কিছুটা অংশ হলে আমরা দেখেছি বা শুনেছি। কাজে এখনো গা ছমছম করে, গুজ বাম্পস হয়। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আবারও ঘটনার শেষে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই ঈদুল ফিতর 2026 শুভেচ্ছা সবাইকে, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আবারও চলে এলাম অদ্ভুত রীতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন হৃদয় নরসিংদী থেকে। বর্তমানে হৃদয় বসবাস করছেন কাতারে এবং তিনি অতীতে আমাদের সাথে বেশ কিছু ঘটনা শেয়ার করেছেন, আপনারা শুনেছেন সেগুলো। তো আবারও একটি ঘটনা হৃদয় শেয়ার করলেন ঈদ উপলক্ষে এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি চলে যাচ্ছি হৃদয়ের পাঠানো ঘটনায়। এই ঘটনাটি হৃদয় কালেক্ট করেছেন একজন পাকিস্তানি ভদ্রলোকের কাছ থেকে, তার সাথেই ঘটেছিল ঘটনাটি এবং তিনি তাকে মানে এই ঘটনাটা বেশ সুন্দর করে বর্ণনা করেছেন। তো হৃদয় চেষ্টা করেছেন লেখার ঠিক সেইভাবেই, তো আমি আমার মতো করে প্রেজেন্ট করছি আপনাদের কাছে। যে ভদ্রলোকের সাথে ঘটনা ঘটেছিল তার ছদ্মনাম হচ্ছে হাসান এবং ঘটনাটি ঘটেছিল কোন একটি হাসপাতালে, এই মধ্যপ্রাচ্যের কোন একটি অংশে, মানে হৃদয় যেখানে আছে সেই দেশের আশেপাশে কোথাও, মানে স্পেসিফিক লোকেশনটা শেয়ার করতে চাচ্ছেন না সঙ্গত কারণে। 2010 এর পরবর্তী কোন এক সময়ের কাহিনী এটি। হাসান সাহেব তখন একটা চাকরি নিয়ে কোম্পানিতে এসেছেন, তার কাজ ছিল তখন হিসাব রক্ষা করা, মানে হিসাব রক্ষক হিসাবে তিনি কাজ নিয়েছেন। তো আরো অনেক কলিগ ছিল বিভিন্ন দেশি, তার আশেপাশে তারা চলাফেরা করত, মানে কাজ এনভায়রনমেন্ট এরকম এবং সবার সাথে তার দেখা হতো, কথা হতো। এর মাঝে তার নিজের দেশের লোক ছিল, পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান, এবং সবার সাথে তার গল্পগুজব হতো। তারা বেশ একটা ভালো ওয়ার্কফোর্স ছিলেন, তো এরকম তারা খুব আনন্দে কাজ করতেন সারাদিন। তো এর মাঝে একদিন তার পাশের ডেস্কের এক কলিগ, তিনি লাঞ্চের পরে আর আসলেন না। তো হাসান সাহেব দেখতেছেন যে নাই, তো কিছুক্ষণ দেখে তিনি চিন্তা করলেন জারি, ও না থাকলে তো সমস্যা, কি অবস্থা। তো তিনি কল দিবেন সেই কলিগকে চিন্তা করলেন, তিনি ফোন বের করছেন। তো এই সময় তাকে তাদের ওইখানকার আরেকজন সিনিয়র এমপ্লয় এসে বলল যে তোমার পাশের যে অমুক তার বন্ধু আর কি, এখন তো তারা সবাই ফ্রেন্ডের মতো, বলে ওর ওয়াইফ তো মানে অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিতে হয়েছে। তো হাসান সাহেব শুনে বলল তাই নাকি, বলে কোথায়, কখন, কিভাবে, ওই যে কাজ করতেছিল সময় কল আসছে, ওর ওয়াইফ হঠাৎ করে অসুস্থ হয়েছে, মাথা ঘুরে পড়ছে, তো যাই হোক তাকে হাসপাতালে নিতে হয়েছে, চলে গেছে, ও আজকে আসবে না, এই আর কি। তো তখন হাসান সাহেব বলল আচ্ছা ঠিক আছে, দেখি আমি কল করতেছি। তো হাসান সাহেব পরে একটা সময় বের করে কল করেন সেই কলিগ বা বন্ধুকে। তো সে বলে যে তার ওয়াইফ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, এমনি একটু অসুস্থ ছিল, তো এই অসুস্থের কারণে তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে। তো হাসান সাহেব বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু তার সাথে ভালো সম্পর্ক, সে বললো আমি কাজ শেষে এসে একটা চক্কর মেরে যাব, কারণ তিনি তখনও ব্যাচেলার বিয়ে শাদী করেন নাই, ফ্রি টাইম অনেক, বাসায় যেও তেমন কিছু করার নাই আর কি। তো বন্ধু বলে আচ্ছা আসলে তো খুব ভালো। হাসান সাহেব বললো ওকে রাতে দেখা হবে তাহলে। তো রেখে দিলেন। তো কাজ করতেছেন কাজ করতেছেন, হাসান সাহেবের মধ্যে মানে রাত হয়েছে, একটা সময় তাদের কোম্পানির অন্যান্য সেক্টরে মানুষগুলো চলে যেত, মোটামুটি যেহেতু তিনি হিসাবের কাজে আছেন, তার লাস্ট ওই ফাইনাল রিডিং গুলো নিয়ে, তাদের ব্যবসার যে ফাইনাল রিডিং নিয়ে একদম লাস্ট কাজটা করে যেতে হতো হিসাবের, মানে একটা ওখানে জি রিডিং বলে সেটা করে তিনি পুরো হিসাবটা শেষ করে যেতেন, ট্রেন্ড করে যেতেন। তো এই কারণে লেট হইতো, তো 11টার বেশি বেজে গেছে, 11টা 11:15 এরকম। তো তিনি সবকিছু হিসাব শেষ করে বেলেন কোম্পানি থেকে, তখন অলরেডি মানে মোটামুটি রাত, তাদের অফিসটা যেখানে তাদের কোম্পানিটা যেখানে সেটা সেই জায়গাটা পুরোপুরি নির্জন। তো বেরোলেন, তার একটা গাড়ি ছিল, হাসান সাহেবের গাড়ি কিনছিলেন, সেই গাড়ি নিয়ে তিনি রওনা দিলেন সেই বন্ধু যে হাসপাতালে আছে তার স্ত্রী সেই হাসপাতালের দিকে। তো যাচ্ছেন এবং ওই যে বললাম যে লোকেশনটা স্পেসিফিকলি বলা যাবে না, এটা বেশ তাদের ওখান থেকে আরেকটু দূরে আর কি, আউটস্কার্টের দিকে হাসপাতালটা। তো তিনি ড্রাইভ করতে করতে এক সময় পৌঁছালেন। তো হাসপাতালে পৌঁছাই তিনি দেখতেছেন, যখনই হাসপাতালে কথা বলা বলি করতেছিলেন তিনি যমকের ওয়াইফ অসুস্থ অফিসে, তখনই বলতেছিল যে এত দূরে ও গেছে, ওই জায়গা তো কেমন, হ্যাঁ মানে সাথের একজন বলতেছিল। তো হাসান সাহেব জিজ্ঞেসিল কেমন, বলে কেমন জানি দূরে এটা ই না, বেশ সুবিধা না যাওয়া আসা করা। তো হাসান সাহেব তখন শুনছিল, এখন এসে দেখতেছে যে আসলেই মানে হাসপাতালটা আসতে অনেক তার দূর দূর হয়ে গেছে এখান থেকে, আর ঢোকার পর দেখতেছে বিশাল কম্পাউন্ড, মানে অনেকগুলো বিল্ডিং, হ্যাঁ এদিক ওদিক, এবং ওই ঢোকার পরে এদিকে যে ঘুরে বের করতে হচ্ছে যে কোথায় আছে। তো সে ব্লক শুনে নিছিল তার বন্ধুর কাছে, সে ব্লক অনুযায়ী সে ওই জায়গায় ঘুরে চলে গেল ব্লকের দিকে। একদম নীরব রাতের বেলা এবং সিটি ক্রাউড থেকে দূরে, এবং এই হাসপাতালের পরবর্তী অংশে, হাসপাতালের কম্পাউন্ডের পরবর্তী অংশে কিন্তু মরুভূমি, ডেজার্ট ওই জায়গাটায়। তো সুতরাং এই নিস্তব্ধতা পুরোপুরি আসছে, মানে একটা অন্যরকম এই গভীর রাতে, এবং মানুষজন একদম নাই বললেই চলে হাসপাতালে। দেখতেছেন যে কয়েকটা ওই যে প্যারামেডিক্সের গাড়ি মানে অ্যাম্বুলেন্সের গাড়ি ওখানে দাঁড়ায় আছে, হ্যাঁ এই অবস্থা, আর মানুষজন খুব একটা নাই, হাসপাতালের বাতিও খুব একটা চলতেছে না। তো তিনি চিন্তা করলেন তার বন্ধু যে জায়গায় বলছে কোন ব্লকে কোন বিল্ডিং এ, তো বুঝলেন যে অমুক জায়গায়। তো তিনি গাড়িটা রাখলেন বিশাল পার্কিং লট রেখে একদম নির্জনে, পার্কিং লটের চারপাশে কিন্তু গাছ, এরকম ঘিরে ঘিরে গাছ। তো ওখান থেকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন, ওই হাসপাতালের মূল বিল্ডিং এর আলো খুব একটা লটে আসতেছে না, পার্কিং লটের চার কোনার দিকে লাইট আছে, মানে পার্কিং লটটা আলোকিত করার, তো সেই আলো আছে, বাট তাও জানি কেমন ম্লান হয়ে যাচ্ছে মাঝখানে যে গাছপালা আছে, পাতাবাহারে গাছ সাজ দেওয়া এটার মধ্যে দিয়ে। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে মূল ইসে আসলেন, তিনি লবিতে আসলেন, এসে দেখলেন যে লবিটাও একদম নীরব হয়ে আছে এবং বাতির পরিমাণও কমায় দেওয়া হয়েছে, কারণ রাত হয়ে গেছে তো বাতির পরিমাণও কম। দেখলেন যে রিসেপশনে একজন মানুষ, তো তিনি যে রিসেপশনে বললেন যে আমি অমুক ফ্লোরে যাবো অমুককে দেখতে, বলো ঠিক আছে, মানে সেই দিয়ে দিল যে বলা আছে এইটার কথা, অ্যালাউড মানে ওই তাকে কেবিনে হতে যেতে দিবে না, ওখানকার যে ওয়েটিং লাউঞ্জ সেখানে বলবেন। তো রিসেপশন থেকে তাকে ভিজিটার প্যাস দিয়ে দিল, সেটা তিনি গলায় পরে রওনা দিলেন এলিভেটরের দিকে। তো তিনি শুনে আসছিলেন যে দোতলায় আছে রোগী, তো তিনি লিফটে ঢুকে তিনি দুই চাপ দিলেন। তো দুই চাপ দেওয়ার পর লিফট উঠে থামল, দুই এগিয়ে থামলো, দরজা খুলে গেল। তো তিনি নামলেন, নেমে সামনে গেলেন, দেখলেন যে নির্জন, কেউ নাই, মানে ভিতরে কেউ নাই, আলো জ্বলতেছে ম্লান আলো, এবং এখানকার যে রিসেপশনটা আছে দোতলায় ওঠার পরে সেই রিসেপশনের মধ্যে কেউ নাই, মানে ওই কাউন্টারটা খালি, কাউন্টারে মানুষ নাই, নির্জন, লাইট জ্বলতেছে খুব ম্লানভাবে জ্বলতেছে। আর এই ম্লান হওয়ার কারণ হচ্ছে যে লাইটের উপর শেড দেওয়া, এবং শেডের কারণে কিন্তু আলো কমে গেছে, আর এছাড়াও একটা লাইট পরপর একটা করে জ্বলতেছে, এটা কোন রকম রেশনিং হইতে পারে, লাইট এভাবে জ্বলতেছে। ডান দিকের করিডোরও কাউকে দেখা যাচ্ছে না, পুরো ফাঁকা, সামনেরটাও ফাঁকা, আর বাঁ দিকে গেলে তো রিসেপশন সিটিং এরিয়া, ওখানে তো ওই জায়গায় দেখতেছে যে ওই পাশে কাঁচের ওই পাশ থেকে পার্কিং লটটা দেখা যাচ্ছে, কারণ পার্কিং লটের এই অংশটা বেশ ডার্ক, কিছু গাছপালা আছে যেখানে গাড়িগুলো রাখা, ছোট ঝোপঝাড় এগুলা, আর তার ওই পাশে দূরে রাস্তার আলো দেখা যাচ্ছে বিন্দুর মতো, কেমন যেন গা কাটা দেওয়ার মতো এনভায়রনমেন্ট। তো হাসান সাহেব হঠাৎ চিন্তা হলো, জানি আমি তো রুম নাম্বার আনি নাই, আমি মানে কোন রুমে যাব, এটা কেমন হলো। তো চিন্তা করলো যে আমার তো আসলে জানা উচিত ছিল রুম না, আমি জাস্ট দুই তালা শুনে চলে আসছি এখানে। তো তিনি ফোন বের করলেন বন্ধুকে কল দেওয়ার জন্য, তো ফোন বের করে দেখতেছেন যে তার ফোনে নেটওয়ার্ক নাই, একদম নেটওয়ার্ক নীল, খুব অবাক হলেন যে এখানে হাসপাতালের ভিতরে একদম নেটওয়ার্ক নেই, এটাকে ওরাই বন্ধ করে রাখছে কোনো কারণে কোনোভাবে, চিন্তা করতেছেন তিনি। এখন চিন্তা করছে এখন তার কোনো কাজ নেই, আমি তাহলে নিচে যাই, নিচে যেয়ে জিজ্ঞেস করি নিচের কাউন্টারে যে এই রোগী কত নম্বরে আছে, আমি জিজ্ঞেস করি নি, অথবা নিচে গেলে হয়তো নেটওয়ার্ক পাব। তো তিনি হেঁটে এলিভেটরের দিকে যাচ্ছেন, তো এলিভেটরের দিকে যাওয়ার সময় হঠাৎ করে ডাক শুনলেন তার নাম ধরে, তাকায় দেখেন যে তার বন্ধু দাঁড়ায় আছে ওই করিডোরের মধ্যে, এবং করিডোরে যেখানটা দাঁড়ায় আছে তার বন্ধু ওই জায়গাটা একটু শেড, মানে এই যে আলো পড়ছে যে পরবর্তী লাইটটা যে বন্ধ একটা রুমের সামনে, সেখানে তার বন্ধু দাঁড়ায় আছে। তিনি অবয়ব দেখে বুঝতেছেন তার বন্ধু বেশ স্বাস্থ্যবান ছিল, মানে এরকম ভালো স্বাস্থ্য টাস্থ আর কি, দাঁড়ায় আছে, তো তাকে এরকম ডাকতেছে এখান থেকে, তিনি দেখেই বুঝতে পারছেন তার বন্ধু। তিনি বললেন আচ্ছা আসতেছি আরাও বলে তিনি গেলেন, হেঁটে হেঁটে ওদিকে গেছেন। তো যে দেখতেছে তার বন্ধু দাঁড়ায়, সে বলতেছে আরে আমি আসলে দিনের বেলা তো শূন্য শোনার পর পারলে চলে আসতাম, কিন্তু ওরকম তো জানোই কাজ কিরকম। এগুলো বলতে বলতে তিনি দেখলেন যে বন্ধু গেট খুলে ধরছে, তিনি ঢুকলেন। তো ওই রুমের মধ্যে আলো খুব কম, তিনি দেখতেছেন যে একটা বিছানার মধ্যে তার স্ত্রী শুয়ে আছে চাদর গায়ে দিয়ে, তিনি মানে দেখতে পাচ্ছেন না মুখটা, মানে একদিক কাত হয়ে আছে তো মুখ দেখা যাচ্ছে না, চাদর দিয়ে ঢাকা, গলা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা। যাই হোক, তাকে তার বন্ধু বসতে বলল একটা চেয়ারে, মানে পাশে ওখানে তো বসলেন তিনি, মানে সোফার মতো চেয়ার। বসার পরে তার বন্ধু তাকে দেখলো যে ড্রিঙ্কস দিয়েছে একটা গ্লাসের মধ্যে, অনেকটা লাল রঙের কালার ড্রিঙ্কস, মোস্ট প্রবলি ক্যানবেরি বা কিছু। তো হাসান ভাই একটু অপ্রস্তুত ছিলেন, বললেন যে আমি তো জুস খাই না। তার বন্ধু বলতেছে লেলো লেলো বলে দিয়েছে তাকে। তো তিনি দেখলেন বন্ধুর মানে বিহেভিয়ারটা কাইন্ড অফ অফ, কেমন যেন একটু গম্ভীর টাইপের, লেলো লেলো পিল। তো তিনি হাতে নিলেন, নিয়ে জাস্ট কথা বলতেছেন তারপর কিভাবে কি হলো এগুলো জিজ্ঞেস করতেছে। তো বন্ধু মানে জাস্ট হু হা করতেছে, খুব একটা উত্তর দিচ্ছে না। তো হাসান সাহেব তখন মনে করলেন যে আচ্ছা হইতে পারে যে ওর হয়তো মুড টুড অফ, হয়তো সারাদিন ধকল গেছে, ওয়াইফ সিক, উনি আর কিছু মনে করলেন না। তো উনি এক পর্যায়ে যেহেতু দেখছে হাতের মধ্যে জুসটা, কিছু না মনে করে তিনি মুখে লাগায় মানে খেয়ে ফেললেন। তো খাওয়ার সময় তার কাছে মনে একটু ঝাঁঝালো, ক্র্যানবেরি জুস টাইপের এরকম টেস্ট। যাই হোক, তিনি অনেকটাই খাইছেন, পুরোটা শেষ করতে পারলেন না, রেখে দিলেন পাশে। তো একটু অড লাগলো যে হঠাৎ করে বেড়াইতে এসে রোগী দেখতে এসে জুস খাইতেছি। তো রেখে তারপর তিনি বললেন যে তার ওই ফ্রেন্ডকে আচ্ছা আমি আসি, আজকে থাকো, আমি জাস্ট দেখে গেলাম তোমাদেরকে কি অবস্থা, কোনো প্রয়োজন হলে আমাকে জানাও। তো বন্ধু চাষের মাথা নাড়লো, বলে আচ্ছা, তার বন্ধু তাকে থ্যাংক ইউ দিল। তো তিনি বেরিয়ে গেলেন, তিনি একটু অপ্রস্তুত যে বন্ধুর এই ধরনের বিহেভিয়ার তিনি দেখেন নাই, যেভাবে বন্ধু আচরণ করে। তো হেঁটে তিনি বেরিয়ে গেলেন, গিয়ে তিনি লিফট জন্য কল করলেন। তো লিফট আসলো, লিফটে উঠলেন, তার বন্ধু ওই জায়গায় দাঁড়ায় আছে দরজার সামনে, মানে তাকে বিদায় দিতে গেটের সামনে আসে নাই বন্ধু। তো তিনি এটাও একটু অড ফিল করলেন হাসান সাহেব, যে কি ব্যাপার ওর আচরণ এরকম হঠাৎ করে এত অড হয়ে গেল কেন। এক সময় লিফট আসলো, তিনি দেখতেছেন বন্ধুকে মাঝে মাঝে ঘাড় ঘুরায় আর কেমন জানি ফিল করতেছেন। এ সময় লিফটটা আসলো, ট্রিং করে শব্দ হলো, মানে তার সামনে আসছে লিফট। তো তিনি উঠে বসলেন লিফটে, তো লিফটে উঠে তিনি বোতাম চাপ দিলেন নিচে, তো লিফট নেমে গেল নিচে, নামার পর আস্তে করে হেঁটে বের হয়ে চলে আসতেছেন পার্কিং লট দিয়ে। হাঁটতে 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 তিনি আসছেন, এসে গাড়িতে গাড়ির সামনে আসছেন। তো গাড়িটা খুললেন, খুলে তিনি ভেতরে তার ওই কিছু জিনিসপত্র ছিল ওই পাশের সিটে, ওইটাকে পিছনের সিটে রাখতেছিলেন, পাশের সিটে রাখা ছিল, মানে সরায় রাখতেছেন আর কি, কেমন জানি লাগতেছে। তো তার বন্ধুর আচরণটা তার কাছে অড লাগছে আর কি, যে এরকম কেন, মানে একটু অন্যরকম। এই সময় তার বন্ধু দেখলো যে পেছন থেকে তার বন্ধু তার নাম ধরে ডাকতেছে, তার পেছনে মানে কয়েক হাত দূরে। তো হাসান, তো তিনি ফট করে ফিরলেন, ফিরে দেখতেছে বন্ধু, হ্যাঁ কি ব্যাপার, মানে এই বন্ধু এসব পড়ছে কি ব্যাপার, কোনো দরকার, গেটটা লাগালেন। তো বলতে যে তুমি তো আসলা না, তোমার আসার কথা ছিল, তুমি কেন আসলা না। তিনি বলে কি বলো তুমি, আমি আসলা না মানে আমি কি বলো, আমি তো এই যে এখানে তোমার সাথে আমি দেখা করলাম এতক্ষণ ই করলাম, বলে কি আমার সাথে দেখা করছো, তোমার না আসার কথা 11টা, আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করে আসি, তারপর আমি তোমার এখানে লাস্টে নামলাম, নেমে পার্কিং লটে তোমার গাড়ি টাড়ি আছে কিনা দেখতে যাই, দেখলাম এখানে তুমি। তিনি বলছে আরে না না আমি আসলাম, তোমার সাথে দেখা করলাম না, উপরে গেলাম আমরা, তুমি আমার জুস খাইতে দিলে। বলে কি জুস খাইতে দিছি, কি বলো উল্টা পাল্টা, আসো আসো বলে ডাকতেছে। তো হাসান সাহেব পুরাই অপ্রস্তুত, যে এটা কি বলতেছে, তার কাছে মনে হচ্ছে এটা কোনো কথা, কি বলতেছে, তার বন্ধুর কি মাথা ঠিক আছে। তো তার বন্ধু তাকে যে আসো বলে তাকে ডাক দিছে, তিনি সাথে সাথে যাওয়া শুরু করলেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন বন্ধু, হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। তো বন্ধুকে দিন জিজ্ঞেস করতেছেন যে আমি কিন্তু আসলাম, কথা বললাম একটু আগে, আমি ভাবিকেও সবাই দেখছি এখানে। বলে হ্যাঁ 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 তুমি দেখছো, তোমার কি বলো, তোমার ঠিক নাই, তার বন্ধু বলতে বলতে হাঁটতেছে। তো হাসান সাহেব হেঁটে যাচ্ছেন, তিনি চিন্তা করলেন এটা একটা বিরক্তিকর ব্যাপার, সে কেন ডিনাই করতেছে, সে নিজে হাতে আমাকে জুস খেতে দিচ্ছে। এগুলো চিন্তা করতে করতে বিল্ডিং এ চলে আসলো, তো হাসান সাহেব হঠাৎ করে তার মোবাইল বের করছিল, যে সে যে কল দেওয়ার চেষ্টা করছে দেখার জন্য, মোবাইলটা বের করে সেরকম দেখতে স্যার তার বন্ধু নাকি তাকে কল দিছে, বলছে আমি তোমাকে কল দিচ্ছি পাচ্ছি না, তার বন্ধু তাকে বলছে যে তোমাকে কল দিয়েছিলাম পাই নাই। তো দেখতেছে যে তার মোবাইলে কোনো সমস্যা কিনা, তো দেখতেছে যে এইখানে সে যে হাসপাতালের দিকে এগুচ্ছে সেখানে তার নেটওয়ার্কের দাগ এক দাগ আছে। সে দেখতেছে এত কম কেন, একটু আগে গাড়ির কাছেও মনে হয় নেটওয়ার্ক ছিল, সে যখন গাড়ির ওই হাসপাতালে গেটে আসে ঢুকলো লবিতে তখন তার নেটওয়ার্কটা আস্তে করে টুস করে চলে গেল, মানে এখানে কোনো নেটওয়ার্ক নাই মোবাইলের। তো সে তখন তাকায় দেখতেছে তার বন্ধু নাই সামনে, মানে খুবই অবাককাণ্ড, মানে হাসান তাকায় দেখতেছে মানে হঠাৎ করে সামনে তাকালো তাকায় দেখে বন্ধু সামনে নাই। তো হাসান সাহেব চিন্তা করলো কি ব্যাপার ও কই গেল, তো হেঁটে সামনে গেল যে রিসেপশনে দেখলো যে ওই মহিলা আছে রিসেপশনে বসে কি কাজ করতেছে, তো সে আর কোনো কথা না বলে হেঁটে লিফটের দিক গেল, যে লিফটে যে সে চাপ দিল লিফট উপরে উঠবে সে, কারণ সে চিন্তা করলো বন্ধু আবার উঠে গেছে নাকি তাকে আসতে বলে, আর এরকম কেমন আচরণ, তাই চিন্তা করছে বন্ধুর সাথে একটু কথা বলা দরকার যে তুমি কি মানে মাথা টাথা সব ঠিক আছে, তো কি হয়েছে সমস্যা কি। তো লিফটে চাপ দিল, তো লিফট নামলো টিন করে, উপরেই ছিল এদিক ওদিকে ছিল লিফটটা, নামছে নামার পর তিনি উঠে বসলেন, উঠে সেই আবার সেই দুয়ে চাপ দিলেন তিনি, তো লিফট সুন্দর উঠে গেল, তো উঠে যেয়ে ট্রিং করে থামলো, থামার পর তিনি দেখলেন যে হ্যাঁ যেখান থেকে তিনি আসছিলেন ওই জায়গায় থামছে লিফট, নামলেন, নেমে তিনি ওই ইসের থেকে লিফটের থেকে নেমে একটু সামনে গেছেন, তো ডানে তাকায় দেখছেন তার বন্ধু দাঁড়ায় আছে ঠিক ওই যে ওই রুমটার কাছেই ওখানে গেটের কাছে। তো তিনি বলছে আরে ইয়ার আমি তো এইখানে আসছি তোমার সাথে কথা হয়েছিল, তার বন্ধু দেখলো হাসলো, বন্ধুর গলাটা একটু ভারী ছিল, হাসিটা কেমন জানি তার কাছে একটু অন্যরকম লাগলো, এই জায়গায় মানে এই নিজব একটা এরকম ফ্লোরের মধ্যে বন্ধুর হাসিটা কেমন জানি একটু গা কাটা দেওয়া লাগলো তার কাছে, স্বাভাবিক না অস্বাভাবিক মানুষের হাসির মতো, আর তার বন্ধুর গলাটা একটু ভারী ছিল অন্যরকম। তো তিনি একটু থতমত খেলেন, ও হাসলো কেন বন্ধু, তা হাসতেই পারে মানুষ তো হাসতেই পারে, তো দেখলো যে তার বন্ধু, আবার তিনি ভাবতেছেন হাসান সাহেব যে এরকম কি হতে পারে, ও আসলে বোর্ড, ওর মন টন খারাপ হয়েছে বোর্ড, ও আমি যে চলে গেছি আবার তার কাছে মনে হয়েছে আমাকে আনা দরকার আবার নিয়ে আসছে, এরও তো হতে পারে। তো তার বন্ধু গেট মেলে ধরছে, তিনি আবার যাচ্ছেন ঘরের দিকে, তো তিনি জাস্ট ঘরের মধ্যে পা রাখলেন, এই সময় তিনি দেখলেন ঠাস করে সব বাতি নিভে গেল, অন্ধকার হয়ে গেল চারিদিক, মানে ফট করে পিছনে তাকাইছেন, পিছনে তাকাই দেখলো দরজাটাও লেগে গেছে, মানে কেউ ওই যে বাইরে বন্ধু ছিল বন্ধু গেটটা এরকম লাগাই দিয়েছে টক করে, মানে পুরো দরজাটা পেছনে বন্ধ হয়ে গেছে, এবং রুমের বাতি রুমের মধ্যে যে বাতি ছিল ওটাও নিভে গেছে। তো হাসান সাহেব বুঝতে পারছেন যে মানে সারা ঘরটা একেবারে মানে পিচ গোলা অন্ধকার, পিচের মতো অন্ধকার, ডিপ, কোনো মানে লাইটের সোর্সই দেখা যাচ্ছে না এখানে, আর পেছনে তাকাচ্ছেন যে দরজাটা মানে এই দরজাটা কিন্তু বন্ধ, হাত দিয়ে তিনি ফিল করছেন, তিনি ওখানে বন্ধুর নাম ধরে দুবার ডাক দিলেন, ডাক দিয়ে যে নবটা ঘুরানোর চেষ্টা করলেন দেখলেন যে খুলে না। এই সময় তিনি একটা শব্দ শুনলেন নারী কণ্ঠের, কেমন জানি একটা মানে কণ্ঠটা মানে খুবই অন্যরকম উইয়ার্ড, যেটা তিনি শুনে এরকম অভ্যস্ত নারী কণ্ঠ, কেমন জানি ভারী ধাতব মনে পাথরের সাথে পাথর ঘষলে যেরকম এরকম নারী কণ্ঠ, তো হি হি করে কেমন করে যেন বলে বলতেছে যে ভাই সাহেব আপনি আসছেন। তো সে ততক্ষণে হাসান সাহেবের মানে চোখটা একটু মানে শুয়ে আসছে অন্ধকার, আলো আধারিত একটু শুয়ে আসছে সামান্য, মানুষ কিন্তু অন্ধকারে হালকা ভাবে একটা সময় সামান্যতম আলোর মানে ফোটন থাকলেও সেখানে মানুষ কিছুটা দেখতে পারে। তো সে বুঝতে পারতেছে যে ওই বিছানার মধ্যে যেখানে সে দেখছিল তার ওই যে ভাবিকে শোয়া সেখানে একটা অবয়ব বসে আছে এবং সেটাই কথা বলতেছে, ধাতব একেবারে ধাতব কণ্ঠ মহিলার, কিন্তু বলেছে পাথরে পাথর ঘষতেছে এরকম কণ্ঠ, তাকে বলতেছে এরকম যে ভাই সাহেব আপনি আসছিলেন আবার আসলেন, জুস পিলি জুস খাইছেন সব, তো কেন জানি প্রচন্ড রকমের ভয় পেয়েছে হাসান সাহেব, সে মানে মানে পাগলের মতো সে দরজার মধ্যে থাবা দিয়ে তিনি ওই দরজা খোলার চেষ্টা করতেছেন। তো ওইখান থেকে ওই মহিলা বলতেছে যে এত তাড়াতাড়ি করে যাচ্ছেন কেন, বসেন আপনার ভাই আসছে, তো আসতেছে ভাই, তো মানে কথাগুলো এমন ভাবে বলতেছে কথার সে কণ্ঠটা নেয়ার মতো না হাসান সাহেবের কাছে, তিনি তাড়াতাড়ি দরজার এই নব মোটাই নব ঘোরার চেষ্টা করেন, নব আর ঘুরে না, তিনি সাথে সাথে মানে ধোয়া পড়লেন, ধোয়া পড়ে ঘুরে নাউজিবিল্লাহিমিনে শাইতানাজিম বলে কোরআন মোছলেন, দেখে ঠাস করে দরজাটা খুলে গেছে। তো তিনি দৌড় দিয়ে বেরিয়েছেন করিডোরে, বেরোয় দেখতেছেন করিডোর অন্ধকার, কেউ নাই, ওই যে বাইরে যে গ্লাসটা গ্লাসের আলো বাইরের আলোটা মানে আকাশের আলো বা বাইরের পার্কিং লটের হালকা আলো এখান দিয়ে পড়ছে, ওই চেয়ারগুলো ওখানে বসার সিটিং যে চেয়ারগুলো আছে ওয়েটিং চেয়ার সেটার উপর দিয়ে একটু করে এসে পড়ছে সামনে, আর ওই যে কাউন্টারটা রিসেপশন সেখানেও কেউ নাই, নিথ নীরব মানে একদম অন্যরকম, আর এর মাঝে জাস্ট মানে পেছন থেকে ওই সেই ভাবির কণ্ঠ শুনতেছে, রুকিয়া ভাই সাহেব ও আর মানে মানে দাঁড়ানো আসতেছে। তো হাসান সাহেব জাস্ট দৌড় দিছে, দৌড় দিয়ে লিফটের কাছে গেছে, পড়ছে কারণ পড়িমড়ি করে, তার আর কোনো কিছু খেয়াল নাই, তিনি চাচ্ছেন যে তিনি কোন কিভাবে এখান থেকে বেরোবেন। লিফটের কাছে যে তিনি পাগলের মতো দেখতেছে লিফটের লাইটগুলো জ্বলতেছে, শুধু পাগলের মতো লিফটের লাইট চাপ দিতেছেন তিনি নিচে নামার জন্য, লিফট আসতেছে না, মানে প্রতিটা মুহূর্ত তার কাছে একেবারেই মনে হচ্ছে। এই সময় তার বন্ধুর কণ্ঠ শুনতেছে তিনি, হাসান হাসান। তো তিনি ভয় একদম মানে মানে ই হয়ে গেছে, মানে স্থানুর মতো দাঁড়ায় গেছে। এই সময় দেখলো যে বন্ধু পিছনে এসে দাঁড়াইছে অন্ধকারের মধ্যে, তার বন্ধুর যে বন্ধুরা বেশ উঁচু লম্বা ছিল এবং বেশ স্বাস্থ্যবান, বন্ধুর এই কণ্ঠ শুনে বা ই হয়ে কেমন জানি তার সারা শরীরের মধ্যে ঘাড় থেকে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে, ভয় করছে। তাকে তার বন্ধু বলতেছে জুস নেহি পিনে কা, পিল। তো এই বলে তার সামনে গ্লাসটা মিলে ধরছে, মানে তার ওই যে গ্লাস, তিনি ওই যে বাইরের হালকা আলো আধারিতে দেখতেছেন যে তার বন্ধু এরকম একটা জুসের গ্লাস আছে, মানে এরকম লালচে পানীয় একটা গ্লাস তার সামনে মেলে ধরছে। এই সময় লিফটটা টিং করে আসছে কিসের সামনে, ওই তার ওই ফ্লোরের সামনে, এবং দরজাটা খুলে গেছে। তো তিনি ওই লিফটের আলোতেও দেখতেছে বন্ধুর চেহারাটা দেখা যাচ্ছে না, কণ্ঠ শোনা যাচ্ছে বন্ধুটার মানে চেহারা দেখা যাচ্ছে না, একটা অ্যাপ্রনের মতো পরা বন্ধুটা, ওই ডাক্তাররা যেরকম অ্যাপ্রন পরে সেরকম একটা অ্যাপ্রন পরা বা গাউন পরা, যেটাই বলেন অ্যাপ্রন বা গাউন পরা এরকম সামনে, আর মুখের জায়গাটা পুরোপুরি খালচে অন্ধকার, চেহারা কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ওই জায়গাটা নাই, তার চোখ মুখ কিচ্ছু নাই, জায়গাটা অন্ধকার পুরো। এবং তার সামনে একটা গ্লাস বাড়ায় ধরছে এরকম যে পিকে যাও, মানে খেয়ে যাও, এটা পান করে যাও। এবং সে দেখতেছে গ্লাসের মধ্যে যে সে দেখছিল ক্যানবেরি জুসের মতো, মানে সেটা তো সে খাইছিল লাল, এইটা আরো লাল, এটা দেখে মনে হচ্ছে রক্তের মতো পুরা, পিকে যাও। আর তাকে বলতেছে যে থোড়া তো পিলি, বাকি পিকে যাও। তো উনি ধপ করে মানে কিছু খাইছো বাকিটাও খেয়ে যাও, তো তিনি ধপ করে পড়ে গেলেন ওই সময় সেন্সলেস হয়ে, হাসান সাহেব ওই লিফটের মধ্যে পড়লেন, মানে তার শরীরটা পড়ছে লিফটের মধ্যে অর্ধেক মানে অর্ধেক বাইরে এইভাবে পড়ছে। তো যাই হোক, তারপর তো আর তার সেন্স নাই, হাসান সাহেবের যখন সেন্স ফিরছে তখন তিনি দেখতেছেন তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, আর তার বন্ধু তাকে মানে এরকম ডাকতেছে, মানে বন্ধু মানে যে বন্ধুর কাছে গেছেন সে বন্ধু তার দিকে তাকে মানে খুব অ্যাংশাস ভাবে যে হাসান ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ তুমি ঠিক। তো সে বন্ধুকে দেখে মানে হাঁটো মেরেছে, আমার অত্যন্ত সর, এরকম হাত দিয়ে এরকম ধাক্কা দেবো সর, আর বন্ধুরা সরাই দিয়ে সে ভয় এদিক ওদিক করতেছে। সাথে সাথে ওই মেডিকেলের দু একজন মানুষ আসছে, ডাক্তার আসছে, এসে বলছে কি হয়েছে কি হয়েছে, তাকে ধরতেছে, সে বলছে বন্ধুরা বলছে ওরা সরা এখানে সরা এখান থেকে, ডাক্তারকে বলতেছে। তো ডাক্তার অবাক হয়ে গেল, বন্ধুকে বলল যে একটু সরেন, সরাই দিল ওখান থেকে। তাকে বলে কি হয়েছে কি হয়েছে, বলে যে না মানে ক্রেজি, সবকিছু ক্রেজি এখানে, বলে মানে বলে যে আমাকে এরকম দুইতলায় গেছিলাম এরকম এরকম ব্যাপার। তো ডাক্তার তাকে শান্ত করার চেষ্টা করতেছে, বারবার শান্ত করার চেষ্টা করছে, আর ওই ইরা বলল যে ওনাকে চুপচাপই করো, মানে শোয়া রাখো, আর ওনাকে রিল্যাক্সিং মেডিসিন দাও। বলে টলে বললো যে আপনি এখন ঘুমান। হাসান সাহেবের প্রচন্ড ভয় লাগতেছিল, তো তাকে তারপর ডাক্তার নাকি ওষুধ দিয়ে তারপর ঘুম পাড়ায় দিছে। তো যাক, পরবর্তীতে যখন তার ঘুম ভাঙছে দেখলো যে তার অফিসের কয়েকজন বন্ধু আছে, আর এই বন্ধুও সাথে আছে। তো এই বন্ধুকে দেখি তো সে তখন ই হয়ে গেছে, বলতেছে আমার সাথে কি প্র্যাঙ্ক করা হয়েছে, এই সেগুলো বলা শুরু করলো বন্ধুদেরকে, মানে তার মাথায় খুব রাগ। তো তাদের মধ্যে একজন বন্ধু বললো কি হয়েছে তোমার, এই বন্ধুও বলতেছে কি হয়েছে তুমি এরকম করতেছো কেন, তোমার কি সমস্যা, কি তোমার আচরণ আমাকে দেখে এরকম করতেছো কেন। হাসান বলে কেন, তোমার কিছু মনে নাই তুমি আমার সাথে কি করছো, না আমি তোমার সাথে কি করছি, তুমি আমাকে এরকম ডেকে নিয়ে গেছো, সেই এরকম বসে তোমার আমার এরকম মানে গ্লাসের মধ্যে এক গ্লাস তুমি আমাকে কি দিছো দিয়ে বসে খাও এই সেই উপরের জায়গায়। তারে তখন ওই বন্ধু সাহেব ইয়ার তুমিও তো ফাঁসকে, তুমি কই গেছো কি ব্যাপার। তো তাদের মধ্যে ওই যে বন্ধুরা যারা আসছিল অফিস থেকে তারা একজন বলল যে টোটাল কি হয়েছে ঘটনাটা বলেন, হাসানকে বলল। তো হাসান সাহেব তখন বলল যে তার সাথে কি হয়েছে। তো বন্ধুরা শুনলো, শুনে বললে শুনেন এই হাসপাতাল সম্বন্ধে আমি ঘটনা জানি, কিচ্ছু হয় না, আপনি কখনোই ওরে দেখেন নাই, বন্ধুরা দেখাবো তো ওরে দেখেন নাই, আপনি আপনি আসছেন তো, আপনি এই হাসপাতালের একটা ফ্লোর আছে যেটা আপনার কথা বলতেছি, যে আপনি কোথায় গেছেন, বলে যে আমি দুই দুই তলায় গেছি, বলে দুই তলা তো, এই হাসপাতাল তিন তলা হচ্ছে হন্টেড একটা ফ্লোর, এই হাসপাতাল কর্তৃপক্ষ সেটা বন্ধ করে রাখছে, এটা স্টোর রুম বানায় দিছে, ওখানে কেউ যায় না, এটা সবাই জানে, এখানকার সবাই মোটামুটি জানে ওই জায়গাটা স্টোর রুম বন্ধ। তো আপনার ও বলছে না যে আপনাকে দুই তালায়, আপনি উঠে কোথায় লিফটে চাপ দিচ্ছেন, বলে আমি টুতে চাপ দিয়েছিলাম উঠে। তো তখন ওই লোকটা বলতেছে যে আপনি দুইতে চাপ দিলে কিন্তু আপনি চলে গেছেন তিন তালায়, কারণ নিচতলা কিন্তু গ্রাউন্ড ফ্লোর জিরো, হ্যাঁ মানে তারপরে যে দুই তালাটাইতে কিন্তু শুরু হয়েছে ফার্স্ট ফ্লোর দিয়ে, আপনি লিফটের এক হচ্ছে দুই তলা আর লিফটের দুই হচ্ছে তিন তলা, আপনি কিন্তু চলে গেছিলেন তিন তলায়। এবং ওইটাই কিন্তু এখানে খুবই একটা মানে রেপুটেড বা রিনাউন্ড হন্টেড প্লেস। এই জায়গাটা এক সময় কিন্তু পুরা মানে একটা ডেজার্ট ছিল, এই যেখানে নাকি হাসপাতালটা বানানো হয়েছে, এবং এটা তখন পুরোপুরি জায়গাটা মানে একদম খোলামেলা, এখানে মানুষজনই ছিল না এক সময়। তো তখন এই জায়গার মধ্যে হাসপাতালটা বানায়, মানে এই সময় একসময় শুধু ওই যে বেদুইনরা ব্যবসা করতো সেই পাশে। তো এই জায়গায় অনেকে বলে যে মরুভূমিতে এই যে মারিদ জিনরা চলাফেরা করতো এখানে, এবং এই জায়গায় মানে অনেকে অনেক কিছু উল্টাপাল্টা দেখতো মরুভূমির এই অঞ্চলে আসলে অনেক উল্টাপাল্টা জিনিস হইত। তো তারপরে এখানে যখন হাসপাতাল বানায়, হাসপাতাল বানানোর পরে এইখানকার কর্তৃপক্ষরাও অনেক কিছু এরকম ফেস করতো, অনেক সমস্যা হইত, বিশাল বিশাল সমস্যা হইত। এখানকার মানুষজন কাজ করতে চাইতো না, রোগীরাও অনেক ভয় পেত এরকম। তো এইসব হওয়ার পরে পরবর্তীতে তারাই এই তিনতলাটারে পুরোপুরি স্টোর বানা ফেলে, আর এরপরও এখনও নাকি মানুষজন মাঝে মাঝে উল্টাপাল্টা জিনিস দেখে এখানে। তো এই কারণে আসলে ভয় পেয়েছেন, আপনি কখনোই আপনার বন্ধুরা দেখেন নাই। তো হাসান সাহেব তখন জিনিসটা একটু বুঝতে পারল, তো তিনি দোয়া দরুদ পড়ছে এখানে, ভয় পেয়ে তখনই দোয়া দরুদ পড়ছেন। তার বন্ধু এসে বলল যে আরে আমি ইয়ার অনেক সরি, আমার জন্য এত মানে ঝামেলা পোহাইতে হয়েছে তোমার। তো তখন হাসান সাহেব বলল আরে না না কি বলো, আমি তখন বুঝলাম ব্যাপারটা কি, আসলে আমি লজ্জিত, আমি অনেক লজ্জিত, জিনিসটা আসলে এই বয়সে এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটবে এটা আমি চিন্তাই করতে পারিনি। তো যাই হোক, তো তারপরে হাসান সাহেবকে ওখান থেকে রিলিজ করে দেয়, হাসান সাহেব চলে আসে। তা আসার পরে নাকি হাসান সাহেব তার বন্ধুকে দেখলে কেমন যেন একটু ভয় পেত কিছুদিন, মানে তার অবচেতন মনটাই তাকে ওরকম ই করত। তো তিনি পরবর্তীতে একজন এরকম একজন ইসলামিক আলেমের কাছে গেছিলেন, তিনি তাকে দোয়া দরুদ পড়ে দেন, আরও বলেন যে নামাজ কালাম ঠিক মতো পড়তে, আর যেহেতু তার সাথে এরকম একটা জিনিস ঘটছে নির্জন একা জায়গায় যেন এরকম না যায়, অনেক সময় ওদের নজর থেকে যায় যার সাথে তারা কোনো ইনসিডেন্ট ঘটায়। তো ওই দিন নাকি হাসান সাহেব যখন বেহুশ হয়ে গেছিলেন তখন তিনি যে পড়ছেন এলিভেটরে মাঝামাঝি পড়ছেন, তো অর্ধেক এলিভেটরে সোজা ভেতরে পড়ছে, অর্ধেক বাইরে পড়ছে। তো এলিভেটরে গেট বন্ধ হতে পারতেছিল না, আর হাসপাতাল যেহেতু এটা খুব সেন্সিটিভ এলিভেটর, এটা সাথে সাথে ওই যে অ্যালার্ম বাজা শুরু করছিল। তো অ্যালার্ম বাজার শুরু করাতে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন আসে, সে দেখে এরকম লিফট আটকে আছে, মানে সেকেন্ড ফ্লোরে মানে তিনতলায় আটকে আছে। তো সেখান থেকে তারা যে লোকজন নিয়ে যায়, যে দেখে যে ওখানে এরকম মানুষ পড়ে আছে, তো এটা খুব অবাক হয়, তারা এর নিয়ে খোঁজখবর নেয়। আর এর মধ্যে আসলেই হাসান সাহেবের বন্ধু খুঁজতেছিল, হাসান সাহেবের আসার কথা আসে না, আসেন অনেকক্ষণ, তো তিনিও ওই মানে এবং ফোন বন্ধ পাইতেছিল হাসান সাহেবের, তিনি কল করছেন কয়েকবার, ফোন বন্ধ পাওয়ার পর তিনি গেছিলেন বাইরে পার্কিং লটে খুঁজতে। তো পার্কিং লটে খুঁজতে যে দেখে যে হাসান সাহেবের গাড়ি আছে এবং গাড়ির দরজাটা খোলা, মানে কি দরজাটা মানে পুরো লাগানো না, মানে এরকম এসে মানে জাস্ট আটকায় আছে। তো এটা দেখে তিনি খুব টেনসড হয়ে যান যে কি হয়েছে হঠাৎ, তিনি বন্ধুর গাড়িটা আর ওখানে ধরেন নাই, তিনি তাড়াতাড়ি দৌড় দিয়ে হাসপাতালে আসতেছিলেন, যে তিনি জিজ্ঞেস করবেন যে তাকে খুঁজতে কেউ আসছিল কিনা হাসপাতালে। আসতে আসতেই দেখেন যে ওইখানে ওই যে যারা ওখানকার যারা ক্লিনার আছে জেনেটর, তারা মানে কথাবার্তা বলতেছে মানে খুব উত্তেজিত। তারপর দেখলো যে কয়েকজন এরকম যে উপর থেকে উঠলো, তারপর দেখতে স্ট্রেচারে করে একজনকে নামাইতেছে। তো তখনই তো তার বন্ধু বুঝছে যে নিশ্চয়ই কোন একটা উল্টাপাল্টা কিছু করছে, যে দেখেন কাছে যে তার বন্ধু মানে হাসান সাহেবকে নামাইতেছে স্ট্রেচারে করে। এই তারপর তো যে কথাবার্তা শুনলেন যে তাকে পাওয়া গেছে এরকম তিনতলার মধ্যে, তার শরীর অর্ধেক এলিভেটরের ভেতরে ছিল, অর্ধেক বাইরে ছিল। আর তখন তার বন্ধুও খবর নাই যে হাসপাতালে তিনতলায় কিভাবে গেল কি। তো তখন হাসপাতালের মধ্যেই তাকে ওইখানকার এক জেনেটর বলছে যে আমাদের হাসপাতালটা ভালো না, ভালো না বলতে কি আমাদের হাসপাতালের কিছু এই ধরনের ব্যাপার আছে, এখানে কিছু অতিপ্রাকৃত ব্যাপার ঘটে, বিশেষ করে ওই তিনতলার জন্য স্টোর রুম করে দিয়েছে হাসপাতাল, আমরা নিজেরা ওখানে রাতের বেলা ভুলেও যাই না কিছু আনতে, আমরা যদি কোনো কিছু আনতে প্রয়োজন হয় আমরা দিনের বেলা আমরা দুইজন যাই, দুইজন যে ওখানে কাজকর্ম করি যা করার, বা একাধিক মানুষ যে আমরা রাতের বেলা ওখানে যাই না, অনেকে অনেক রকম ভয় পায় এখানে। তো এই তখন ওনার বন্ধু অবাক হয়েছিল যে কিভাবে তিনতলা। তো তিনিও চিন্তা করছিলেন ওকে যেমন বসে দুইতলা, ও কি ভুলে ওই যে লিফটে দুই চাপ দিয়ে চলে গেছে নাকি ওইখানে। তো উনি বলছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ যে আপনাদের তো উচিত আসলে তাহলে দুই বাটনটা ইনঅ্যাক্টিভ করে দেওয়া, যাতে ওইখানে কেউ না যায়, এটা তো মানে একটা কেমন জিনিস, অনেকে হয়তো না বুঝে চাপ দিতে পারে। তো যাই হোক, এই ছিল হচ্ছে ঘটনা যেটা হৃদয় শেয়ার করলো আমাদের সাথে হাসান সাহেবের ঘটনা। হাসান সাহেব এখন ভালোই আছেন, তার এখন আর সমস্যা হয় না, তবে হাসপাতালটার নাকি এরকম ব্যাপার স্যাপার আরো অনেক ঘটছে, অনেক মানুষই মাঝে মাঝে এরকম ভয় পাইছে এখানে। তো এখন চলে যাব পরবর্তী আর একটি ঘটনায়, আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত বলে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি উত্তরা থেকে আমাদের কাছে শেয়ার করেছেন হামিম বিন মাসুদ। তিনি তার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি হামিমের পাঠানো ঘটনায়। 2018 সালের কথা, হামিম তখন নতুন এসছেন নোয়াখালী থেকে ঢাকায় এসছেন এবং তিনি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন উত্তরায়। তো তিনি থাকার জন্য একটা মেস বা একটা ঘর খুঁজছিলেন যেখানে তিনি ভাড়া নিতে পারেন তার সাথে তার বন্ধু বা কাউকে নিয়ে। তো এরকম খুঁজতে খুঁজতে তিনি গেলেন মিরপুরের একটা অংশে, তিনি পেয়েছেন সেখান থেকে তার যাতায়াত করার জন্য মোটামুটি সুবিধা হয়। তো যে অংশটা পেয়েছেন সেটা আবার একটু নীরব নিথর জায়গা। তো সেখানে যে বাড়িটাতে ভাড়া পেয়েছেন, বাড়িটা মোটামুটি বেশ অনেকদিন আগেই করছে এবং এটা দোতলার উপরে, মানে দোতলা একটা বাড়ি, সেটার উপরে আলাদা করে ঘর করা, দুইটা টিন শেড রুম, মোটামুটি বেশ বড়ই, আর সামনে বেশ খানিকটা খোলা জায়গা আছে, সেখানে ফুলের টপ টপ রাখা হয়, আর এই ছাদের পাশ দিয়ে আর একটা উঁচু জায়গা আছে, মানে লোহার সিঁড়ি করা, সেটাকে উপরে উঠে গেলে জাস্ট কিছু পানির ট্যাঙ্কি রাখা, সেই তিনটা পানির ট্যাঙ্ক আছে বড় বড় প্লাস্টিকের। তো এই হচ্ছে ওখানকার অবস্থা। তার কাছে মোটামুটি ভালোই লাগলো, হাইমের কাছে তার ভাড়া যেটা তার ছিল সেই ভাড়া অনুযায়ী ভালোই হয়। মানে আপাতত তিনি রুমমেট পাচ্ছেন না, তার সাথে তার এক বন্ধু উঠতেছে। তো তাদের প্ল্যান ছিল যে এই দুইটা রুমে তারা চারজন থাকবেন, কিন্তু এখন তিনি জাস্ট তার এক বন্ধু বকুল নামে তার এক ফ্রেন্ড, এই সে হামিম আর বকুল দুজন থাকতে পারবে। যাই হোক, তিনি ওটা নিয়ে নিলেন ভাড়া এবং দেখলেন যে ওখানকার পরিবেশ কেমন। নিচে নেমে দেখলেন যে তাদের ওই নিচতলার যে বাথরুম সেটা হচ্ছে একটা ইসের মধ্যে, মানে একটা ছোট্ট এলির মতো, মানে গলির মতো, এখানে বাসার পাশ দিয়ে গেলে এবং তার পাশে একটা বাউন্ডারি ওয়াল এবং সেই অ্যালি দিয়ে গেলে, মানে ওটা ক্লোজ আর কি, বাউন্ডারি ওয়াল দিয়ে ক্লোজ, ওখানে আসলে ওই কোনায় হচ্ছে নিচের বাথরুম। তো ওইটাই তার কাছে একটু অস্বস্তি লাগলো, কারণ তারা যদি মানে তাদের রুম থেকে বের হয়ে পাশে দাঁড়ায় ওই নিচের অ্যালিটাই তাদের চোখে পড়ে, বাথরুমের সোজা জায়গাটা, আর ওই জায়গাটা বেশ লম্বা গলি এবং মানে একটু কেমন জানি একটু স্মেল আসে কেমন জানি। আর তার সোজা দিয়ে গেলে তার ওই পাশে ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি, আন্ডারগ্রাউন্ড পানির ট্যাঙ্কি, যেখান থেকে পানি উঠে। তো সেইটার ইটা ওইখানে, যাই হোক, ওই জায়গাটা জানি তেমন একটা ভালো লাগেনি আসলে হামিমের। তো এই হচ্ছে বাসাটার এই জায়গাটাই তার কাছে একটু খারাপ লাগছে। এছাড়া বেশ ভালোই, উপরে যেখানে পানির ট্যাঙ্কি ওইখানে উঠে দাঁড়ানো যায়, দাঁড়ালে পিছন দিকে দেখা যায় অনেক বড় জায়গা, ফাঁকা জায়গা, বিস্তীর্ণ, ওখানে মানে একটাবারে ধান ক্ষেতের মতো হয়ে দিছে, মানে বিশাল বড় জায়গা, জলাশয় আছে এবং দূরে দেখা যাচ্ছে কিছু প্রজেক্টের কাজ টাজ হচ্ছে এরকম। তো হামিমের কাছে বেশ মানে ভালোই লাগছে, সে এই বাজেটে এখানে থাকতে এবং তার ইউনিভার্সিটি এখান থেকে কাছাকাছি, বের হয়ে ওখানে এই রাস্তা দিয়ে বেরিয়ে গেলে সোজা যে একটা রাস্তা পড়ে সেখান থেকে সে ওই লেগুনা টাইপের জিনিস আছে ট্রান্সপোর্টেশন, সেটা নিয়ে উঠে গেলে একদম উত্তরার একটা জায়গা নামায়, সেখান থেকে সে চলে যেতে পারে। যাই হোক, তো সে এটা নিয়ে নিল খুশি মনে এবং সে উঠল তার বন্ধুকে নিয়ে, বকুলকে নিয়ে, বেশ ভালোই লাগতো, বকুলও তার সাথেই পড়ে, একসাথেই পড়ে। তো তারা দুইজন ওখানে থাকে, আড্ডা দেয় সন্ধ্যার পর, বেশ ভালো অবস্থা। তবে রাত্রেবেলা মানে তাদের কাছে মনে হতো যে তাদের যে পাশের যে অ্যালিটা, ওই অ্যালির নিচে যে বাথরুম, নিচতলা যেটা ইউজ করে, সেটা মনে হয় খুব বেশি রকম মানে মানুষ যাওয়া আসা করে, মানে তারা শব্দ পেত তাদের রুম থেকে, মানে তাদের রুমে তো ওই পাশে জানালা নাই, কিন্তু ওই যে ঘর থেকে বের হয়ে এসে তাকাইলেই তাদের যে প্যারাফিট ওয়ালটা সেটা বেশি উঁচা না, কোমর পর্যন্ত তাকাইলে দেখা যায়, তারা দেখতো না কিন্তু শব্দ পেত, ছাদের দিকে কিন্তু জানলা আছে তাদের রুমের। বলতো রাত্রেবেলা ক্যাঁক ক্যাঁক করে ওই যে দরজাটা খুলতেছে, মানে লোহার দরজা, তো বারবার খুলতেছে লাগাইতেছে, ধুমধাম করে শব্দ হইতো আর খুব বাজে স্মেল আসতো, এটাতে খুব বিরক্ত ছিল, তাদের সামনে জানলাটা লাগায় রাখতে হইতো, এটাই একটা বদলেশন। এছাড়া তারা অত ঝামেলা পায়নি, কয়েকদিন থাকছে এবং রাতের বেলা বেশ ভালোই লাগতো, হামিম উঠে যেত, উঠে যে ওই লোহার সিঁড়ি দিয়ে ট্যাঙ্কের পাশে যে দাঁড়াইতো বা পিছনে বিস্তীর্ণ অঞ্চলটা দেখত, মানে আলো নাই চাঁদের আলোতে বেশ সুন্দর, মানে সেই গ্রামের একটা ফিল চলে আসত। তো যাই হোক, এরকম থাকতে থাকতে একদিন তার বন্ধু বকুল রাতের বেলা ওই বেরোইছে আর কি, ওখানে বেরোয় ওই হাঁটতেছে ছাদ দিয়ে, তখন বেশ রাত, সে বাড়িতে কথা বলছে, বাড়িতে কথা বলে হাঁটতেছে, তা হামিম তখন শুয়েছিল। তো এই সময় বকুল হাঁটতে হাঁটতে একেবারে কর্নারে যায়, ওই যে তাদের যে প্যারাফিট ওয়াল, সেখান থেকে হাত দিয়ে নিচে তাকায়, মানে অন্যমনস্ক ভাবে কথা বলতেছে আর নিচে তাকায় আছে। তো সে দেখলো, বকুল দেখলো যে একটা বিড়াল, মানে কালো রঙের বিড়াল হেঁটে যাচ্ছে। তো সে ওইটাকে খুব একটা মানে দেয় নেই, মানে মানে খুব একটা গুরুত্ব দেয় নেই, যাকে বিড়াল তো হেঁটে আসতেই পারে এলি দিয়ে, কালো রঙের একটা বিড়াল। তো বিড়ালটা ঠিক নিচে আসছে, বকুল যেখানে দাঁড়ায় কথা বলতেছে ফোনে, তার ঠিক সোজাসুজি নিচে এসে ওখানে দাঁড়াইছে, দাঁড়ায় গেছে, মানে বকুলের উপস্থিতি উপরে বুঝতে পারছে দাঁড়ায় গেছে, দাঁড়ায় নাকি সে এরকম উপর দিক তাকাইছে, উপর দিক তাকায় মানে খুব রাফ ভাবে বকুলের দিকে তাকে একটা ডাক দিছে। এইটাই বকুলের দৃষ্টি আকর্ষণ করছে, কারণ বকুল কখনো মানে জীবনে তার এন্টার লাইফে এই ইউনিভার্সিটি পড়া বয়স পর্যন্ত কখনো কোনো বিড়ালের এই ধরনের বিহেভিয়ার সে দেখে নাই, না অন্যরকম মনে হলো যে চরম বিরক্ত এবং এমন রাগ করে তাকে ডাকটা দিছে বিড়ালটা। তো বকুল একটু থতমত খেয়ে গেছে বিড়ালের ডাকে, এবং তার ফোনের মধ্যে তার যে ছিল সে বলতেছে যে এইভাবে করে কি ডাকে বিড়াল, এরকম করে ভয় লাগে বাবা, তুমি ডাকো ফোন ডাকো। তো বকুল নাকি কি করে মানে রাগের চোটে সে পাশে খুঁজতেছে টবের ওখান থেকে একটা ইট নিয়ে সে বিড়ালটার দিকে ছুড়ে মারছে ওখান থেকে উপর থেকে, যেটা ওইটা মানে চলে যায় ওখান থেকে, মানে ভয় দেখায় না মানুষ ওর হয়ে। তো দেখলো বিড়ালটা ওখান থেকে শেত করে একটা লাভ দিল, মানে তোড় দিল, মানে খুব ফাস্ট, এত ফাস্ট যাওয়া বকুল কখনো বিড়ালে দেখেনি, এটা বকুলের লাইফে সে দেখেনি। ওই জায়গার থেকে মানে ওই বাথরুমের দূরত্বটা হবে মিনিমাম 7-8 গজ, এত এত দ্রুত ফাস্ট যেটা সে কখনোই দেখেনি কোনো বিড়ালকে। মনে হলো যে একটা কালো রেখা তৈরি হয়ে গেল ওই জায়গায়, কিন্তু তখন আলো ছিল না, চাঁদের আলো যা ছিল, এবং এই যে পানির ট্যাঙ্কিটা আছে, যে পানির ট্যাঙ্কের ওই পাশে একটা নারকেল গাছ আছে বড়, হ্যাঁ ওই নারকেল গাছের জন্য ওই ছায়াটা ওই নিচে ছায়া হয়ে থাকে, তো এর মধ্যে দিয়ে আলো পড়ছে, এটা দেখা যাবে। খুব ফাস্ট শট করে গেল বাথরুমের দরজার কাছে, মানে একটা কালো রেখার মতো হয়ে, তখনই নাকি দরজাটা তাম করে স্ল্যাম করলো বাথরুমের দরজাটা, এত জোরে বাড়ি মারলো মনে হলো মানুষের প্রচন্ড শক্তি লাগে ওই দরজা দিয়ে এইভাবে স্ল্যাম করে যেতে। বকুলের ভয় লেগে গেছে, বকুলের সারা শরীর কেঁপে উঠছে, সে ওই ফোন তাড়াতাড়ি কেটে সে বলছে আমি রাখি বলে সে ঘরে আসছে, ঘরে সে হামিমকে ধাক্কা দিয়ে উঠাইছে, ওটা বলে আরে বেটা কি সিন দেখলাম, বলে কি, বলে আরে এইখানে এরকম এরকম একটা ঘটনা, এই যে বাথরুমের যে দরজা মাঝে মাঝে বেড়ানো শুনো ঢামঢুম করে, এই মাত্র শুনছে বিড়াল এরকম করছে। তো হামিম নাকি বিশ্বাসই করতে জানে, আরে বলে আর বেটা যা তুই ইট মারছিস, বিড়াল ভয়ের চোটে যে ওই যে টাস্কি খেয়ে বাড়ি গেছে গেটের সাথে, ওই টাস্কি খেয়ে বাড়ি গেছে, ওইটা ধম করে শব্দ হচ্ছে, বিড়াল দৌড়ে যাওয়া পড়ছে। মানে হামিম ওই কথাটা মানে কোনো মূল্যায়নই করেনি, কোনো মূল্যায়নই করেনি, তা হামিম মানে ই করে দিছে, মানে জিনিসটাকে মানে বকুলকে আউটস্মার্ট করে দিছে। তো বকুলও তখন কনফিউজ হয়ে গেছে, চিন্তা করতে আসলে কি তাই যে আমি ওখান থেকে ইট মারছি, ওটা খুব দ্রুত যে জোরে বাড়ি গেছে এরকম, তো এত জোরে কেমনে হবে। যাই হোক সেই জিনিসটাকে ওইভাবে ধরে নেই। তো বকুল আর ওরকম যে ওদিকে দাঁড়াইতো না, কথা বলার সময় এই পাশে কথা বলতো, তার কাছে জিনিসটা অড মনে হয়েছে। এরপরের ঘটনাটা হচ্ছে হামিমের, হামিম এরকম একদিন আসতেছিল, সে এরকম রাত্রেবেলা আড্ডা দিয়ে আসতেছে বন্ধুদের সাথে, বেশ রাত হয়ে গেছে, আসতেছে বাসায়। তো আসার সময় এরকম ফোনে কথা বলতে বলতে হেঁটে ঢুকতেছে, তো তাদের যে এখানে উপরে ওঠার যে সিঁড়িটা সেটা কিন্তু এই পাশ থেকে উঠছে, পেঁচায় উঠছে, এবং তার ডান দিক দিয়ে চলে গেছে হচ্ছে ওই যে অ্যালিটা আর কি, তাদের ওই সিঁড়ির পাশ দিয়ে গেল ওই গলিটা আর কি, সোজা দিয়ে বায়। তো সিঁড়ির কোনার মধ্যে দাঁড়ায় সে কথা বলতেছিল অনেকক্ষণ, মানে কথা বলে মানুষ অনেক সময় ব্যস্ত হয়ে যায় না বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে, সে মানে অন্য মানুষকে হাঁটতে হাঁটতে গলির দিকে গেছে। তো গলির দিকে যে সে হাঁটতে হাঁটতে যে সোজা দেখতেছে যে একজন বসে আছে ওই বাথরুমের সোজা, এখান থেকে কথা বলতেছে, কথা বলতে বলতে খেয়াল করছে একজন মানুষ বসে আছে, মনে হচ্ছে একটা লুঙ্গি আর খালিকা ওই জায়গায় বসে আছে, মানে একটু অড ভাবে কেমন করে জানে দেয়ালের সাথে এরকম পিঠটা দিয়ে এইভাবে বসে আছে, খালিকা লুঙ্গি পরা কেমন করে, মাথাটা নিচের দিকে তাকায় আছে। তো হামিম অনেকক্ষণ খেয়াল করছে, কথা বলতে বলতে ফোনে কথা বলতে বলতে খেয়াল করতেছে, কিন্তু সে ওটা গুরুত্ব দেয়নি। পরে সে চিন্তা করলো এই লোকটা কে, নিচতলা যারা থাকে তাদেরকে তো এরকম দেখে নাই কাউরে, আর এরকম সেখানে বসে থাকবে এরকম বাথরুমের গেটের সামনে, তাও দেয়ালটা স্যাঁতসেঁতে, মানে একদম শ্যাওলা পড়া স্যাঁতসেঁতে একটা দেওয়াল, এটার সাথে এরকম পিঠ থাকে খালি গায়ে বসে থাকবে, এরকম অট কেন, মাথা নিচের দিকে কেন কেমন। একবার সে ভাবলো এটা কি কোনো মানে ই নাকি, মানে অনেকে আছে না ড্রাগ ট্রাক খায় ঘুরে ফিরে এদিক ওদিক, এরকম কেউ নাকি, আবার চোর আছে টুকিটাকে নিশ্চুন্দি করে। তো সে তখন আস্তে করে ফোনটা সরাই দিয়ে যায়, আপনি কে, আই কে আপনি, এরকম জিজ্ঞেস করছে। এটা বলার সাথে সাথেই দেখলো যে লোকটা উঠে দাঁড়াইলো ওখান থেকে, হামিমের দিকে না তাকাই সে বাথরুমের গেটটা টান দিয়ে বাথরুমে ঢুকলো এবং প্রচন্ড জোরে দরজাটা স্ল্যাম করলো, মানে এত জোরে বাথরুমের দরজা স্ল্যাম করছে মানে থম করে মানে ভেঙে পড়ে যাবে এরকম লোহার দরজা, এমন ঢড়ে করে কাঁপতেছে। তো হামিম চিন্তা করলো ঘটনা কি, সে তার রাগ উঠে গেছে যে কে এরকম করলো, বলে আপনি কে, আপনি এইভাবে করে দরজা লাগান কি, কি রাগ দেখান আপনি কে, বলতে বলতে সামনে হেঁটে গেছে। সে চিন্তা করছে নিস্তালার লোক হলো বলবো যে ভাই এটা কি, এরকম কেন করলেন আপনি, নিস্তালার যদি কেউ হয় সে জিজ্ঞেস করবে যে এরকম কেন করলেন, এটা কি কোনো কথা, আমি তো জিজ্ঞেস করছি আপনি কে, আপনি তো বলবেন যে আমি নিস্তালায় বা আমার নিস্তালার লোক বা কিছু, আমি দেখবো না এখানে তো একটা মানে চোর আসতে পারে কিছু চুরি করার জন্য, হয়তো এইসব এলাকায় মাঝে মাঝে চুরি করে নিয়ে যায়। তো সে হেঁটে যাচ্ছে, এখানে কিন্তু বাতি নাই কোনো, অন্ধকার, কিন্তু মানে ওই চাঁদের আলো আকাশে রাতের আলো যতটুকু দেখা তা ততটুকু, কোনো বাতি নেই। তো সে তাড়াতাড়ি মোবাইল তো সে রেখে দিছে, তখনই বুঝলো রাখি পরে বলে সে মোবাইলের টর্চ লাইট জ্বাললো, মোবাইলের মধ্যে লাইট আছে ওইটা মারলো, মেরে এগোয়ে গেল বাথরুমের দিকে। তো এখানে বাইরের থেকে জিজ্ঞেস, ভাই আপনি কে, বাথরুমে কে, আপনার কে, এভাবে করে দরজা লাগাইলেন কেন? তো এটা বলে সে আবার বুঝতেছে যে এটা জিজ্ঞেস করাটা ঠিক হইতেছে না, কেউ বাথরুমে গেছে না। কিন্তু অনেকক্ষণ চুপচাপ দাঁড়ায় আছে, আমি দেখে যে লোকটা বের হইলে কথা বলবে। সে দাঁড়াইতে দাঁড়াইতে মশা কামড়াচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে, মানে প্রায় 15-20 মিনিট। সে কিন্তু বলে এত টাইম আমি কেন দাঁড়ায় থাকবো। তো সে আবার জিজ্ঞেস করলো, এই যে ভাই আপনি কি বেরোবেন? দেখলো যে কোনো শব্দ নাই। তো সে কি মনে করে হামিম বাথরুমের দরজাটা টান দিল, একটু এইভাবে করে টান দিছে, মানে জাস্ট দেখার জন্য যে কি ব্যাপার, এতক্ষণ ভেতরে কোনো সাড়া শব্দ নেই, কোনো মানুষ আসতেছে না, বেরোইতেছে না, কিচ্ছু না, জাস্ট টান দিছে। দেখলো যে দরজাটা খুলে গেল ক্যাট করে। তো সে একটু অস্বস্তি ফিল করছিল যে একটা বাথরুমের দরজা দেখছে, মানুষ ঢুকছে এখানে। দরজাটা খোলার পর সে অন্ধকারেই বুঝতেছে ভিতরে কেউ নাই। তা হামিম ওই মোবাইলের টর্চ লাইটটা মারছে ভিতরে, মারার পর দেখতেছে পুরো অন্ধকার, কেউ নাই, বাথরুম পুরা খালি, পুরা ফাঁকা। এই সময় সে দেখলো যে একটা বিড়ালের ডাক, খুব মানে হাস্কি ভাবে বিড়ালটা ডাকতেছে ভারী কণ্ঠে। পিছন ফিরে তাকায় দেখে যে সে তার থেকে প্রায় ওই যে সে যেখান থেকে ডাক দিয়েছিল লোকটাকে, সেই জায়গায় একটা বিড়াল দাঁড়াচ্ছে। বিড়ালটার মোটামুটি ভালোই সাইজ, বেশ বড়ই, পুরো কালো একটা বিড়াল, এবং মানে মুখের যে লোমগুলা সেগুলো কেমন জানি মানে খুব স্বাভাবিক না। ওখানে দাঁড়ায় ডাকতেছে বেশ ভারী গলায় এরকম, আর লেজটা এরকম তুলে ফেলছে উপরের দিকে, ফোলানো লেজটা ফুলে গেছে, মানে বিড়াল মারামারি করলে যেরকম হয় সেরকম, খুব রাগ হয়ে আসছে। হামিম মানে ভয়ের চোটে ওই বাথরুমের দিকে যে আলো মারছিল সেটা ঘুরে এসে বিড়ালটার দিকে মারে। বিড়ালটার দিকে আলো মারার পর বিড়ালটার গায়ে হালকা মানে আলো পড়ছে, বিড়ালটা লাফ দিয়ে এক সাইডে সরে গেছে, মানে এক সাইডে পড়ে গেছে সাট করে, মানে পুরো আলোটা তার গায়ে পড়তে দেয়নি, সাট করে এক সাইডে সরে গেছে। তো হামিমের তো সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, সে বুঝতে পারছে সামথিং ইজ রং। সে বাথরুমটার যে দরজা খোলা এটাই ভয় পেয়েছিল, সে তাড়াতাড়ি দৌড় দেয় ওখান থেকে, মানে একদম দৌড় দিয়ে বেরো আসে। সে দোতলায় উঠে সে মানে তার ঘরে ঢুকে যায়, আর তাদের বাথরুমটা উপরেই ওই সাইডে। তো সে আর ওই সময় বাইরে বাথরুমও যায় নাই, নিজের মতো চুপচাপ ছিল, বকুল ঘরের মধ্যে শুয়েছিল। বকুল উঠছে পানি খেতে, বকুল এসে বলল যে দোস্ত রাত্রেবেলা এরকম এরকম ঘটনা হয়েছে। বকুল কয় কিচ্ছু না, এমনি বিলাই দেখছস, মানে তার সাথে একটু মানে রাগ দেখাইলো আর কি, মানে সে যেহেতু তার কথাকে বিশ্বাস করে নাই। তখন হামিম বলে, না দোস্ত আমি তোর সাথে তোকে সরি দোস্ত, আমি আসলে এরকম এরকম দেখছি, এই ঘটনা, তুই তো কি দেখছস বিলাই, আজকে দেখছিস লোক এরকম। তো যাই হোক, সে বকুলের কাছে শেয়ার করে, বকুলও শুনে ভয় পায়। এবং ওই দিন রাত্রেবেলা প্রায় মানে একবারে একটু পর পরই বাথরুমের দরজা ধুম ধাম করে এরকম স্ল্যাম করতেছে কেউ। তো যাই হোক, ও মানে ওরা খুবই ভয় পায় রাত্রেবেলা, ওরা নিজেদের বাথরুম আর ইউজ করতে বেরোয়নি, ছাদেও বেরোয়নি ওই দিন রাত্রে। তো পরদিন নিস্তালা যে খোঁজ নেয় হামিম, নিস্তালা যে লোকটা আছে তারে বলে, তো সে দেখে অন্য একটা লোক, ওই অনেক নিজান্ত একটা ভদ্রলোক, সে কখনো ওইখানে যে বলে, সে বলে যে ভাই আমি তো নিস্তালায় থাকি, আমি রাত্রে একদম বাধ্য হয়ে থাকি এখানে, বাধ্য হয়ে থাকি যেহেতু ভাই আমার চাকরি এখানে, আমার আসলে ইনকাম কম, বাড়িতে টাকা পাঠিয়ে দিতে হয়, তো মানে একদম মানে অ্যাফোর্ডেবল ইসে থাকি এখানে, তো এই জন্য আমি থাকি, আসলে না থাকতাম না, রাত্রেবেলা আমি ভয়ে বাথরুমে যাই না, জানেন এই জায়গাটা একদম রীতিমতো একটা মানে হন্টেড জায়গা, মানে বলে যে এই যে মানুষ, আমি মানে উনি বলে যে উনি যা শুনছে যে ওখানে যে পানির যে ট্যাঙ্কি আছে ওইটা নাকি পরিষ্কার করাইতে নামছিল মানুষকে, তো ওখানে নাকি দুইজন কর্মী নাকি ওখানে মানে মারা যায় আর কি, ই হয়ে গ্যাসে বা কিছুতে, ওই পানির ট্যাঙ্কি অনেক সব পরিষ্কার করতে গেলে যেটা ই হয়, মানুষ তো অনেক সময় মানে ঠিক মতো কেয়ারফুলি করে না, এটা খুলে রাখার নিয়ম, গ্যাস বের হয়ে যেতে দিতে হয়, যাই ওখানে ই হয়ে যায়। তারপর থেকে নাকি ওই জায়গাটাতে কয়েকদিন পর থেকে মানুষ এরকম দেখত, আর এমনিও জায়গাটার উপরে মানে বাদেই ছিল, একদম কর্নারে তো প্লট এই জায়গায়। তো বলতে যে আমি থাকি মানে কি, এরকম ভয় পাই, শব্দ পাই, এটা পাই ওইটা পাই, মনে হয় আমার বাসার আশপাশে হাঁটে, কিন্তু ভাই আমার তখন এই ভাড়া আমি পাবো না, আমার যে টাকায় মালিক দিচ্ছেন থাকতে ওইটাকে আমি পাবো না, যেন থাকি আল্লাহর নাম নিয়ে থাকি, আর আমার কোনো ক্ষতি হয় না, এখন আপনারা বুঝেন আপনারা থাকবেন কিনা। তো হামিমরা নাকি তারপর ডিসাইড করে যে ওখানে বেশি দিন থাকবে না, তারা নেক্সট মাসের মধ্যেই ওখান থেকে সরে যায়, একটা মাস সময় দিয়ে সরে যায়। ওই এক মাসে দুয়া দূর করে চলাফেরা করতো রাস্তা দিয়ে, রাত্রেবেলা আসতে গেলে খুব ভয় পাইত হামিম বকুল দুজনই, আর অন্য কোন রুমমেট তো উঠাই নাই। পরে তারা এখান থেকে সরে উত্তরায় চলে যায় আর কি, উত্তরের ভিতরে একটা জায়গায়, তো যেখানে গেছে ওখানে অনেকে আসা যাওয়ার পথে একটা জায়গা আছে, ওই জায়গায় বেশ ভয় পাইত তারা। তো ওইটারও একটা স্টোরি নাকি পরবর্তীতে হামিম শেয়ার করবে একদিন বলছে। তো যাই হোক, এই ছিল হামিমের পাঠানো ঘটনা, যেটা শেয়ার করলাম আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লাগছে। আর এর সাথে আজকের মতো আমি শেষ করে দেব আমাদের ঈদ স্পেশাল অদ্ভুত উড়ে, কারণ আমাকেও তো ঈদ করতে হবে, ঠিক না? সারাক্ষণ গল্প বলতে হবে না। তো যাই হোক, ইনশাল্লাহ চলে আসবো সামনের অদ্ভুত উড়েতে আপনাদের কাছে থার্সডে নাইট ফিয়ারে। অদ্ভুত উড়ে আরো একটা স্পেশাল এপিসোড নিয়ে আসবো, তখন চেষ্টা করবো আপনাদের জন্য স্পেশাল কিছু অ্যারেঞ্জ করতে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ খুব ভালো করে পালন করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। দেখা হবে সামনের সপ্তাহে। আর যাবার আগে আবার আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।